This track was downloaded from FusionBD.com.
Charge yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জে কিবরিয়া রয়েছি এই মুহূর্তে আপনার সঙ্গে এবং আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। যাহা বলিব সত্য বলিব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে মানুষ তার জীবনের অপরাধ বোধগুলো স্বীকার করে। আমরা দেখাবার চেষ্টা করি একজন অপরাধী কিভাবে সমাজে অপরাধী হয়ে ওঠেন এবং শেষ পর্যন্ত অপরাধের প্রায়শ্চিত্ত তার জীবনে কি হয়ে আসে। আমাদের উদ্দেশ্য থাকে একটাই, যে যিনি অপরাধ করেছেন তাকে দেখে, তার প্রায়শ্চিত্ত দেখে, তার জীবন বোধ দেখে এবং তার জীবন আচরণ দেখে আপনি যাতে করে সতর্ক হন যে তার মতো জীবন, তার মতো অপরাধী হয়ে আপনি যেন কখনো সমাজে বড় না হন। আজকে কে রয়েছেন আমাদের সঙ্গে অনুষ্ঠানের শুরুতেই আমরা জেনে নেব আর জে সুমনের কাছ থেকে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কেবরিয়া। আজ সত্যের মঞ্চে বসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করবেন রবিন। ছয় ভাই বোনের সংসারে তিনি মেঝো। ছোটবেলার স্বপ্ন ছিল সেনাবাহিনীতে কাজ করে অনেক বড় কিছু হওয়ার। প্রচণ্ড রকম দুরন্তপনা এবং বন্ধুবৎসল তিনি। এখনো বাড়ি ফেরার অপেক্ষায় তার ঘর কাতুরে মন। জীবনের ঘূর্ণিপাক প্রতিটি বাঁকে বাঁকে তার জীবনে যোগ করেছে নতুন মাত্রা। তবে কেমন ছিল সেই জীবনটি জানতে চলে যাচ্ছি আবারও কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। প্রিয় শ্রোতা, আমরা সুমনের কাছ থেকে জানলাম যে রবিন রয়েছে আজকে আমাদের সঙ্গে এবং রবিনের চরিত্রের যে ভালো দিকগুলো সেগুলো আমরা সুমনের কাছ থেকে জানলাম। আমরা রবিনের মুখোমুখি হতে চাই, তবে তার আগে বলে দিচ্ছি যাহা বলিব সত্য বলিব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে আপনি আপনার জীবনের অপরাধগুলো স্বীকার করতে চাইতে পারেন এবং সেজন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে টেক্সট করবেন। যদি অপরাধগুলো স্বীকার করতে চান সেক্ষেত্রে আপনি যেভাবে SMS করবেন, প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আপনি যদি আমাদেরকে ফোন করতে চান সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে আপনি ফোন করার পরে ফোনের নির্দেশনাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনার জীবনে অপরাধের যে বিষয়টি সেটা খুব সংক্ষিপ্ত করে মূল বিষয়টি আপনি রেকর্ড করবেন, কারণ ফোনটি এখানে রেকর্ড করা হয়। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। প্রিয় শ্রোতা, বরাবরের মতোই আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম যিনি রবিনকে পুরোটা শুনে তার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। আমি প্রথমে আপনাদেরকে এনশিওর করতে চাচ্ছি যে তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন। ডক্টর তাজুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন? অনেক ধন্যবাদ আপনাকে, এবং আশা করছি যে বরাবরের মতোই আপনার কাছ থেকে আমরা মূল্যবান মতামত পাব রবিনের জীবন আচরণ জেনে, এবং একই সাথে এই বিষয়গুলো কেন হয় আপনি আপনার গবেষণালব্ধ জ্ঞান থেকে যেভাবে আমাদেরকে জানান সেটি জানাবেন। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানটি পুরোপুরি আপনাদের অনুষ্ঠান, এবং পুরো অনুষ্ঠানে SMS পোল থাকে। SMS পোল এমন একটি বিষয়, আপনার যদি যে গেস্ট আছেন তার কথাগুলো বিশ্বাস না হয় তাহলে আপনি নো ভোট দিয়ে তাকে থামিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই নো ভোটের পার্সেন্টেজ বেশি হতে হবে। যে মুহূর্তে আমরা SMS পোলের কল করব তারপরে আপনাকে ভোটের মাধ্যমে জানিয়ে দিতে হবে যে আজকের অতিথিকে আর সুযোগ দেওয়া হবে নাকি হবে না। যদিও আজ পর্যন্ত এমন কোন ঘটনার মুখোমুখি আমরা হইনি, বিশেষ করে আমরা বেশ কিছু স্টোরি দেখেছি যে স্টপ হতে হতে বেঁচে গিয়েছে। আমরা আশা করতে পারি যে সামনে হয়তো এরকম ঘটনার মুখোমুখি আমাদের হতে হবে, কারণ বিশ্বাস না করলে এই ঘটনাগুলোকে সামনের দিকে নিয়ে যাওয়া যায় না, যেহেতু অনুষ্ঠানটির নাম যাহা বলিব সত্য বলিব। রবিন, আমি প্রথমেই আপনাকে যে প্রশ্নটি করতে চাই যে আমরা বিলিভ করি মানুষ যারা এখানে কনফেস করতে আসে তাদের বিবেকের তাড়না বোধ থেকে এখানে আসে, এবং বিবেকটাকে জাগানোর জন্য কোন না কোন বিষয়ে ওই মানুষের মাথায় কাজ করে। সেটা হতে পারে একজন মানুষের কন্ট্রিবিউশন, কোন একটা ঘটনা দেখা বা কোনো কিছু দেখা। আপনার বিবেকটা জাগানোর কাজ আসলে কে করেছে?
আমি মূলত প্রথমে গ্রাম থেকে যখন ঢাকা আসি, ঢাকা থাকা শুরু করি, তখনই আপনাদের ABC রেডিওর এই অনুষ্ঠানটা শুনি।
আচ্ছা।
তো শোনার পরে অনেক সময় অনেক নিজের কাছে কান্না আসে, নিজে একা একা কান্না করি। আবার অনেকেই সামনে দিয়ে বস সালাম দেয়, ভাই কেমন আছেন, পিছন দিয়ে সবাই গালাগালি করে, তো মানুষকে মারধর করি, তো কতক্ষণ মারধর করা দেয়। তো একসময় চিন্তা করলাম যে না, এটা পথ ভালো না, যেহেতু আপনাদের অনুষ্ঠানটা শুনছি, আবার যে না আমি অনেককে এখন ভালো হয়ে যাবো, অনেক খারাপ কাজ করছি, আসলে প্রাপিত্য প্রাচিত্য করতে হয়।
জি, তার মানে বলতে পারি আমরা যে আমাদের যাহা বলিব সত্য বলিব আপনার বিবেককে জাগিয়েছে।
জি অবশ্যই।
প্রিয় শ্রোতা, এটা আমাদের জন্য নিঃসন্দেহে অনেক বড় একটি পাওয়া। আমরা বারবারই বলে থাকি যে এই অনুষ্ঠানটিতে যারা আসেন তারা আমাদের জন্য মুখ্য বিষয় নয়, যারা এই অনুষ্ঠানটি শোনেন তারা যদি থেমে গিয়ে থাকেন তাদের অপরাধ বোধ থেকে কিংবা অপরাধের পথ থেকে দূরে থাকেন, তাহলে আমরা বলতে পারব আমাদের যাহা বলিব সত্য বলিব সাকসেস। আমরা আজকে একটা সফলতার উদাহরণ আপনাদের সামনে রাখছি। আজকে রবিন যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি শুনে নিজের বিবেক বোধের তাড়না বোধ থেকে আজকে এখানে কনফেস করতে এসেছেন। আমরা শুরু করতে চাই রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। হ্যাঁ, আপনি শুরু করুন।
ক্লাস ফাইভ থেকে শুরু করতে চাই, আমার মনে আছে। তো আমার বড় বোন ছিল, আমরা তিন ভাই তিন বোন। তো ভাইদের থেকে সবার চেয়ে বড় হলাম আমি, তিন বোন সবার বড়।
জি।
তো আমার বড় বোনের বিয়ে হয় 2001, তো আমি ক্লাস ফাইভে পড়ি। তো বোনই আমাকে দেখাশোনা করতো, পড়াশোনা করাইতো সবসময়, যেমন গোসল করাইতো, মাথায় তেল পানি দিত, সবকিছু দিয়ে দিত, অনেক আদর করতো।
বাবা কি করতেন?
আমার বাবা একজন কৃষক, মানে সাংসারিক করে। তো বোনের বিয়ে হওয়ার পরে আমি মানে কান্না করি, তখন মা আমাকে সান্ত্বনা দেয়, সমস্যা নাই, তোমার আপু চলে আসবে, বেশি দিন থাকবে না, তোমাকে আবার নিয়ে যাবে, ঠিক আছে আপুর এখানে। তখন বোনের জন্য একটা কান্না করি, রাত্রে একা একা কান্না করি। তো তখন ওই যে ভাই ব্রাদার আছে তাদের সাথে একটু মিশি, এলাকা ছোট ভাই আছে বড় ভাই আছে তাদের সবার সাথে মিশি, খেলাধুলা করি। তখন ক্লাস ফাইভ থেকে আমি সিগারেট খাওয়া ধরি, প্রথম স্মোক করি।
মানে এই বড় ভাইদের পাল্লায় পড়ে আপনি সিগারেট খাওয়া?
প্রথমে আমি সিগারেট খাই, আমাকে এক বড় ভাই সিগারেট খাওয়াইছে। তখন আমি মনে হচ্ছে যে জমিতে বসেছিলাম, জমিতে বসে ক্রিকেট খেলতেছিলাম, তো পাশাপাশি ও সিগারেট খাচ্ছে। তো আমি বলছি কি রে তুই সিগারেট খেতেছিস? আমার বড়ই, তারপর তুই
থাকি সম্পর্ক ছিল,
হ্যাঁ ভালো সম্পর্ক ছিল। তো বলতেছে এটা খাবি? আমি কই না। কো তুই তো নাকি কান্না করিস, তোর বড় বোনের জন্য অনেক কান্না করিস, ওকে অনেক ভালোবাসতি, ও বিয়ে হয়ে গেছে। আমি কই হ্যাঁ, আর বলিস না ভালো লাগে না। তো বলছে এক কাজ কর, সিগারেট টাকা ভালো লাগবে। আমি বলছি না এটা কেমন আছে, আব্বা আমাকে অনেক মারবে শুনতে পারলে। বলছে কেউ শুনবে না, তুই খা। তখন বলছে আয় আমরা চলে যাই। তো পাশে একটা স্কুল ঘর ছিল, ওটা পিছিয়ে চলে যাই আমরা স্কুলের জানালা দিয়ে সাদে বাইয়া উঠি। তো ওটা ওইখানে বসে খাই আমরা সিগারেট খাই প্রথম। তো এক পর্যায়ে আমার এক কাকা ছিল, ও আমাদেরকে লাঠি নিয়ে ধরান দিই, দৌড় দিয়ে তারপর আমরা চলে যাই। এরপরে ও আমাকে প্রায় সময় বাড়িতে আসতো, ওর সাথে আমার সম্পর্কটা ভালো ছিল। ছেলেটা আগের দিকে একটু খারাপ টাইপের ছিল, লেখাপড়া মন ছিল না, লেখাপড়া করতো না। তো আমার বাপ মা সবসময় বলতো তুই ওর সাথে চলিস না, আমি বলি না চললে কি খারাপ হয়ে যায়, আচ্ছা ঠিক আছে ওর সাথে চলবো না। আবার ও এসে ডাকলে আমি যাই। তো আমাদের ভাই তো আমাকে ডাকতে এসে প্রায় সময় গালি শুনে, আমার বাবার গালি বা আমার মার গালি শুনে, তারপরও আমাকে ডাকে, হ্যাঁ ডাকা নিয়ে যায় প্রায় সময়। নিয়ে যাওয়ার পরে সিগারেট কিনে দেয় প্রায় সময়, সিগারেট খাই। তো একসময় আবার গাছে আম ছিল, তখন আমাকে যদি আম পাড়াইতাম তখন গাছ ভালো বাইতে পারতাম।
আচ্ছা,
আম পাড়তো
মানে পরের গাছের আম চুরি করতাম?
পরের গাছে আম চুরি করতাম, নারকেল চুরি করতাম, এগুলা বেলও চুরি করতাম, করে খাইতাম। তো আমাকে বিনিময়ে সিগারেট খাওয়াইতো। আর বলতো এক কাজ কর, টাকা নিয়ে আস। কেন সিগারেট খাইতে হবে? তা আমি বলছি না, টাকা তখন নাই, তাহলে এক কাজ কর, আইসক্রিম খাবো, ঘর থেকে চাল নিয়ে আই। তখন আমরা তো অনেক চাল পেতাম, দান পেতাম, দান থেকে চাল হইতো। তো আমি কাছে ঠিক আছে, তখন আমি প্রায় পুরা ছিল আমাদের এখানে, পুরা দিয়ে আমি দুই তিন পুরো করে চাল নিয়ে আসি। লঙ্গি পরতাম, তো লঙ্গি টেপে গিটটা দিয়ে চাল নিয়ে আসতাম। একদিন হঠাৎ আমি ধরা পড়ি, কিভাবে, ওই যে আইসক্রিম খাইতাম ওর কাছে, ও বইলা দিছে আমার আব্বার কাছে যে তো নষ্ট হয়ে যেতেছে এই ছেলে পাল্লাই পড়া, ও তো আপনার ঘরের সব চাল নিয়ে যাচ্ছে, আপনি খবর রাখেন। তখন আমাকে আমার বাবা প্রথম মারে, মানে হাত দুইটা বাঁধনে পয়েন্টে সেরে অনেক মারি মারি মারে বলছে যে যারে মারবো আতে তারে মারবো ভাতে, ওকে তুমি গরু ভাত দিও না। আমার আম্মুকে বললো, আমার বলছে ঠিক আছে। তো আমি চলে যাই বাড়ি থেকে, মানে পাশে গ্রামে চলে যাই,
মানে বাড়ি থেকে পালিয়ে চলে যান,
পালিয়ে চলে যাই, দূরে কোথাও যাই না, মানে আব্বু বাড়িতে আসলে মারবে এই ভয়ে চলে যাই, ঠিক আছে। আবার তো চলে যায় সেরা, মনে আছে ওই বন্ধুটা আবার সাথে আসে আমার সাথে, তো আসে সেরা, আমরা জমিতে হারতেছি, একটু সে আমাকে বলতেছে এখন কি করবি, সমস্যা নাই মারছি তো আর কি, মানে আবার বাড়ি চলে যায় সব ঠিক হয়ে যাবে, বেশিক্ষণ রাগ থাকবে না। তখন দেখলাম আবার ওই জমি দিয়ে, তখন তো ইটা হেঁটছিল, মানে হাল চাষ করছে, তো ইটা হেঁটছিল, তখন এক লোকের রাজা হাঁস হারতেছে, সাথে আর দশটা বাচ্চা আছে হাঁসের। তো আমি করলাম কি, এক পর্যায়ে দোস্ত আয় ঈদের যাই, তখন ওগুলা কাছে যাওয়ার পরে ঘাত ঘাত করতেছে, গলা বড় বড় করে আমাদের দিকে আগে আসতেছে। তো আমি করলাম কি, ইটা সেকল নিলাম বড় বড়, ইটা নিয়ে পাঁচটাকে মারা ফেলি
রাজহাঁসরে,
রাজহাঁসরে এটাই ওই পাশের থেকে মহিলা আবার দেখতেছে, দেখে চিল্লাইতেছে, তো মহিলা রাজহাঁসগুলো নিয়ে আসে আমাদের বাড়িতে, নিয়ে এসে সেটা সে আমার আব্বাকে দেখায়, এই অবস্থা হয়েছে, আপনি জরিমানা দিবেন, মহিলা আমার স্বামী ছিল না, তো এখন কি করবো বলেন। তো বাবা বললো ঠিক আছে জরিমানা দেবো, কত দিতে হবে? তো বলছে 500 টাকা রায় করলো, কয়েকজন আসলো 500 টাকা দিয়ে দিতে হবে বাচ্চা গুলা। তো কয়েছে ঠিক আছে 500 দেবো, তো তুমি আর চিল্লা চিল্লি করো না, গালাগালি করো না, তুমি বাড়িতে চলে যাবো, তো ঠিক আছে। এদিকটা তো বাবা আমাকে খুঁজতেছে, তো ওই মহিলা যে বিচার দিচ্ছে আমার কানে চলে গেছে। আর মহিলার আবার তিনটা ছাগল আছে, একটা খাসি। তখন এলাকায় কয়েকজনে বললাম, বড় ভাই কয়েকটা ছিল, যে ভাই এই অবস্থা, মানে বিচার দিচ্ছে কি করার। তো বলতেছে তুই এক কাজ করতে পারবি, কি ওর যে সাদা রঙের একটা খাসি আছে ওটা নিয়ে আসতে পারবি, কোথায়, আমাদের এখানে পাট ক্ষেত আছে। আচ্ছা ঠিক আছে আনতে পারবো। তখন আমি ওই খাসিটাকে পুকুরের ধারে খোঁটা দিয়ে যাই ঘাস খাওয়ার জন্য, আমি খাসিটা নিয়ে যাই। নেওয়ার পরে ওদের কাছে চোরা ছিল ছোট, তো ওরা খাসিটাকে জবাই করে পাট ক্ষেতে, জবাই করে ওরা ওইখানে ছুলে ছুইলে মাংসগুলা কাটে কেটে নিয়ে পাক করে রাখা আমাকে সহ। তো খাসিটা আমরা ওইখানে খাই, খাওয়ার পরে সে তো চিল্লা চিল্লি কে খাইছে আমার খাসি, অভিশাপ দিতেছে মসজিদে, সে মিলাদ পরে শুক্রবার দিন, আল্লাহর বিচার করুক। তো আমি সকালে নাস্তা খাইছি, খাইয়া চলে গেছি বাইরে, তো আব্বা আমাকে খুঁজতেছে, সারা এলাকা খুঁজতেছে আমাকে মারবে পাইলে। তো এক পর্যায়ে আমি একটা বাস সবার তলে বসে আছি, তখন আমাকে আব্বা যায় ধরে 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 সেরে ওইখানে জমিতে ইচ্ছে মতো ফালে আমার মারে, পারে মারে অনেক কিছু করে, তুই কি করতেছিস। তো একটা কথা বলে রাখে ভালো, আমি মোল্লা বাড়ির ছেলে, তো আমার দাদা মোল্লা ছিল, মানে পাঁচ গ্রামের মোল্লা ছিল, উনি নামাজ পড়তে ঈদগাতে। তো এটা অপরাধ করলে সবাই বলতো যে হাজির করে ফাঁসিয়েছে। তো আমার বাবা অনেক ভালো মানুষ, কারোর সাথে কোনো সময় মাথা আলগি দিয়ে কথা বলে না। তো এক পর্যায়ে আমার বাবা আমার মাকে বলে, মা যে শাসন করে, তো মার কত শাসন করবে, কারণ বাবাই তো অনেক মারে, মার তো মায়া লাগে। তো আমার আম্মু করতে কি আসলে বাড়িতে ভাত দিয়ে দিত আমাকে, বলছিল তো জানে মার বাতে তারে মারবো বাতে। তো অনেক খিদা লাগতো, আসতাম, আসে ভাত খাইয়া চোখের নিচে শুয়ে থাকতাম,
চোখের নিচে শুয়ে থাকতাম,
চোখের নিচে শুয়ে থাকতাম, আব্বু মারবে আসলে। তো আম্মা বলতো আসলে আমি সজাগ থাকতাম, আমি ঘুমাইতাম না, ঠিক আছে, কারণ ভয়ে ঘুম আসতো না। হ্যাঁ, আব্বা যদি আসে কখন ধরে মারে, চোখের নিচে সালা ছিল, সালা বিষয়া শুয়ে থাকতাম, ওইখানে ছাগল ছিল আবার আমাদের, ছাগলের সাথে শুয়ে থাকতাম, অনেক ভয় করতো, ঠিক আছে। আব্বাকে এখনো ভয় পাই আমি, এখন তো মুরব্বী হয়ে গেছে, তারপর অনেক ভয় পাই, ছাগলের সাথে শুয়ে থাকি। আসলে আমাকে মারতে যাইতো আবার, আমার ঘরের সবসময় লাঠি রাখতো, যে এই লাঠিটা, তো লাঠি সাপ্তাহে মনে হয় 5-7টা বানাইতো লাঠি, আমি ফালাই দিতাম
আপনাকে মারার জন্য।
হ্যাঁ, মারার জন্য আমি ফালাই দিতাম লাঠিগুলো।
আপনি কি একমাত্র ছেলে ছিলেন আপনার বাবার?
না, আমরা আরো দুই ভাই আছে,
আপনার ছোট?
হ্যাঁ ছোট।
ওকে, লাঠির প্রসঙ্গে ছিলেন, তারপর?
হ্যাঁ, তো লাঠি ফালাই দিতাম আমি, তো লাঠি ফালাই দেওয়ার পরে আব্বাকে আসতো, তো আমার আব্বার হাতের থাপ্পড় অনেক ভারী ছিল, আমার কাছে মনে হয় মাথা আঘাত করতো বেশি। তো আমার মা সবসময় বলতো যে তুমি এইভাবে মেরো না, ব্রেন তো নষ্ট হয়ে যাবে, মারে খেতে খেতে তারপরে ভয় পাইবো না, মারার দরকার নাই, বোঝাও। আমি ঘুমাই থাকি ওই দিন, আমার আম্মা বলতেছিল আবার যে ওকে আঘাত করার মারার দরকার নাই, কারণ ঘুমাই গেছে, ঠিক আছে, ঘুমের থেকে ডাকলাম আরো ভালো না, তো সকালে বিচার হবে না। এক পর্যায়ে তো আমার আব্বা ডিসিশন নিল যে ওরা এক কাজ করবো, খারাপ হয়ে যেতেছে মাদ্রাসায় দিয়ে দিই, আমাকে মাদ্রাসায় দিয়ে দিই। তো প্রথম 8-10 দিন যাই, যাই সে অনেকগুলো ছাত্রবাসের সাথে পরিচিত হই। তো তখন অনেক ছেলেরা ছিল পাজি টাইপের, মানে আমার মতোই, তো আমি আরেক পাজি গেলাম, যাই সে ওদের সাথে রিলেশন করলাম, বলি খেলাধুলা করতেছি, বলি পড়তেছি, বাড়ি তো কাছে, বাড়িতে চলে আসি। তো আমাকে ওই বাটি দিয়ে ভাত দিয়ে দিই হয়তো দুপুরে খাওয়ার জন্য। তো আমি বলতাম কি, সকালে যাই সেরা আমি মাদ্রাসায় কিছুদিন গেছি ভর্তি হওয়ার পরে, তো আমাকে সাইকেল কিনে দিই, সাইকেল কিনে দেওয়ার পরে আমি যাইতাম। তো যাইয়া পাশে মাঠ ছিল, ওই মাঠে খেলাধুলা করতাম, ভাতগুলা বসে খাইতাম, খেলাধুলে সেরা সন্ধ্যা যখন হইতো তখন আবার বাড়িতে চলে আসতাম। প্রশ্ন করতো, হ্যাঁ ক্লাস করছি, গেছিলাম, পড়াইছি। তখন এরকম সাপ্তাহিক যাওয়ার পরে ওই আমার আব্বাকে নালিশ দিল হুজুরে, যে ইমাম ছিল, যে কি ব্যাপার ভাই, ও তো আসে না, ও কি পাঠান নাকি, স্বাস্থ্য খারাপ কিনা? তো বলতেছে, না ও তো যা সবসময়, কি বলেন আপনি, কোন জানা ওকে জিজ্ঞেস করেন। তখন বাড়িতে আসলো, আসে বললো, কি রে তুই নাকি যাস না? আমি কেমন যাই তো, কোন তুই যাস না, তুই মিথ্যা কথা বলছিস, হুজুরের নামে তুই মিথ্যা কথা বলিস, বাবা অনেক রাগে গেছে। রাগে তখন আমার তো আর দুই বোন ছিল, প্রথম বড় বোনে বিয়ে গেছে, তখন আমাকে ধরে বাবা ধরে দরজাটা লাগাই, লাগাই সেরা ঘরের যে ভূতি আছে আমরা বলি, যে ভূতিতে আমাকে দুটো হাত বাঁধে ভাইদের সেরা লটকাই, ভাইদের ঠিক আছে লটকাই সেরা। তখন আমার আমার দরজা খুলে ফেলে ডাক্তার দেখে করে দরজাটা খুলে ফেললে আমার বোনও ঢুকছে, আমার মাও ঢুকছে, ঢুকে সেরা ওরা আমার পায়ের নিচে চেয়ার দিতেছে, আমাকে একদম লটকে লিখছে আর বাড়িতেছে আমাকে, বলকালকে মারলে সে যাবে কিনা, আমি বলতেছি আমি যাবো। তো ওদিন অনেক মারায় মারে আমাকে, মারার পরে রাত্রে আমার জ্বর হয়, তো আমার রাত্রে জ্বর উঠে, জ্বর উঠার পরে ওষুধ বুড়ি আনে ডাক্তার দেখায়, তো দেখানোর পরে বুঝে সমস্যা নয় ঠিক হয়ে যাবে, এটা ভয় থেকে হয়েছে ডাক্তার বলে। পরে আমি পরের দিনে মাদ্রাসায় যাই, মাদ্রাসায় যাওয়ার পরে হুজুরে আমাকে ডাকে, ডাকার পরে ওনার রুমে নিয়ে যায়, হ্যাঁ নিয়ে যাইয়া চার পাঁচটা ছাত্রকে ডাকে, ডাকার পরে আমাকে মাঠে নিয়ে যায়, বলো ওকে মাঠে নিয়ে যা, নিয়ে আমার হাত গুলা পা গুলা বাইতে ফেলে ওরা হুজুরে, ভাইদার ঠিক পায়ের যে নিচ গুলা দেখে দেখে আমাকে পাঁচটা কি সাতটা বেত একসাথে করছে ভাইদের, আমাকে ওইখানে অনেক মায়ের মারে হুজুরে, এরকম গালি দেই আমাকে, আবার দৌড়ান দেয়, আমি দৌড়ায় চলে আসি, আর শেষেরা আমি বলি যে আমি আর পড়বো না মাদ্রাসায়, আমি একটু যেমন মাদ্রাসায় বললাম বিষ খেয়ে মোর মায় বলতেছি। তো অনেক কিছু হয় বাড়িতে, তো বাবা বলছে তুই আমার বাড়িতে বাইরে হয়ে যা, তোকে আমি তেজ্য পুত্র করে দিব। তো এর মাঝে আমি চলে আসি আমার মাদ্রাসা পড়া শেষ, তখন আবার ওই ফাইভে কিন্তু আমি পড়ে গেছি, তখন আবার আমি পরের বছর সিক্সে ভর্তি হই, অন্যরকম ভালো কাপড় চোপড় পরা, অন্যরকম ঠিক আছে, তখন থেকে আমি শেভ করতাম, আড়ালে যাই আমি মুখ শেভ করতাম, হ্যাঁ চেহারা দেখতাম বারবারে, তো অনেক কিছু করতাম ঠিক আছে, মেয়েদের প্রতি তখনই আমার একটা আকর্ষণ তৈরি হয়েছিল। তখন ক্লাস করতেছি ভালো, তখন বন্ধুদের সাথে চলাফেরা হয়, তো তখন আবার চুল একটু বড় রাখতাম, তো ওই এলাকায় কিছু ছেলের আছে আমাদের এলাকার, তোদের সাথে তখন আমার ভালো সম্পর্ক হয়ে যায় ঠিক আছে, মাদ্রাসাতে আসার পরেও ভালো, ওই আগে যে ছেলেটার সাথে মিশতাম ওর সাথে আমার ভালো রিলেশন হয়ে যায়, তো ও ততক্ষণে গাঁজা খায়, তো ও আমাকে একদিন ইয়া খাওয়াইল, কর চলো এমুকের বাড়িতে যাবো ঠিক আছে।
কি ছিল ছেলেটার নাম?
ছেলেটার নাম ছিল রাজু,
রাজু ওকে,
ও মূলত থাকতো মামার বাড়িতে, তো বললো যে চলো আমরা এমুকের বাড়িতে যাই, কেন বলছে এই কাজ করবো, আজকে একটা জিনিস খাবো, খালি দেখবা যে তুমি সরল হয়ে যাবে একদম, আমার বললো, আর মোবাইল ছিল, মোবাইলে গান ছাড়বো ভালো ভালো, চলো ঠিক আছে চলো দি। তো রাত বাজে প্রায় সাড়ে আটটা কি নয়টা, গেলাম যাই সেরা টোকা দিলাম বাড়িতে, ছোট্ট একটা ঘর, তো বললো আঙ্কেল মাল দেন একটা দিল, দিয়ে আমরা এক জায়গায় বসি, বসিয়া সে টান দিল, প্রথম ধরাইলো, ধরাই সে সে আমাকে দিল, আমি বলছি কিভাবে টানবো, টান দিয়ে একদম টমাটা খেলতে হবে, টান দিই প্রথম, টান দিয়া খারাপ লাগে মনে হচ্ছে, ভূমি ভূমি একটা বাপ আসে, তো পরে আবার ওর নিয়ে গেল আমার থেকে, তো এভাবে টানলাম, তারপর এক জায়গায় বসলাম চুপচাপ করে চন্নি করে রাইট, তো বাস্তবা নিচে বসলাম, বসে সেটা সে গান লাগাই মমতাদের গান, তো শুনলাম আর মাথা জ্বলিতেছি, তখন দেখছি আমার ওইখানে ঘুমাইসা পড়তেছি,
বিরতির ঘন্টা বেজে গেল প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, যদিও ব্যাপারটা কিছুটা হলো হাস্যকর হয়ে গেছে গানটার মিক্সিং এর কারণে, কিন্তু একটা বিষয় লক্ষ্য করার মতো যে একজন ছেলে অভিভাবকহীন শৈশব এবং একই সাথে পেটানোর ফলে সে কতটা বিপদগ্রস্ত হতে পারে তার একটা আভাস আমরা কিছুটা হলো পেয়েছি, কিন্তু এটাই শুধুমাত্র শুরু, আমরা আরো সামনের দিকে যেতে চাই। মাত্র তিন মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে, তিন মিনিট পরে আবারও ফিরছি।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shatto Bolibo Recharge Yourself
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার, মনে রেখো রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে, রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
জীবনের কাছে কাছে সুন্দর আগামীটা গড়বে, মনে রেখো টাইগার, রয়্যাল টাইগার জিতবে, কানের সন্দেহ নষ্ট হবে,
রিচার্জ ইয়োরসেলফ
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ
প্রিয় শ্রোতা, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছে আজকে রবিন, তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। আমরা রবিনের কাছে আবারও ফিরতে চাই। এই ফাঁকে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি রবিন সম্পর্কে যাবতীয় তথ্যাবলী ডকুমেন্টস এবং তার সঙ্গে কেউ যোগাযোগ করতে চাইলে যাবতীয় তথ্যাবলী আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হবে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। ওকে রবিন, আপনার কাছে ফিরে আবারও, আপনি যেটা বলছিলেন যে আপনি, আমি তো বুঝতেই পারছি এটা একটা মানে নেশার ইয়ে ছিল, গাঁজা ছিল, গাঁজাটা খেলেন, তারপর
গাঁজাটা খাই ভালোই লাগলো প্রথম তো, বলে দোস্ত কি খাওয়াইলে ভালো তো লাগলো, সবকিছু মনে হচ্ছে আমার, পৃথিবীটাই মনে হচ্ছে আমার, তো এখানে কতকাল নাচি গান গাই, এটি গেছে নিজের নিজেরাই মজা রোজা করে বাড়িতে চলে যায়। তোমার মা বলতেছে এত রাতে কই থেকে আসো, খাবার করতে গেছে তুমি জানো, বাবা আজকে তোমাকে মারবো না, নিজে তো একটু মানে দুষ্টামি ফাজামি করো আর সারাদিন মানুষের তোমার বাবার কাছে বিচার দেয়, এগুলা কি ঠিক? আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি চলে যাবো, ঠিক আছে বাড়ি থেকে চলে যাবো, আমি লেখাপড়াও করবো না, মোলাপড়া পড়বো না, স্কুলও পড়বো না। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, পড়ার দরকার নাই, দেশে ওই হাল চাষ করো। আমি বলতেছি প্রয়োজন রেডি করবো, তারপর আমি লেখাপড়া করবো, আমার লেখাপড়া ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তারপর মানে সংসার থেকে যে জিনিসটা আমার যে টাকা পয়সা লাগতো, ঠিক আছে এমনি দিত 10-12 টাকা বা 20 টাকা এরকম দিত, কিন্তু আমার যে একটা সিনেমা দেখবো বন্ধুদের সাথে দেশিরা, ওইটা করবো একসাথে দেশে, 1,000 টাকা 1,500 টাকা আমার লাগবে, এটা খরচ করবো, কোথাও ঘুরতে যাবো, ওরকম টাকা চাইলেও পাইতাম না। তো ঠিক আছে, আরেকদিন আরেক ফ্রেন্ড ছিল আমার, ও ছিল যে রাজু ছিল, তিনজন একসাথে হয়েছি আমরা, ভাইয়া বলতেছি বুঝতো আজকে একটা জিনিস খাবো, কি খাইলে বুঝতে পারবো, ওদিন তো একটা খাওয়াইছি বুঝছো, আজকে আরেকটা খাওয়ালো, চলো কি এটা, আর চলো না দেখি। তো পরে ওই একটা মিস্ত্রির দোকান আছে ওইখানে, তখন রাত প্রায় 8টা কি 8:30 বাজে, তখন ওই দোকানটার মধ্যে যাই, যাওয়ার পরে 60টা আলু দিয়ে 60টা পালাই দেয়। হ্যাঁ, তখন আমরা দুজন ঢুকি দোকানের পরে, একজন 10 মিনিট পরে আসছে, কে দোস্ত মাল নিয়ে আসছো? হ্যাঁ আসছে। তো ছোট্ট একটা ট্যাবলেট, তখন আমি কিছু বুঝি না। হ্যাঁ বলছে কোনটা আনছো? মানে ইয়াবা, ওটা অনেক দামি, কত নিচ্ছে? 300 টাকা নিচ্ছে। কি করছে এতটা, এত দাম? হ্যাঁ 300 টাকা নিচ্ছে, একটা আনছি তো ওই জন্য। তখন ওইটা সিগারেট একটা কাগজ দিয়ে গ্যাসলাইটের মধ্যে ইঞ্জেকশনের সুইটা আছে না, ওইটা দিয়ে লাগানো আমি দেখলাম। তো ওরা ওইটা দিয়েই আর 1 টাকা একটা পয়সা ছোট এটা মুখে দেয়, ওইটা দিয়ে টানে, তো টান দিয়ে ওরা আমাকে দোস্ত টান দো, ঠিক আছে? তখন আমি না পারবো না, তো দেওয়া সমস্যা নেই, তো আমি টান দিলাম, টান দেবো, দেখি না ভালো লাগে, ওইটাও ভালো লাগে, ঠিক আছে ওইটা হচ্ছে, ওইটা আরো ভালো, খুব একটা ঘ্রাণ আসে সেরকম, হ্যাঁ খাইতে সেরকম লাগে। তো আমি বলতেছি আগে কইছিল ওইটা আমাকে আগে দিবা না, এটা বলতেছে টাকা হলে দুনিয়াতে সবকিছু হয়, টাকা দেখো কিভাবে ইনকাম করা যায়, টাকা হলে দেখো বাঘের চোখে মিলে। আমি কাছে ঠিক আছে টাকা ইনকাম করার পর আমি বাই করতেছি, ঠিক আছে ঠিক আছে কালকে টাকা নিয়ে আসবা, হ্যাঁ আমি দেখবো আরো কিছু খাওয়াবো তোমার অনেক কিছু। তখন আমি কিন্তু ক্লাস 6 পড়া, 9 এরকম পথে আমি পড়বো না, বই নিয়ে পড়ি না। হ্যাঁ
মানে আমার পড়াশোনা ভালোই লাগে না,
ভালোই লাগে না। একদম আমার মনে আছে যে আমি এক দোকানে সরি বাদামুলার কাছে আমি আমার বইগুলো বেশি 6 টাকা,
পুরো বইগুলো বিক্রি করি,
পুরো বইগুলো আমি 6 টাকা বিক্রি করি, মূলত ওনাকে পারলে আমি বইটি আমি দিয়ে এসে করি। তো বাসা বাড়িতে আসার পরে বই কই আমাকে বই বিক্রি করে দিছি, সে মারা মারলো আবার আমাকে, মারার পরে বলছে কার কাছে দিছোস? আমি এমুকের কাছে বেছি বাদামুলার কাছে। তখন আমার মা গেলো দেশে বইগুলো আবার ফিরত আনলো, ঠিক আছে 6 টাকা দিয়ে। তো আমার বাবা বলতেছে না লেখাপড়া তো আর হবে না, কি করা যায় এখন? তো ততক্ষণ আমার বোনের কাছে খবরটা চলে যায়, তো বোনে বলতেছে এগুলা কি করতেছো? আর আব্বার বলতেছে যে আমরা তো 3 বোনের পরে একটা বাই হয়েছে, এত মারামারি করো না। তো বাবা বলতেছে না তো নষ্ট হয়ে দিয়েছে, দেখো কি করা যায়। তো পাশাপাশি বাবা আবার পাটের ব্যবসা করতেন, তো বাবা আবার ওই পাট বিক্রি কিনি করতে আবার টাকা আনতো, টাকা এনে বিছনার তলে রাখতো। তো আমি তখন করি কি, আমি 100 টাকা নিয়ে যাই, তো 100 টাকা নিয়ে দেই। তো বলছে কই থেকে আনছিস? বন্ধুরা বললো, বলছে না বাবার কাছে নিয়ে আসছি।
প্রথম চুরি করলেন?
হ্যাঁ প্রথম চুরি করলাম। বলছে এর এই নইলো বেটা, এরকম সাহস রাখবে বুকে? তো আমি বলছি ঠিক আছে সমস্যা নেই। তো 100 টাকা নিয়ে আসি, ওইটা আমার বাবার টিয়ার পায় নাই। তো নেক্সট পরে যখন কাজটা করি আমি 500 টাকা নিয়ে যাই এখান থেকে,
চুরি করে
2-3 পরেই 500 টাকা হননি। তো সেদিন শুধু নিয়ে আমাকে বললো মানে কিছু জিনিস কেনার জন্য, কি কি কিনবো? তো বলতেছে আজকে আমরা নিপ খাবো। আমি বলি নিপ কি? এটা মদ জাতীয়। তো 2 বোতল নিপ নিয়ে আসে ওরা। হ্যাঁ নিপ আনে সেরা, সাথে সেমানা পানে আর চিপস আনে, সানাসুর আনে। তো আমরা একসাথে 4 জন বসি, এখানে বসে সবাই বলতেছে আজকে কিন্তু রবিন খাওয়াইতেছে, ওর জন্য দোয়া করে তোমরা সবাই, ও ভবিষ্যতে অনেক বড় একজন নেতা হবে আমাদের, এটা বলতেছে আমাকে উৎসাহিত করতেছে আর কি। আর তখন আমি তো খুশি খুব, ওরা আমার সাথে খাইতেছে আমি খাইতেছি, তখন আমি ওই একসাথে খাই, বসে খাই সেরা, ওইখানে রাত্রি ঘুমাই থাকি। তো পরের দিন সকালবেলা বাবা বাইরে হবে, টাকা গুনে দেখি 600 টাকা নাই। তো বলে আম্মাকে যে তুমি যত মূল, তুমি মূলে ছেলেটা নষ্ট হয়েছে, মারতে গেলেও বাধা দাও আর আসলে বাদ দিয়ে দেবো বলে, আর আমার কাছে শুধু মানুষের বিচার আসে, কি করো এখন করো। তো বলছে আর কি করুন, আমার বাইরে গেছে, তার মধ্যে ওই আমাদের যে চাচারা ছিল তাদের সাথে আমাদের এরকম একটা মানে রিলেশন ছিল না, রিলেশন ছিল মানে ভালো মন্দ ঝগড়া ছিল না, কিন্তু ভালো জিনিসটা দেখতো না ওরা, তো এরকম ছিল, কাকারা ডাক্তার দিত না, কিছু করতো না, বাবা একে সবকিছু সামাল দিতেন। তো পরে আমি যেটা করি বললো যে চলে যাবো, এর মাঝে আমি কিছুদিন আবার ওই বোনের বাড়িতে থাকি, সপ্তাহে থেকে আবার আসি, আসার পরে ওরা বলছে কি রে এতদিন কই ছিলি, আমি বলছি বোনের বাড়ি ছিলাম, তো ধরব কা তোর জন্য আমরা পাগল হয়ে গেছি, তুই কেন বোনের বাড়ি গেলি, তাই বলছি আর বলিস না বোনের জন্য হোক মায়া লাগতেছে, তাই আমি বোনের কাছে চলে গেছি, আর যাবি না তো আমি না, তোর যে জিনিস খাওয়াইতেছি কারো কথা তো মনে থাকবো না, তুই একাই সব কিছু কথা ঠিক আছে। তো পরবর্তীতে আমাদের কিছু লোক ছিল এলাকা বড় বড় বাড়ি, আস্তে আস্তে আমি এখান থেকে একটু উপর লেভেলে চলে যাই, কিরকম তখন আমি একটু আস্তে আস্তে বড় হই, মানে একটু সাহসও বাড়ে, একটু উচ্চালম্বা হয়ে যেতে আস্তে আস্তে, ঠিক আছে মানুষের মানে নজরে লাগান,
পড়াশোনা বন্ধ,
হ্যাঁ পড়াশোনা আমি সিক্স এর ওখানে টোটালি বন্ধ, আমার আমি স্কুল ভাত একবারে, স্বপ্ন ছিল যে কোথাও মানে কোন ডিফেন্সে চাকরি করবো, স্বপ্ন ছিল, তো ওইটা আর হয়ে ওঠে নাই দুষ্টুমি হয়ে যাওয়ার কারণে, তো
বড় গ্রুপের সাথে মিশলাম,
হ্যাঁ বড় গ্রুপের সাথে মিশে যায়, তো বড় গ্রুপ বলবো কি রে কি খবর ভালো আছোস, হ্যাঁ তুই কি ব্যাপার, তুই তো কিছু বলবি না তোমার সবাইকে, আমাকে না কিছু বলবো মরে যাও না, পুলিশে যদি নিয়ে যদি গরম ডিম দে, আমাকে না মাথা খারাপ হয়েছে মরে যাবো, তারপর ভাই আপনাদের কথা বলবো না, আপনার সঙ্গে গুরু তো বলাবো, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমাদের সাথে থাক, হ্যাঁ এগুলো করবি, ঠিক আছে সমস্যা আপনার যা এখন তাই করবো না। তো পরে ওদের সাথে আবার যে লোকগুলো ছিল ওদের আমার ফ্রেন্ড সার্কেল মানে যারা একসাথে চলতাম, বড় ভাই তো একজনই, সে একজনই, সে ওইখানে বসে থাকে, সে কাজ করে, তখন আমি ডাকাতির দিকে যাচ্ছি, সে যখন কাজ করে সে এলাকায় কোথাও কাজ করে না, ডাকাতি করে না, সে করে আমরা দূরে কুমিল্লা চিড়াকান ময়মনসিং সিলেট ওইদিকে করে, একটা গ্রুপ আছে ওদের বড়, মানে দেখা গেলো কি আজকে আমি এক জায়গায় গেলাম আমার ফ্রেন্ডের বাড়িতে, ঠিক আছে ওইরকম ওদেরকে ওই এলাকায় শেল্টার দেওয়ার মতো লোক থাকে, ওইখানে থেকে সেরা ওরা কাজ করে ওরা ওই বাড়িতে থাকে, কোন হোটেলে থাকে না, আমি প্রশ্ন করি হোটেলে কেন থাকো না, হোটেলে একটা ঝামেলা আছে, ওই বাড়িতে থাকে ওর বন্ধুর বাড়িতে থাকে, রাতে কাজ করে সকালে আবার চলে আসে। তো ও আবার এলাকার যে ছোট ভাইরা ছিল বা ছেলেরা ছিল, ওরা যদি এলাকায় কোনো ডাকাতি করতে যেত তো সে আবার শুনলে মারত, ধরেন না যে ঘরটা আমি বলবো, একটা দিঘি ছিল আমাদের এখানে, দিঘির পার একটা ঘর আছে, ঠিক আছে ওইখানে মামিসিং এক লোক থাকে, সেটা পাহারা দেয় শুধু, হ্যাঁ আর রাত্রে বেলা মাসে আধার দেয়, ওইখানে যেমন আড্ডা মারি সবসময়, তো ও তো আমি মানা করে না করতে পারবো না, কারণ ও এখানে একা মায়েরা ফালে দিয়ে ও কিছু করতে পারবে না, কারো কাছে কমপ্লেন হবে না, তো ওই ঘরটা মূলত আমাদেরই, তো বড় ভাই কতক্ষণ থাকে সে থাকে এক জায়গায়, তো ভালো কথা। আমরা ছোট বৃষ্টি একটা কাজ করলাম যে কিরে ভাই তো আজকে এই জায়গায় নাই, আমরা এক জায়গায় যাই, কোথায় কাজ করবো চল এক জায়গায়। ততক্ষণে আমাদের ওই যে বড় ভাইয়ের থেকে আরেকজন জুনিয়র একজন ছিল, সে আমার সাথে খুব ক্লোজ বন্ধু, তো সে বললো আমরা এক কাজ কর আমরা সিলেটে চলে যাই, আমরা কাজ করবো, একটা কিভাবে যাবো টাকা তো এত টাকা নাই, তো সমস্যা নাই স্টেশন থেকে ট্রেন উঠবো, ট্রেন উঠে সিলেট যাই নামবো, হ্যাঁ সমস্যা নাই, আর বাকি টাকা আমি দেবো না, তো ওর একটা ফ্রেন্ড আছে ওইখানে, আমি সিলেট জায়গার নাম বলে জয়ন্তা, ঠিক আছে জাফলনের মাঝামাঝি জায়গাটা জয়ন্তা, পরিবেশ খুব ভালো খোলামেলা, চতুর্দিক দিয়ে জমি জমা, মানুষ খুব কম, যেখানে মনে করেন আমরা যেটা বলতে গেলে মানুষ ঘনবসতির মধ্যে আমরা কাজ করতে পারতাম না, কারণ মানুষ গ্রামের মানুষ যখন তো হইলে আমাদেরকে ধরে ভালো, তো ওইখানে যাই, যাওয়ার পরে কাজ করবো সব প্রিপারেশন রেডি, তো কি কি হইলো সুরা ছিল আমাদের কাছে, মানে আমরা কিছুই নিয়ে যাইনি, আমাদের কাছে শুধু তিনটা লাইট নিয়ে যাই আমরা, বিদেশি লাইট তিনটা লাইট, আমরা এগুলো ওই বড় ভাইয়ের বাইর থেকে আনানো হই, আর কিচ্ছু আমরা নেই না। তো ওইখান থেকে সুরা রামদা আর চাইনিজ কোরাল আর করাত, তো গাছ কাটার জন্য আর কি, তো রাস্তার পাশে তো কড়ি গাছ আছে, তো আমরা ওইখানে প্রথমেই আমরা তিনজনের মধ্যে গাছটা কাটি, গাছটা অনেক মোটা, তো গাছটা কাটতে ফালাই, ততক্ষণ আমার কারোর প্রতি মায়া ছিল না মানুষের প্রতি, যে মানুষের জীবনটা কি আসলে চলে গেলে কি হবে, আমি মূলত ওই যে বললাম তো মুরগির একটা বাচ্চা মারতাম যেভাবে, মানুষের আমার এরকমই মনে হইতো, তো আমার ভিতরে কোনো মায়া মমতা আসলে ছিল না তখন, আমার কাছে দেওয়া হয়েছিল একটা সুরাল,
কি করলেন আপনারা গাছটা কেটে কি করলেন,
গাছটা ছিল গাছটাকে আমরা সাইডে রাখি দিই, আর রাখার পরে বলতেছে আমি আবার ওই আমার যে ফ্রেন্ড বলতেছে যে এদিক দেখি পুলিশের ঝামেলা কেমন, তেমন ঝামেলা নাই, এক ঘন্টা পর পর আসি ফিকে একটা,
মানে এটা কি মেইন রোডের উপরে আপনারা রেখে দিয়েছেন গাছটা ফেলে,
এটা সিলেট থেকে যাইতে যে জাফলনের দিকে যাইতে যে
রাস্তাটা, রাস্তা মানে আপনাদের টার্গেট হচ্ছে হলো যে কোনো একটা গাড়ি ধরবেন,
গাড়ি ধরবো রাইট,
ওকে না কটার দিকে, রাত কটার দিকে, এটা
আনুমানিক একটা
রাত একটার দিকে, এবং সিলেটের জয়ন্তা জয়ন্তা নামক স্থানে,
জয়ন্তা নামক স্থানে,
ওকে
তো মানে গাড়ি একটা আসতেছে প্রথম দেখলাম, তো সে
কয়জন ছিলেন আপনারা,
আমরা ছিলাম ছয়জন,
ছয়জন, ছয়জনের হাতে ছোড়া
ছোড়া ছিল, একজনের কাছে করাত ছিল আর চারজনের কাছে চারটা লাইট ছিল, এর মধ্যে আমরা তিনটা লাইট নিয়ে যাই, ওরা একটা লাইটের ব্যবস্থা করি। আমরা সুরটটা নিয়ে যাই।
ওখানকার লোকাল কেউ ছিল সিলেটের?
হ্যাঁ, লোকাল ছিল এখানকার, সেখানকার স্থানীয়,
জি,
বাট অনেক প্রভাবশালী। তো ও কি হইলো শেল্টার দিয়ে বলছে, ঠিক আছে, তারপরে যদি ধরা পড়ে যায় কেয়ারফুল থাকা ভালো। তো আমরা ওইভাবে কাজ করি, কারণ জমি জমা দেখি, আবার পানির সময় জিজ্ঞাসা করছি আগে পানি আছে কিনা, দৌড়াইতে পারবো কিনা। আচ্ছা ঠিক আছে, ভালো। তখন আমরা গাছটা ফালাই, গাছটা ফালানোর পরে গাড়ি একটা আসে, একটু পাথরি গাড়ি আসে, ওখান থেকে পাথরি গাড়িটা আসে থামে। আমরা প্রথমে লাইট মারি, লাইট গুলা ভালোইতেছি, তো সে প্রথমে হচ্ছে পুলিশ, পরে সামনে স্পিড বাড়াই দিয়ে যখন আসছে, তখন দেখে কি গাছ ফলাম, কিছু করার নাই, ব্রেক করলো, ব্রেক করে সে চিল্লাইতেছিল অনেক ভাবে। তো আমরা বলতেছি লাইটটা নিবা, লাইটটা নিবা,
গাড়ির হেডলাইট,
হেডলাইটটা নিবানোর জন্য, কারণ হেডলাইটটা নিবানোর অর্থটা হইলো যে দূর থেকে পুলিশের গাড়ি, যদি যারা নাইট ডিউটি করে পুলিশ, তারা বুঝতে পারবে না যে লাইট না নিবাইলে বুঝতে পারবে যেখানে ডাকাতি হতেছে, নিশ্চয় কিছু হইতেছে গন্ডগোল, চলে আসবে। আর লাইটটা নিবাইলে কোনো দেখা যাবে না, এখানে হয়তো নষ্ট হয়ে গেছে বা কোনো কারণে দাঁড়ায়।
আরেকটা গাড়ি যদি তৎক্ষণাৎ চলে আসে তাহলে কি করবেন?
ওইটাকে ধরবো,
দুটাকেই ধরবো,
হ্যাঁ দুটাকে ধরবো, বিশটা আসলে বিশটাকে ধরবো আমি নিয়ে চলে। এটা এই জন্যই ওখানে প্রথম বললাম যে তাড়াতাড়ি কর, কি কি আছে দেখ। সে বলতেছে আমার কাছে কিছু নেই, আমি চিটাং রওনা দিয়েছি, আমার কাছে কিছু নেই, মোবাইলটা দেখ। বলতেছে আমার একটা মোবাইল আছে, আমি যোগাযোগ করতে হবে, নাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। তখন আমি একটু এক পা উপর উড়ি, ওটা ওকে আমি ছোড়া দিয়ে আঘাত করি, প্রথমটা দিই। দেওয়ার পরে ও খুব সাহসী ছিল মনে হয় লোকটা, সে আমাকে দিতেছিল না মোবাইলটা দিয়ে, সে দিতেছেন ওর হেল্পারে দিয়ে দিচ্ছি, কিন্তু ও দিতেছেন ওর হেল্পারে, পাশে আরেকজন উঠছে, দুই দিক দিয়ে আমরা দুজন উঠি, আমি উঠছি ড্রাইভারের দিক দিয়ে, উঠে হেল্পারের দিক দিয়ে, হেল্পারের দিয়ে আমি উঠছি, চিৎকার দিল, চিৎকার দিয়ে সেটা আর কথা বলো না, মোবাইলটা আমি ওর কাছ থেকে নিয়ে নি, হাত থেকে নিয়ে এলাম। তো ততক্ষণে পিছনে আরেকটা জিপ আসে, তখন জিপটাকে ধরি, তখন জিপটা লক করা ছিল, তখন ওই আমার যে ফ্রেন্ড ছিল সে ওইটাকে বাড়ি মারে লাঠি দিয়ে, লাঠি বলতে কি লোহার পাইপ ছিল শক্ত হোক, ওইটাকে বাড়ি মারে, তো সামনে গ্লাসটা ভাঙলে না, লক খুলে, লক খুলে সেটা ওইখান থেকে ও ল্যাপটপ নিচ্ছে একটা।
আমরা ঠিক জানি না কারা কোন উদ্দেশ্যে গিয়েছিলেন, তবে হতে পারে এরকম কোনো কিছু। ওকে, তারপর
তো এটা তো সিলেট নগর এলাকা, তো তাছাড়া
অনেকে হয়তো ঘুরতে যায়। হ্যাঁ
হ্যাঁ, ঘুরতে যেতে হয়তো রাত্রে বেলা আসতেছিল বা এলাকাটা ভালো, তো এরকম আমরা তো গেছি অনেক দূর থেকে, হঠাৎ গেছি আমরা ওই এলাকা, খুব শান্তিময় এলাকা, কিছু হয় না নাকি ওদিকে সাধারণত, তো পুলিশ তো ওরা যাচ্ছিল, তো আমরা ওইখান থেকে এগুলা নিয়ে নি। তো তারপরে মারি আমরা অনেক, ড্রাইভার কে প্রথম মারি, কিছু চর তাকা দিয়ে বাড়ি দিই, বলছি দেখ তোকে মারবো না, তুই বল দিতে, ওকে মারার পর ওরা ভয় পায়। তারপরে ওদের কাছ থেকে সেই ল্যাপটপটা নিয়ে নে, আর মোবাইল ছিল, হ্যাঁ দুইটা, তো ওইগুলো আমরা নিয়ে নি। আর টাকা পয়সা ছিল কেমন, মানে 5-7 হাজার টাকা মতো, টাকা বেশি ছিল না, আমরা টাকা গুলো নিয়ে আসি ওখান থেকে। হ্যাঁ, নিয়ে আসার পরে সকালবেলা ওইখান থেকে চলে আসি,
যেটা গাছটা ফেলেন সে গাছটা কি করলেন?
ওইটা তো পরবর্তীতে পুলিশে এসে সরাবে, কিন্তু আমাদের কোনো কিছু করার
নেই, মানে ফেলে রেখে আপনারা তো,
আমরা যতক্ষণ আসি আমরা কতলে আমরা এসে পড়ছি,
এরপর জাহান্নামে যাক, সব
জাহান্নামে যাক। হ্যাঁ, তো আমরা ওইখান থেকে চলে আসি, চলে আসার পরে তখন সকালবেলা ট্রেন আসে ওইখান থেকে, সিলেট থেকে আমাদের এখানে এলাকার উদ্দেশ্যে।
তো কি পরিমাণ আপনারা অর্থ করি, কি পরিমাণ সবকিছু পান এগুলো মিলে?
আমরা স্বর্ণ পাইছিলাম কিছু, আর মনে করেন টাকা পয়সা পাইছিলাম 24-25 হাজার টাকা মতো, আর মোবাইল পাই 8টা, আর একটা ল্যাপটপ।
এগুলো আপনারা ভাগ বাটোয়ারা করেন?
এগুলো আমরা ভাগ করি,
সমান ভাগ।
হ্যাঁ, সমান ভাগ বলতে কি, যে আর একটু মানে যে শ্রম দেয় বেশি সে একটু বেশি নেয়, শ্রম বলতে কি বড় ভাই ও একটু বেশি নেয় আর কি।
ওকে, আপনার ভাগে কত টাকা এসেছিল?
আমার ভাগে আমি তখন 3,000 টাকা পাইছিলাম, একটা মোবাইল পাইছিলাম।
ওকে, ফার্স্ট টাইম আপনি ডাকাতি করলেন, এবং আপনি কি জানেন যে এই লোকটাকে আপনি আঘাত করলেন ওর কি অবস্থা হয়েছিল?
হ্যাঁ, তো বলতেছি যে ট্রেনে উঠে আমরা আসলাম, টিকিট কাটলাম, ট্রেনে আসবো চলে, তখন আমি সিলেট কুলাউড়া ওইদিকে আসার পরেই আমি শুনতে পারি ওই আমার ওইখানে ফ্রেন্ডে ফোন দেয় যে লোকটা নাকি ওই মেডিকেলে মারা গেছে, পুলিশে উদ্ধার করে নিয়ে যায়, নেওয়ার পরে মারা গেল, কি হইলো অনেক তদন্ত করলো, হয়তো ডাকাতি লোক ডাকাতি করে গেছে, মানে এটা তো সোজা বুঝতেই পারে রাস্তা, মানে কাজ পাইছে পুলিশ এসে, এলাকার লোকজন আসলো আরো, তো পুলিশও আসলো, সবাইকে ডাকাইলো, তো বলতেছে এই অবস্থা, ডাকাতি হয়েছে, ডাকাতি আঘাত করছে, ডাকাতি আঘাতি মারা গেছে।
প্রিয় শ্রোতা, অত্যন্ত হৃদয় বিদারক, এবং একজন মানুষকে কিভাবে অপরাধ চক্রে জড়াচ্ছে, এবং একজন মানুষ কিভাবে পরিমিত শাসন এবং পারিবারিক গাইডেন্স পারফেক্টলি না পেলে কিভাবে সমাজে একজন অপরাধী হিসেবে বড় হয়ে ওঠে তার চিত্রের একেবারে প্রথম ধাপে রয়েছে আমরা। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, ঠিক রাত 12:06 ফিরে এসে আমরা রবিনের কাছ থেকে রবিনের বাকি জীবনের অপরাধগুলো পুঙ্খানুপুঙ্খভাবে এখানে তুলে ধরব। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আর এই অনুষ্ঠানে যদি আপনি আপনার জীবনের অপরাধগুলো এসে স্বীকার করতে চান, এই অর্থে যে আপনার মতো অপরাধী, আপনার মতো ভুল এই সমাজে আর কেউ কখনো না করুক, কারণ অপরাধ করে ভালো থাকা যায় না, অপরাধের প্রায়শ্চিত্ত খুবই ভয়াবহ, তাহলে আপনি আমাদের এখানে আসতে পারেন। আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে টেক্সট করবেন, টেক্সট করতে হলে প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, অথবা আপনি আমাদেরকে ফোন করতে পারেন। ফোন নম্বরটি হচ্ছে 09613 892 892। আমি আবারও বলছি 09613 892 892। এখানে ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপর যাহা বলিব সত্য বলিব সম্পর্কে যে নির্দেশনা ওখানে দেয়া আছে সেই নির্দেশনা অনুসরণ করে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আপনার রেকর্ডটি শুনে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। প্রিয় শ্রোতা, ফিরে আসছি ঠিক রাত 12:06 আবারও রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
99.2
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
শ্রোতার সময় এখন রাত 12:06, আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স। এবং এই যাহা বলিব সত্য বলিবতে আজকে নিজের জীবনের অপরাধ বোধ নিয়ে, নিজের জীবনের ভুলগুলো নিয়ে লাখো মানুষের মুখোমুখি হয়েছে রবিন। রবিনকে যদি আপনি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। ওকে, আমরা আবারও ফিরে যেতে চাই রবিনের কাছে। রবিন, যেখানটাতে আপনি বলছিলেন যে সিলেটের জৈন্তাতে গিয়ে ডাকাতি করলেন, মানুষটা আপনার ছুরিকাঘাতে নিহত হলো এবং আপনি ফিরে আসলেন আপনার জায়গাটিতে, তারপর?
হ্যাঁ, ওখান থেকে চলে আসি, তো শোনার পরে একটু খারাপ লাগে নাই, তখন হাসতেছি যে ও মারা গেছে। বলছে ঠিক আছে, মারা যাক না, মানে ও যে দিকে গেছে দিকে, আমরা এটা নিয়ে মাথা ঘামায় লাভ নাই, আমরা কাজ করছি, আমরা টাকা পাইছি, শেষ, চলে আসলাম। আসার পরে বাড়িতে জিজ্ঞাসা করলো কোথায় ছিলি, আমি বলছি আমার ফ্রেন্ড এখানে গেছে। এর জন্য 2 দিন? আমি বলছি হ্যাঁ 2 দিন। তুই কি করবি, মানে সংসারে তো ঝামেলা আসছি, আমাকে নিয়ে এটা অহর হইতেছে, কি করতেছি না না করতেছি। হ্যাঁ, এলাকার মানুষ বলতেছে ছেলেটা খারাপ হয়ে যাবে, কিছু একটা করেন। আমার বাবা বলতেছে যে বাড়িতে কি একটা নাই যে ওকে দিয়ে দেবো কোথাও, আর কোথাও তো থাকেও না। এর মধ্যে আবার আমার বোন যে আমার এখানে ঢাকাতে নিয়ে আসছিল, উনি আবার ব্যবসা করে হ্যাঁ নিয়ে আসছিল, আমি এখানে 2-3 দিন থেকে আবার চলে যাই ঢাকা। কেন, আমাকে তখন মনে হচ্ছে যে ভেস্তের বাগানে একটা আমার ভালো লাগবে না, আমার ওখানে এটাই যাইতে হবে, ওইখানে যদি আমার ভালো লাগবে। তো আচ্ছা ঠিক আছে, আমি ওইখানে চলে যাই। আবার চলে যাওয়ার পরে তো আবার ওদের সাথে আবার মিশি, মিশতে মিশতে ওরা করছে কি যে কাজ তো করতে হবে, বড় লোক হইতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন কি করবো? তো যে বদ ছিল উনি ততক্ষণে চিটাগাং ছিল, ওনার খোঁজ পাই চিটাগাং, উনি কালকে আসবে। তো আমরা বলতেছি তাহলে এক কাজ করি, কি কাজ করবা, তো চলো এলাকায় যাই। এলাকায় যে ভাইরি রাত্রে কি করবো, তিনজনে 3টা লাইট নিছি। তখন আমাদের এখানে আবার একটা লোক ছিল, ছেলেটা, ছেলেটার নাম আমি বলতে চাচ্ছি না কারণ সে এখন বাহিরে, সে খুব এক্সপার্ট ছিল মোটরসাইকেল চালানোর মধ্যে। তখন আমরা বললাম যে কাজ করে 3টা লাইট চলবো, কি করবো, যে ওর আবার কন্ট্যাক্ট ছিল মোটরসাইকেলে যে বিভিন্ন শোরুমে গাড়ি নিয়ে দিবে, চিন্তাই করে। তো ঠিক আছে চল কোথায় যাবো, চল ফারি রুটে যাই, মানে বাইরে উঠে যাই, মেন রুটে যাওয়ার দরকার নাই। আর তখন একজনকে দাঁড়া করে রাখলাম আমরা একটু দূরে, 1 মাইল দূরে। ওকে বলা হয়েছে যে এক কাজ করবি, পুলিশ যদি আসে তো আমাদেরকে ফোন করবি, বলবি, আর ভালো 2-3 জন থাকলে বলবি না, একটা বাইকের মধ্যে 3 জন থাকলে বলবি না, 2 জন থাকলে বলবি যে সে আসতেছে। হ্যাঁ, ওকে দাঁড়া করে রেখে ঠিক আমরা বাজারে, আর আমরা বাজার থেকে একটু দূরে আমরা কাজ করি, একটু দূর বলতে তাও আধা মাইল, আধা কিলো দূরে। তখন ওকে বলবি যে তুই বলবি আর কি গাড়ি দেখবি, পালসার, FZ, ফেজার। হ্যাঁ, এগুলো হলে দেখা গেলো কি নিয়ে যদি দিতে পারি ওইখানে, তো আমাদেরকে 60,000 থেকে 70,000 টাকা করে দিই একটা গাড়ি, অনেক দাম, একটা গাড়ির দাম 2.5-3 লাখ টাকা, ওই গাড়িগুলো আমাদেরকে 60,000 থেকে 70,000 টাকা দেয়। আমরা নিয়ে দিতে পারলাম। তো ধরতাম আমরা দূরে সেরে মোবাইল টোবাইল রাখতাম, রাখিয়া ওদেরকে বাঁধতাম। আর আমার লগে যেটা ছিল ওরা হোক একটু শেগার টাইপের ছিল, স্বাস্থ্যগত ভালো ছিল, অনেক শক্তিশালী ছিল। ওরা প্রথমে মারত, কারণ যে সুরা ছিল যে রামদাস ছিল ওরা দেখতে এমনি বই পাইত। মোটরসাইকেল লাম লাম বেশি কথা বলি মায়ের, মানে মায়ের বলতে কি কানে এখানে একটু পুশ লাগাই দিত, বই পেয়ে যেত, কোনো কথা নেই। ওদেরকে আবার রশি নিতাম, সাথে রশি দিয়ে বাঁধতাম। তো মাইন্দা সেরা মোটরসাইকেলের চাবি দেয়, চাবি নিয়ে ওই যে ছেলেটা ও চলে যেত অনেক দূরে, তো সে যায় সেরা আজকে যাবে কালকে আসবে সে টাকা টুকা নিয়ে। তখন এই কাজটা করতাম আমরা সন্ধ্যার সময়, বেশি একটা সময় না, মানে সাতটা আটটা এরকম এর বিক্রি করতাম। ওদিন মোটরসাইকেল চিন্তা করার পরে নেশে বিক্রি করি, বিক্রি করে টাকা নিয়ে আসে, টাকাতে বাঘ পায় 10,000 টাকা, ভালোই। অল্প বয়সে 10,000 টাকা দেখলাম অনেক খুশি লাগতেছে। তৎক্ষণাৎ ড্রিঙ্কস চলতেছে যে মদ বিয়ার, তখন অনেক কিছুই খাই, ঠিক আছে, ফ্যান্সি, হ্যাঁ সবকিছু করি। তো নিজের কাছে ভালোই লাগতেছে। তারপরে সে আবার বলতেছে এক কাজ করবো আমরা, মানে এখন তো মোটরসাইকেল চিন্তাই করছি, তো আমরা আবার চলে যাই কোথায়, মানে আমাদের এখান থেকে 2 কিলো দূরে ওইখানে, তো উপজেলার কাছে, তো সেখানে যাই, সেখানে দাসিরা আমরা কি করব। তখন আবার আমি একটা গ্রুপ করলাম নিজে, ওদেরকে বাদ দিয়ে গ্রুপ করলাম বলতে কি একদিনের জন্য, হ্যাঁ অন্য এলাকা থেকে 3-4টা ছেলে নিয়ে আসি আমি, নিয়ে আসি সেরা একটা ছেলের নাম বলি আমি, ওর নাম হচ্ছে ডলার, আমি শুধু ওর নাম দিয়ে বললাম যেহেতু বাইরে আছে। তো ওকে নিয়ে যাই আমরা, একটা ব্যাগ নেই, একটা ব্যাগের মধ্যে আমাদের কাছে চাবাটি আছে, টেনিস কোর্ট আছে, ছোট সুরা আছে আমাদের কাছে। তখন আমাদের কত এখানে একটা সিএনজি ড্রাইভার আছে আমাদের কাছে।
আপনাদের টার্গেট কি ছিল?
তারপরে আমি উঠি, আমরা উঠে বললাম যে মুখ দিয়ে যাবেন, হ্যাঁ যাবো, কত টাকা ভাড়া, এত টাকা। আমি আমরা 3 জন উঠলাম, উঠে সেরা যাইলাম। তো যাই সেরা তো একটা জায়গা নিরিবিলি জায়গা দেখলাম আমরা, থেকে সেরা আমি বলতে একটু থামান কি করবেন, আমি কই যে আমার একটা জিনিস পড়ে গেছে।
কয়জন ছিলেন আপনারা?
আমরা 4 জন।
4 জন একটা সিঙ্গিতে উঠেছেন?
4 জন
পিছনে তো 3 জনের বেশি বসা যায় না,
পিছনে 3 জন। আমাদের সিঙ্গি হয়েছে কি মানে শহরে তো দেখলো কি সামনে বসা যায় না, আমাদের সামনে 2 জন বসা
বসা যায়,
সামনে 2 জন বসা যায়। তো আমরা 4 জন বসছি, তারপর যে বসে একটু থামান, আরেকজন বলতেছে কি যে ওর গড়ি পড়ে গেছে গা, সুটে পড়ে গেছে গান, আমি পশ্চাতে ধরছি, ঠিক আছে একটু ভাই একটু রাখেন, অনেক অনেক রাখছে। রাখার পরে আমি কথা বলছি ভাই কই থেকে আসছেন, কি আসে গাড়িটা কোন জায়গা, সে বলছে গাড়িটা হলো নিলাম রান্না করে। তো চিন্তা করলাম দেখো একটা ধরে দিই যেহেতু আমাদের পরিচিত না, তখন ওই ঢলার পিছন দাসে কখনো আমরা কুবাইতেছি উঠতে সে, মানে আমরা উঠে গেছি গাড়িতে ফাল দিয়ে উঠে সে, আমরা ধরে ওরা কুবাইতেছি, কিন্তু খুব অবস্থায় ওর স্টেশনের কাছাকাছি চলে যাবে। চলে যাওয়ার পরে গাড়ি স্টার্টআপ যে আমাদের সাথে ড্রাইভার ছিল সে ওকে ধরে ক্লাস যেটাকে বলে সেটাকে চাপ দেয়, চাপ দিয়ে ওষ্ঠটা বন্ধ করে দিই গাড়ির ভাগে নেই। তো ততক্ষণে সবাই মানে ওই এলাকার চিল্লাচিল্লি সবাই জমজম মারছিল, দানা নিয়ে গেছে। তো আমরা দৌড়ে চলে যাই,
ও কোপ খেতে খেতে গাড়ি চালিয়েছে,
খেতে খেতে গাড়ি চালিয়েছে,
মারছে গড।
এক পর্যায়ে ওর ভুড়ি ভুড়ি সহ একটু মানে বৈশা গাড়ি চালিয়ে তো ভুড়ি একটু বড় ছিল, ভুড়ি সহ বাড়িয়ে গেছে। এক্ষেত্রে সে ওই যে ছেলেটা ঢলার সে গাছে উঠে গেছে, মানুষ আসতেছে দেখে সে ভাইয়া গাছে উঠে গেছে। তো মানুষ তো লাইটটা টিপতেছে, চতুর্দিকে লাইট টিপ দিতেছে।
আপনারা দাঁড়ান 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 দাঁড়ান, ওকে স্টেশনে গাড়িটা নিয়ে গেছে, একদম
স্টেশনে পৌঁছায় নাই, কাছাকাছি মানে ওখানে কয়েকটা বাড়ি আছে, একটা মসজিদ আছে,
লোকজন চলে আসছে,
হ্যাঁ চলে আসে। তো আমরা ধরাধরি করে আমরা সিন্দিরা নিতে পারিনি, ঘটনাস্থল থেকে আমরা চলে যাই। তো চতুর্দিকে মানুষ আসতেছে, তখন ওই ছেলেটা আবার গাছে উঠতে যায়,
মানে আপনার যে বন্ধুটা এখন বিদেশ আছে,
হ্যাঁ হ্যাঁ ও বন্ধু না ছোট ভাই, সে গাছে উঠে, গাছে ওঠার পরে তো লাইট টিপে মানুষে তখন ওকে ধরে ফেলে। ধরা পড়ার পরে তো পুলিশে ওকে নিয়ে যায় ধরে মায়ের দিকে ওইখান থেকে, তো লোকটাকে হাসপাতাল নিয়ে যায়, লোকটা আবার আল্লাহ রহমতে বেঁচে যায়। উড়ে নিয়ে সেরা মনে করে রিমান্ডে দেয়, রিমান্ড বলতে কি জিজ্ঞাসাবাদ করছে
ডলারকে,
হ্যাঁ ডলারকে। তো সে আবার আমাদের নাম বইলা দিছে, বইলা দেওয়ার পরে মামলা, প্রথম মামলা। ততক্ষণ আমি কোন জেল টেল খাটি নাই, ধরা পড়ি নাই, প্রথম মামলা সিনজে সিনতাই। এর মধ্যে আরেকটা মামলা হয়ে যায় প্রিপারেশন মামলা।
কি মামলা?
প্রিপারেশন, হ্যাঁ প্রিপারেশন করছি এটা কাজটা করার জন্য। উঠ থেকে জমানবন্দি নেওয়ার পরই আমার নামে সিনতাইকারী মামলা আর প্রিপারেশন মামলা হয়। ততক্ষণে কি করবো আর, মানে এলাকায় পুলিশ আসতেছে, দানাদানি হয়ে গেছে সবাই,
আপনার ফ্যামিলিও জানলো যে আপনি কাজে জড়িত,
হ্যাঁ সবাই জেনে গেছে কি হয়েছে, এগুলা কি করতেছে। তো আমার বাইর থেকে বাইরে দিছে দেখছে, ততক্ষণে আমি ওই বন্ধুর বাইর থাকি, মানে খাওয়া দাওয়া করি। তো ওরা বাড়িতে যা সেটা বিচার দিছে যে আমার ছেলেটা নষ্ট করতেছে, ওরাও আমাকে জায়গায় দেয় না। ডিপ্রেশন বলছে ঠিক আছে আমি আর কিছু করবো না, বলতে ঠিক আছে সমস্যা নাই, এখন তো তোমার জেল খাটতেই বলি, সমস্যা নাই জেল খাটবো, হ্যাঁ আমি সুরে আনবো না। তো আসলে কি ততক্ষণ আমি লেখাপড়া ছেড়ে দিছি, তখন আমার বয়স 15-16। তো ঠিক আছে এরকম ভাবে চললো, এলাকার সবাই জানলো কি হইলো কে করলো কাজটা, সবাই মানে জানাজানি একটা হয়ে গেছে। হ্যাঁ বলছি মুখের ছেলে এরকম হয়ে গেছে, আর সত্যি ব্যাপার ভালো করে খারাপ হইলো, বাপের মানে কান কাটলো, এটা করলো এটা করলো। তো বাবা বলতেছে আমি কালকে সকালে কিভাবে মুখ দেবো মানুষের কাছে যাই সেরা, তো এরকম এরকম আমি ঘরে বসে থাকবো মানে বিভিন্ন কিছু। তো আমি বললাম যে ঠিক আছে আমি কিছু করবো না। তো ততক্ষণে বাবা আস্তে আস্তে মায়ের কমাই লেগেছে আমার, কারণ আস্তে আস্তে বড় হয়েছি, শরীরে শক্তি আসছে, তখন মায়ের আস্তে আস্তে কমায় ফেলছে। তো ওরা আবার ওর বাবা আবার অনেক টাকা পয়সা ছিল, হ্যাঁ ক্ষমতাবান ছিল, তো ওরা মনে করেন থানা পুলিশ থেকে এমনি নেতা কর্তারা দেশের মনে করেন কিছু টাকা খাওয়ায় ওরে যাবিনে বাইর করে। ছেলে ছোট ছিল তো যে আসলে উনি বুঝে নাই, সে বুঝে নাই, সে মানে অন্য একটা ইয়া দেশের ওকে সরাই লেগেছে। ঠিক আছে যে ও ঘটনাস্থলে ভয় পায় গাছ উঠছিল, সে ওইখানে ছিল না, এরকম ভাবে একটা মানে জেরা করে করতে খেয়া ওকে জামিন দিয়ে দেয় চৌকিলে। তো ও চলে আসে, আমার তো মামলা হয়ে গেছে, দুইটা মামলা অলরেডি আমার হয়ে গেছে, একটা চিন্তা একটা প্রিপারেশন। তো আমি এখন কি করবো, ঠিক আছে এখন আর ডাকাতি করা যাবে না, তো কি করবো। তখন ওই যে নেশা করতাম ওরা বলতো এক কাজ করি আমরা, তার এই পথে থেকে লাভ নাই আর তোমার থেকে লাভ নাই, তুমি অনেক মামলা খাইছো, তোমার ধরতে পারলে তোমার অনেক পানিশমেন্ট হইব, জেল হইতে পারে, তুমি তো আসো যাই, কোথায় যাবো ইন্ডিয়া। তো আমাদের এখানে আবার আগরতলা টাকা আছে। তো তখন আবার দুর্গাপূজা মনে আছে আমার, দুর্গাপূজা হইতেছে, তো তখন আমাদের কসবাড়ির যে মেইন গেট আমাদের এখানে, তখন আমরা ওইখান দিয়ে চলে যাই, বিএসএফ আছে ওইখানে, একটা বাবি আছে আমাদের পরিচিত। তো বাবিরে বললাম যে বাবি এই অবস্থা, আমরা এখানে যাবো একটু। বাবি বললো যে সমস্যা নাই আসো। তো বাবি বিএসএফ দেখছে, দেখে লাইন ক্লিয়ার পাইছে, আমাদেরকে সে ঢুকাই দিছে। আমরা তখন প্রথম আমি ইন্ডিয়ার ভিতরে ঢুকি, তখন থেকে ঢুকা শুরু হইলো। তো ঢুকে সেরা ভিতরে দাসের আমরা আগরতলা যাই পৌঁছি, পৈতৃক সেরে আমরা একটু ওইখানে আবার আমার এক ফ্রেন্ডের বন্ধুর বাড়ি আছে ওইখানে হিন্দু, নাম ছিল মিটন, মিটন আবার ওখানে থাকতো। তো সে আমাদেরকে দেখে অনেক খুশি, রাত্রের ব্যবস্থা করলো, বলছে তোকে মাল খাওয়াবো, কত খাবি। তো সে কন্টিনিউ মধ্যে ভাঙছে, ভাঙিয়া বসে গ্লাস দিছে, তিনজনের কাছে তিনটা খাইতেছি। এখান থেকে আসলাম, ওইখানে মূলত আমার যার উদ্দেশ্য হলো আমি কিভাবে পাচার করতে পারবো মাদক, মদ গাঁজা ইয়াবা এগুলা পাচার করার জন্য লাইন করবো একটা। তো বললো সমস্যা নাই, তুই করলে এদের সাথে হাত রাখ। তো দুই তিনজনের সাথে আমার কথাবার্তা হয়েছে, তো আমি চলে আসি এখান থেকে। তো ওরা বলতেছে সমস্যা নাই, তুমি তো টাকা দিতে পারবা, টাকা দিলে আমরা ব্যবসা করবো, ঠিক আছে আমরা এই মাল ডাকাতে চালান করবো। কিভাবে, কোনো সমস্যা নাই, আমরা গাড়ি দিয়ে চালান করবো, আমরা ড্রাইভারের সাথে আমাদের কন্টাক্ট আছে। আচ্ছা ঠিক আছে, আমার তো টাকা নাই, আমি তুলে তোমাদের মাল এপার তেপার এনে দেবো। আচ্ছা ঠিক আছে, বলে এবার তেবার না, তুমি ওইখানে একটা বট গাছ আছে, বলছে ওই বট গাছটা কাছে কাছেই তুমি নিয়ে যাবা, তোমার যেহেতু সাইকেল আছে সাইকেল দিয়ে তুমি ওইটা নিয়ে যাবা। আমি আচ্ছা ঠিক আছে। তো পরে সাইকেল দিয়ে আমি মাল টানা শুরু করলাম। আমাকে এক কেজ বিয়ার আর সাথে ফেন্সি রেল থাকবে, ওগুলা থেকে আমাকে প্রতিটি 500 টাকা দেওয়া হবে আমার। আমি বলছি ঠিক আছে। তো ভালোই ব্যবসা করতেছি মাস ধরেকের মতো।
কোথা থেকে কোথায় নিয়ে আসতেন?
আমি ইন্ডিয়ার ঠিক কাটাতার বেলা ওইখান থেকে প্রায় 1 কিলো বাংলাদেশের ভিতরে নিয়ে আসতাম। ওইটা
নিয়ে এসে কোথায় দিতেন?
হ্যাঁ নিয়ে এসে ওদের কাছে দিয়ে দিতেন।
কি কি থাকতো প্রোডাক্ট এখানে?
এখানে থাকতো ইলামনের ইয়াবা, থাকতো ইয়াবা খুব কম থাকতো, তবে থাকতো বেশি বিয়ার, বিয়ার ফেন্সি আর একটা ইকু, বিয়ার ফেন্সি ইকু নাম্বার ওয়ান আর লমের নিপ, এই প্রোডাক্ট গুলো একটু বেশি থাকতো। তো আমি আবার ওইখানে ওই দিক দিয়ে আনতাম, আবার ওই হাতে ব্যাগ থাকতো অনেক সময় বড় ব্যাগ, ব্যাগ দিয়ে নিয়ে আসতাম।
আপনি কি বর্ডার ক্রস করতেন?
হ্যাঁ বর্ডার ক্রস করতাম।
আপনাকে ধরতো না?
চোরাই চোরাই ভাবে পাইপ দিয়ে ঢুকতাম অনেক সময়। দেখা গেল কি আমাদের সাথে যে লোক ছিল ওরা ওই যে কাটাতার যে বেড়াটা ছিল এটা একটু ঝুলিয়া পরে থাকতো, তো ভাস দিয়ে দুই পাশে থেকে ভাস দিয়ে আলগি দিত, আলগি দেওয়ার পর আমি নিচে ঢুকতাম, এদিক দিয়ে ডাকতাম, দেখে সেরা ওইখানে যাইতাম বাড়িতে।
বিএসএফ কিংবা বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিটা ওখান থেকে ডিস্টেন্স কতটুকু ছিল? ওরা কি গার্ড দিত না?
মূলত গার্ড দিত, তবে বিএসএফ এর সংখ্যা একটু বেশি ছিল, আমাদের যে বর্ডার গার্ড ওটা একটু কম।
মানে ওনাদের চোখ ফাঁকি দিতেন? আপনারা
চোখ ফাঁকি দিতাম। আর বিএসএফ দেখতাম সাইকেল নিয়ে আসতো, সাইকেল নিয়ে মানে ঘোরাঘুরি করতো। তো সত্য কথা বলতে কি অনেকবার দৌড়ান ফিরছি, তো ওই যে ভাবির হাজবেন্ড সে একবার ধরাও পড়ছে দোস্ত ভাবির সামনেই, আমরা আমি ঢুকতেছি তার কারে বেড়াটা দিয়ে দুইজনে, মানে দুইজন বলতো কি একজনই আলগি দিচ্ছে বাসটা, এভাবে আলগি দিচ্ছে তার কারণে। তো আমি ঢুকতেছি অর্ধেকটা ঢুকে গেছি ভিতরে, মানে এখন আরই ওইখানে যাবো ওই পারে যাবো, এর মধ্যে দুই দিক থেকে দুটো বিএসএফ দৌড়ে আসতেছে, এত স্পিড ভাবে দৌড়াইতেছে। তখন আমি আবার ঠিক ব্যাক করি, ব্যাক করে বাংলাদেশের দিকে চলে আসি। মানে আমার মানে জিনিসটা ছিল কি যাতে গুলি করলে গুলি না লাগে, আমি মানে তাওরায় তোরে হাঁটতেছি, মানে ধরাইতেছি এই পাশ ওই পাশ করে, হ্যাঁ যাতে গুলিটা আমার না লাগে। ওরা আর গুলি করে মূলত, তখন আবার দেখলাম ওই যে বাবির হাজবেন্ড ও কিন্তু ভিতরে বেড়ার ভিতরে, তো সে দৌড়ে চলে যায়। ঠিক আছে দৌড়ে চলার পরে ওরা ধরে ফেলা, ধরে আমি দূর থেকে দেখতেছি এই পারে এসে যে ওরে মারতেছে, পারতেছে ফেলাই আর ভারিতেছে। তো আমি বলতেছি ভাবি আপনি সামনে তো ধরে লেছি, এখন কি করবেন? কোনো সমস্যা নাই, ও তো সবকিছু কাগজপত্র আছে, ওর ক্যাম্পে নিয়ে দেবে, এখন ক্যাম্পে নিয়ে দিকে 10 মিনিট পরে আবার ছেড়ে দেবে। আমি বলছি ঠিক আছে ভালো। তো এবার করতে করতে হঠাৎ করে একটা পারির সাথে আমার গন্ডগোল হয়। আমি এবার কাজ করবো না, যে সমস্যা নয় তোমরা কাজ করবো না, তো রাগারে গিয়ে তো আমি ওই ওদের মাল মানে কেসিতে ভাইঙ্গা একটা বিয়ার খাইয়া ফেলি, 9000 টাকা বিয়ার আমি খাই। আমাকে ধরতে কারণ যেহেতু এখানে পুলিশের কোন ঝামেলা নাই, আমাকে যে কেউ এখানে আটকাবে ওরকম কেউ নাই আমার। তো পুলিশ এক সময় আমাকে ধরে এবং ড্রেস আপ করে না, সিভিল বেশ আসে, আমি বুঝতে পারি না। তোরা দুইজন দেখেছি জমিতে আসতেছি ভদ্রলোকের মতো, আর একজন মানে সামনে দিয়ে আসতে আসে আমাকে কলারও ধরে, সেগুলো কি আরেকজন আসে পিছে আমার ঠিক প্যান্টের বেল্টে ধরে আমাকে ধরে চেক করো তো হাতে নাতে পাইলো, জেলে নিয়ে গেল। কি হইলো, চিল্লা চিল্লি লাগলো বাড়িতে কি হয়েছে, এরকম হয়েছে, এরকম হয়েছে, ঠিক আছে কি হবে, তখন আর কি করার আছে। তো জেলে ছিলাম আসলে মার্ডার করছো এখন কেসে আসলা। তো ওইখানে দেখলাম একটা জিনিস, যে মেয়েদের সাথে যদি র‍্যাপ করে যায় তো ওদেরকে আবার ওরা একটু ঘৃণা করে যারা কোহি দিয়ে আছে। তো আমাকে বললো বাহ সাবাস, অল্প বয়সে এরকম কাজ করে আসতো ভালো। তো আমাকে মানে বলতেছে বাড়িতে কেউ আছে বা এখানে, তো আমি একটা জিনিস আমার ভালো লাগছে যে আমি যাইয়া আমার এক বড় ভাইকে দেখি ওখানে, অনেকদিন যাবত ছিল, ওকে সবাই আসলে ডাকতো কি মেজর নামের, ও ডাকাতির মেজরই ছিল, মেজর নাম দেওয়া ছিল পুলিশেই, ওকে সবাই মাজুর মাজুর ডাকতো, একটা হাত চিকন ছিল একটা মোটা ছিল, তো মাজুর মাজুর ডাকতে ডাকতে সব ওর নাম ফুটে মেজর, সবাই ওকে মেজর নামে চিনি। উড়ে গেলাম, তিনি তুই এরকম হয়ে গেলি এমন আসলি, ঠিক আছে। তো আমার তো অনেক সাহস বেড়ে গেছে জেলখানাতে, তো জেলা সাহেবের সাথে আবার মনে করেন ওর সম্পর্ক একটু ভালো ছিল, ওকে ভালো খানা দিত, এক্সট্রা ইয়াতে রাখতো, কেবিনে রাখতো, ওরে হ্যাঁ থাকতো এখানে, তো এক হিসাবে কি ওখানে রাজনীতির মতো থাকতো, সবাই ওর কথা শুনতো, সকালবেলা নাস্তা দিত পরোটা ডিম ওরে, আর আমাদের কেমন করে রুটি দিত একটা কি এরকম আর কি, তো দুপুরবেলা ভাত খাওয়াইতো, ডাল দিত, আর তরকারি দিত, কি সবজি দিত অল্প অল্প করে, সাপ্তাহিক দিন মাংস খাওয়াইতো।
রাতে ঘুমের জায়গাটা কেমন ছিল?
রাতে ঘুমের জায়গাটা একজন একদিন দিতেছে না, চিপাচিপি করে ঘুমাইতে হয়, তো টাকা দিলে বাড়ির থেকে আসতো, টাকা দিয়ে দিত, টাকা দিলে সে সিট দিত আমাকে, তাও মানে এক কাইত হয়ে শুইতে হইতো।
কত বছর বয়সে আপনি জেলে গেলেন মনে আছে?
17 হবে,
17 বছর বয়সে, জেল কোড অনুযায়ী আপনি তখনও কিশোর।
কিশোর তো ওই যে ভাই ছিল সে আবার আমার দু তিন দিন খুব কান্না পাইতেছিল, দু তিন দিন, তো ওই ভাই আবার আমাদের জায়গাটা করে দেয়, যে মেজর ও আমাকে জায়গা করে দেয়, আমি ঘুমাই ভালোভাবে, ও নাস্তা রাস্তা সবকিছু করে দেয়। তো এক পর্যায়ে হয়েছে কি, আমার বাড়ির থেকে টাকা দিয়ে যায়, তারপর আমাকে ভালো সিট দেওয়া হয় ঘুমানোর জন্য, শোয়ার জন্য। তো আসলে কি অনেক খারাপ লাগে যে যে জেলখানা হয়েছে এরকম একটা খারাপ জায়গা, যেখানে শুক্রবারে নামাজটা কিন্তু হয় না, বিছানা ঠিক নাই, টয়লেট মানে অনেক কিছু খারাপ যেটা বলতেছি আর কি। তো ওইখানে আমি থাকি, আমার কুটে পাড়ে, কুটে পাড়ানোর পরে কোটা বাদায়
আপনার বাবার সঙ্গে দেখা হয়? জেলে থাকা অবস্থায়
না, বাবা জানাই, আমার আত্মীয় স্বজন যারা ছিল মোটামুটি ওরা গেছে দেখা করছে, দেখার সমস্যা না, চিন্তা করিস না, আমাকে সান্ত্বনা দেয়। পরে কোটে নিয়ে যায় আমাকে, রবিবার ছিল, আমাকে কোটে নিয়ে যায়, নিয়ে সেরা কোটে দাঁড়া করাই, দাঁড়া করে যারা ট্রাই করলো, করার পরে আমাকে আবার জেলে পাঠায়, পাঠানোর পরে এরপরে আমাকে হ্যাঁ জামিন করা হয় এখান থেকে। জামিন করানোর পরে আমার ওই যে আগে দুইটা মামলা ছিল, আমাকে আবার জেল গেটে আটকে ফেলি, দেখে যে ওনার দুইটা মামলা আছে, আমি ওইটা 17 দিনের মাথায় না 18 দিনের মাথায় যেন আমি জামিনটা পাই। ওই মামলার জন্য কি করতে হবে, তো ওই পুলিশের সাথে বুঝলো যে টাকা লাগবে অনেক কিছু। তো পরে আমাকে মানে আমি তো এখনো পুরোপুরি বুঝতেছি না, হ্যাঁ জস্তি বোঝানো হলো যে সে তো পুরোপুরি সাবালক হয় নাই, হয়তো করতে ঠিক হয়ে যাবে। তো উনি ঠিক আছে, আমাকে একজন ছোট মানুষ দেখে আমাকে সে দয়া করে বলতে কি আমাকে জামিন দেয়। তো আমি একে একে দুইটা মামলা থেকে জামিন পাই, যে আমার যে ছিনতাই মামলাটা ওইটা আমি হাজিরা দিতে হবে আমাকে, তো আমি হাজিরা দিই, এক মাস পরপর দুই তিনটে হাজিরা দেওয়ার পরে আমি আর দিই না। বেশিক্ষণ সময় তখন আবার নেশা গেলাম সিডি টিভি দেখার প্রতি,
সিডি এবং টেলিভিশন,
টেলিভিশন এটা দেখতাম।
তো কি দেখতেন আপনি?
এই তো বন্ধু বান্ধব নিয়ে আসতো, বিভিন্ন ক্যাসেট নিয়ে আসতো, খারাপ ক্যাসেট নিয়ে আসতো, ওইগুলোই দেখতাম বেশি। ওগুলো দেখার জন্য আমাদের বাড়িতে আমাকে একটা কারফুজারি করে তারপরে আমি ঘর থেকে বেরোনো নিষেধ আমার বাবা, তো আমাকে রাখা হয় আমাদের একটা আলগা ঘর ছিল ওইখানে, ওই ঘরটাতে আমি থাকি একা একাই। তো থাকি আমি করতাম কি, রাত্রে জানালা দিয়ে, জানালা আমি গ্রিল ছিল না, জানালা দিয়ে বাইরে যেতাম, সিগলটা বাইরে লাগিয়ে যেতাম, দরজাটা খুলি না, তো আজানটা আগেই আমি চলে আসতাম। আমার পরে এরকম ভাবে করছি, তো আসলে কি, তো আমি আর ধরা পড়ে যাই। আম্মুর কাছে সকালবেলা উঠে উঠে সে আমার দেখে আমার দেখে সেরে আব্বার কাছে বিচার দিয়ে তোর থাকা বন্ধ ওই ঘরে থাকবো তো আমি না থাকবো এই ঘরে ঠিক আছে এটা করবো ওইটা করবো আমি একা থাকবো না তো আমি এখানে থাকি আচ্ছা ঠিক আছে থাকো সমস্যা নাই কিন্তু কোথাও যাইও না আমার মা বলল কারণ ভালো না তুমি তো দেখছোই হ্যাঁ যে শত্রুর তো অভাব নাই হ্যাঁ আরো মনে করো ইয়া করতে চাইবে তোমাকে খারাপ বানাতে চাইবে সবাই তুমি তো দেখতে আসা এলাকার অবস্থা ভালো না মানে একটু বিপদে বলে আর বিপদ দিয়ে দেয় মানুষে তো আচ্ছা ঠিক আছে তখন আমি তেমন একটা বুঝের হয় নাই তো যেটা হয়েছিল শ্রীদেবী দেখতাম এর মধ্যে ওই যে আবার এটা আবার বাদ দিয়ে দিয়ে মাঝখান দিয়ে কিন্তু ডাকাতের যে পেশাটা ওইটা রয়ে গেছে তখন ওই যে বস বড় ভাই ছিল এলাকায় এলাকায় আবার আসেন
কি নাম ছিল এটার যে আপনার লিডার
লিডার ওর নাম ছিল সম্রাট তো ও তেমন লম্বা ছিল না খাটো ছিল দেখতে একটু ভালো ছিল
ও আপনার বস ছিল
হ্যাঁ ও আমার না শুধু সবারই বস ছিল
ওই আপনাকে লাইনে নিয়ে আসছে
হ্যাঁ ও আমি আরেকজনের লাইনে ধরে হাত ধরে যাই কিন্তু ও ছিল বস ওই গড়টাতে আমরা মূলত ইয়াবা টিয়াবা এর মধ্যে কিন্তু আমার কন্টিনিউ এগুলো খাবার চলতেছে আমার দুদিন ভাত না খেলে চলবে কিন্তু আমার এগুলো না খেলে চলবে না
এবং এই টাকাগুলো কোথেকে আসছে
এই যে ডাকাতি করলাম টাকাগুলো আমি দিই নাই
মানে সবগুলো আপনার কাছে ছিল
হ্যাঁ হাতের একে রেখে আমি করি
শুধুমাত্র নেশার পেছনে আপনি এগুলো ব্যয় করছেন
নেশার পেছনে আমি খরচ করছি আর যখন আমি নেশা আনানোয়া করতাম তখন আবার একটু বেশি খাইতাম হ্যাঁ দেখা যাবে ওই ইন্ডিয়া থেকে একটু ওরা দিয়ে দিত দু তিন বোতল ওইখানে বসিয়ে মেরে দিতাম তো তখন ইজি আমার কাছে পানি ছাড়াই আমি ডকডকে মেরে দিতাম আমি খেতে পারতাম এত একটা তো সবাই হাসতো নিয়ে আবার টাকা জন্য না থাকতো তখন বাংলা খাইতাম আমাদের ওইখানে একটা ঋষিপাড়া আছে ওইখানে এরা নিজেরা বাংলা মুখ তৈরি করে তো ওইখানে প্রায় সময় বাংলা মুখ খেতাম এরা পূজা করতো গান বাজনা করতো যেখানে নাচতাম তো একদিন হঠাৎ দেখলাম কেউ মানে বউরে মারতেছে ঠিক আছে চামার আমি যাই ওকে আবার মারি ফিরে ও মাতাল আমিও মাতাল ও ঘর থেকে বিরাট বড় একটা আমদানি আসে তো আমি করে কি সামনে একটা ফুটা ছিল ওইটা ভাঙি ভাঙি ওকে দৌড়ান দিত সবাই ফিরে টিরে দেয় এখানে ঠিক আছে বাবা যাও গা এটা এটা তো আমি ওকে গালাগালি করে চলে আসি তো একজন বললো যে ওরা এরকমই চব্বিশ ঘন্টা মাল খাইবো আর বউরে পিটাইবো কেমন ছিল আমি বলি যে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ওরা কথা বলতেছে এক জায়গায় দাঁড়ায় নীরবে হ্যাঁ ও এখানে ফিটিং দিত মানে ফিটিং বাদ ছিল বেশি একটা
প্রিয় শ্রোতা বিরতির ঘন্টা বেঁচে গেছে আমরা দেখলাম যে রবিন এখন কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে এবং আরো একবার সে তার এমন একজন বন্ধুর খপ্পরে পড়ছে যে কিনা এই লাইনে ওস্তাদ আমরা ফিরে আসতে চাই ঠিক চার মিনিট বিজ্ঞাপন বিরতির পর আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয় ১৮ কোটি মানুষের গর্ব রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার মনে রেখো রয়্যাল টাইগার জিতবে সুন্দর আগামীটা তারা গড়বে রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক রিচার্জ ইয়োরসেলফ
Charge yourself.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself.
চার মিনিট বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা সাউন্ড এডিটর মঞ্জু সুমন এবং সঙ্গে রয়েছে রাজু ও মৌসুমী এই মেম্বার যারা রয়েছেন তারা বিহাইন্ড দ্য স্ক্রিন আমরা বলে থাকি তাদেরকে আপনারা আসলে এরকম ভাবে সরাসরি শুনতে পান না কিন্তু তারা এই টিমের সমস্ত কাজের ব্যাপারে তারা জড়িত থাকে আমরা ফিরে যেতে চাই রবিনের কাছে তবে তার আগে বলছি আমরা এই পর্যায়ে আপনাকে একটি এসএমএস পোলের মুখোমুখি করতে চাই আপনারা যদি মনে করেন
করেন, রবিন এতক্ষণ ধরে যা বলেছে তা সত্য আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে, তাহলে আপনি লিখবেন ইয়েস, এবং আপনি যদি মনে করেন যে ও যা বলছে তা সত্য নয় তাহলে আপনি লিখবেন নো। এস এম এস করার জন্য নিয়ম হচ্ছে প্রথমে লিখবেন এ বি সি স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিতে হবে ঝটপট 2221 নম্বরে। এস এম এস পোল খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভোট করতে থাকুন। একটু পরে আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব এস এম এস পোলের রেজাল্ট, আর আমরা আবারও ফিরে যাচ্ছি রবিনের কাছে। রবিন, তারপর?
হ্যাঁ, তো ওই যে
সম্রাট,
সম্রাট সে সেলিমের কথা বললে
ফিটিং দিত,
ফিটিং দিত বলতে কি আমাদেরকে খবর দিত, ও ধরতো ফিটিং দিত, আর ওই ছেলেটাকে মেরে তারাই দিত, মেয়েটাকে নিয়ে আসতো, ওর যে ওই যে দিঘির পার যে ঘরটা ছিল ওই ঘরে মুছে আনতো, নির্যাতন করতো। কিন্তু একটা জিনিস কি, এলাকায় মেম্বার আছে, চেয়ারম্যান আছে, সবাই আছে, প্রভাবশালী লোকও আছে, ওর বিরুদ্ধে কেউ অভিযোগ করতো না, সমস্যা, কারণ জানে মারবে, কারণ দিন দুপুরে এসে চেয়ারম্যানে মারতো, মেম্বারে মারতো, আর মনে করেন মানে অবৈধ গালাগালি করতো, বাড়ি দেখতে যাইতো গালাগালি করতো, মদ খেয়ে যাইতো গালাগালি করতো, তো কেউ কিছু বলতো না, এলাকার মানুষ এক হিসেবে মানে অতিষ্ঠ হয়ে গেছে ওর যন্ত্রণা, তো মানে অশ্রিম, তবে আবার নিজের এলাকাটা কম করে করেই না, ধরতে গেলে পাশে দুটি এলাকা ছিল ওই এলাকাটাতে বেশি করতো, যেমন এলাকার যদি কোনো ডাকাতি করতো তো মোবাইল টোবাইল যদি নিত আশপাশে চার পাঁচটা এলাকার থেকে, মোবাইল নিত সবাই তো চিনে, আমরা যখন কাজটা করতাম ডাকাতি করতাম তখন আমার মুখে কাপড় বাঁধা ছিল আমাদের, ঠিক আছে, আর ও কাপড় বাঁধত না, সাইডে দাঁড়ায় থাকতো, তো ও ছাড়া তো কেউ করবে না যেহেতু এদিকটা হইলে, তখন আমরা যদি এলাকার লোক থেকে মোবাইল টোবাইল নিতাম বা আশেপাশে দু তিনটা এলাকাতে আছে আমাদের পরিচিত মোবাইল টোবাইল নিলে, তো ওর কাছে ফোন দেওয়া হইতো যে ভাই আমাদের তো জিনিস হারানো গেছে, ঠিক আছে আমাদের দিয়ে দেন, কথা ঠিক আছে, কি কি মোবাইল ছিল নাম বলো বা কি কি ছিল বলো, তো ও দিয়ে দিত আবার মানে চিনা জানা, কিন্তু ওরা নাম বলতো না আমাদের, ওরা শুধু গোপনে নিয়ে যেত, কিন্তু কাগজে প্রকাশ করো না যে চিনি, ওর কথা ছিল অনেকের কাছে যে আমরা যখন দেখবো আমাদেরকে তখন স্বইচ্ছা দিয়ে দিবার, আচ্ছা ঠিক আছে দিয়ে দিত, তো ওই যে মেয়েটাকে দেখলো ধরে আনলো আয়না, সে নির্যাতন করলো অনেকদিন, তিন থেকে চার দিন আটকে রাখছে মেয়েটাকে, আটকে রেখে মেয়েটাকে সারি সারা পরে মেয়েটা অনেকের কাছে বিচার দিয়ে যায়, মানে অনেকের কাছে বলতে কি সে আল্লাহ কাছে বিচার দিয়ে যায় যে আল্লাহ কেউ বিচার না করতে পারলে তোর বিচার আল্লাহ করবে, পরে মেয়েটাকে আঘাত করে সে তার কুটুম্ব মারে আমাদের সামনে, তো মেয়েটা চলে যায়, চলে যাওয়ার পরে ছেলেটা তখন খুঁজখবর নেই, পাশে একটা এলাকা ছিল ছোট্ট এলাকাটা কয়েকটা বাড়ি ঘর নিয়ে একটা এলাকা, ওইটা আবার আসতে আমাদের বাড়ির পাশ দিয়ে আসতে হতো, তো এই জন্য আমরা একটা প্রভাব বিস্কার করতো ওই এলাকার যে প্রায় অত্যাচার করতো, যেমন মার সামনে মেয়েকে দর্শন করতো, হ্যাঁ কোনো কথা নাই, বেশি বেশি করলে ওই শাড়ি খুললা আম গাছে দৌড়াই দিবে, যে কোনো গাছ পাড়ে দৌড়াই দিবে, মারতো লাইট দিত, কোনো ব্যাধা পাচ্ছে না, মায়ের
এলাকা এটা,
এটা হলো ব্রাহ্মণবাড়ি,
ব্রাহ্মণবাড়ির কোন জায়গাতে,
কসবাতে, তো সে এগুলা করতো, এগুলা করার ক্ষেত্রে তো মানুষ তো এটা বুঝতে পারতেছে যে আরে সে তো আগে কত ডাকাতি ইয়া ছিল না, এখন তো মেয়েদের প্রতি নজর একটু বাইরে গেছে, কি করা যায়, তো এলাকার পুলিশ টুলিশ মানে ওসি একাধিকবার এসে মিটিং করে গেছে যে দেখেন আপনার এলাকার লোক যদি আপনার ধরে না দেন তো আমরা কিভাবে ধরবো, আপনার সহযোগিতা করেন আমাদেরকে, আমরা তো ধরতে পারবো না, তো এলাকার লোকজন বললো দেখেন আমরা তো পারি না, এই অবস্থা আমাদেরকে মারধর করে, আচ্ছা ঠিক আছে কইয়া ওরা গোপন ভাবে মানে আলোচনা অনেক আগের থেকেই, তো আলোচনা এইভাবে হয় নাই, তো ও ওই যে এলাকার রাজা জায়সিরা একটা মানে ছেলে বিদেশে, ও শুধু ভাই ছোট একটা আর বোন আর ওর যে ওয়াইফ থাকে, বাবাও আছে বাইরের থেকে, ওই ওর মা ছিল না আবার মা মারা গেছে, তো থাকাকালীন ও যা ওই বাড়িতে ভবানীকে ওর ভালো লাগে, যে বউটা ছিল ভালো লাগে, তো যাওয়ার পরে বাপু বাড়িতে ছিল বলতেছে কিরে আসতেন আপনি, হ্যাঁ বলতেছে যে তোমার তো পুত্র বোন আমার ভালো লাগছে অনেকদিন ধরে, ঠিক আছে তোমরা বাইরে দাঁড়াও একটা বসে কথা বলি, দরকার লাগালিছে থাপড়াইতেছে কিছু করতেছে কাজ না, মেয়ে চিক করতেছে, হ্যাঁ তারপর মেয়ের গলা টোলা চিপতে মানে হামসা টামসা মানে অনেক কিছু দেখা যাবে, ঠিক আছে মামলা করলে দেওয়ার পরে ওদেরকে মানে সব শেষ করে ফেলবো, ও না পারে ওর লোকজনে মারবে, তো
বাংলা সিনেমার কাহিনীকে হার মানাচ্ছে,
না আমি যেটা বলছি আসলে চন্দ্রসূর্য কিন্তু সত্য কথা,
জি জি নিশ্চয়ই, হ্যাঁ বলুন,
এটা সত্য কারণ পাপের প্রায়শ্চিত্ত কিন্তু করবেও,
আচ্ছা আমরা দেখি না সামনে দিকে কি হয়, তারপর
তো সে এটা করলো করার পর দরজা আটকে আটকায় সেরা ওই যে শাড়ি পুরনো ছিল শাড়ি গুলো আইনে সেরা পুষ্পিত এটাতে ফেলাই দিস, হ্যাঁ পুকুর ছিল পাশে এটাতে ফেলাই দিস, ফেলাই দেওয়ার পরে আর কি হবে, ঠিক আছে ওরা কান্নাকাটি করলো, এলাকার লোকজন জানলো মানে অনেক নিন্দা প্রকাশ করলো, কি আর করার আছে কিছু করার নেই, তো ও আবার ওই ইন্ডিয়া থেকে ওষুধ আনতো মানে এটা কি তরকারির সাথে খাওয়াইলে ইয়া করবো, এটাও আবার আনতো অনেকদিন ধরে ব্যবহার করতো, এটা তো ওই বাড়িতে যে ওদের আপন লোক ওদের কেউ হাতে নিত মেয়ে সেরা বলতো যে এই অবস্থা এটা আজকে তরকারির সাথে মিশিয়ে দেবো বা ভাতের সাথে মিশিয়ে দেবো, তো মিশিয়ে দিত, তো এটা মিশানোর উদ্দেশ্য হলো মানে একদম আপনি দরজা ভাঙ্গে ঢুকে তাহলে কেউ বুঝতে পারবে না, মানে গুমের মানুষ তেমনি মরা আর মরে থাকবে এরকম ভাবে,
এইভাবে ও রেপ করতো
এরকম ভাবে, এরকম ভাবে করার পরও আমরা একদিন এক ভাইতে চাই,
ওর সাগরেদ ছিলেন আপনি,
হ্যাঁ ওর সাগরেদ ছিলেন, তো যাই তো যাওয়ার পরে
যাই মানে হচ্ছে আপনি এবং ও আরো সাথে লোকজন ছিল,
আরো সাথে লোকজন ছিল,
আমরা বাইরে দাঁড়িয়ে থাকতেন, ও কাজ করত
না, আমরা সবাই ঘরে ঢুকতাম, আমরা তখন সবাই ঢুকতাম,
মানে সিরিয়ালি আপনারা সবাই সব কাজ করতাম,
সবাই ঢুকতাম, দুদেশে কি কি আছে সব লইতাম, সেটা আশা পাতাম, এটা একটু বেশি দূরে করতাম, তবে এলাকার মধ্যে ও একদিন করছে কি একটা মেয়ের সাথে মানে ঘরে ঢুকে ঢুকা মেয়েটা আছে ওর দুটা বাচ্চা আছে, স্বামী ব্যবসা করে চিটাঙ্গে থাকে, তো ওই বাড়িতে ঢুকে বিকাশে তরকারি সাথে খাওয়াই দেয় ওরই এক দেবর রেডিয়া খাওয়ার পরে ও ঢুকে, তো মূলত পরে জানতে পারলাম মহিলা প্রভাবশালী বড় এলাকা, ওইখানে একদিন একটা লোক সেনাবাহিনীর চাকরি করেছে, সে রাত্রে বেলা আসতেছিল, ওর কাছ থেকে মোবাইল মানে সব টাকা পয়সা যা ছিল সব রেখে দিয়েছে হাতে, রাখার পরে ওরে বাইক বিচার দিয়ে গেছে এসে, তো ওই এলাকার আবার আমাদের এলাকার অনেক প্রভাবশালী এলাকা, আমাদেরকে ওই এলাকার মানুষ ধরা নিতে আমরা ক্যাপাসিটি নিয়ে ফেরানির মতো, তো হাতে কোনো করে লোক আছে আমাদের এলাকায়, কিন্তু সবাই যদি আসে পরে আমাদের কিছু করার থাকবে না, কিন্তু ওই একাধিকবার নিষেধ করা হয়েছে যে তুমি ওই এলাকার কেউ কিছু করো না, কারণ ওরা বাড়িতে কমপ্লেন দিয়েছে অনেকবার, তো চেয়ারম্যানে দেখবা শেল্টার দিব ওদেরকে ওই এলাকার মানুষকে, পাশে এলাকার চেয়ারম্যান বা আমাদের মেম্বার সবাই মিললে, আর পুলিশে তো আসছেই, ওর বাড়িতে আসলো ওরা যে টাকা নিয়ে গেছে এই অবস্থা, ঠিক আছে,
this track was downloaded from fusionbd.com
ধরাইয়া পালাইলো চলে গেল, তো ওর শুধু একটা মেয়ের সাথে সম্পর্ক ভালো ছিল, ওই যে পুষ্প দিঘির পার যাইতো ওই গড়টার পাশেই মূলত একটা বাড়ি ছিল, ওই বাড়িতে একটা মহিলার সাথে স্বামী থাকতো বিদেশ, ওই মহিলার সাথে রিলেশন ভালো ছিল, ওইখানে প্রায় সময় যাইতো, আমরা তো ছোট করতে বসতাম প্রায়, ও যাইতো ওই বাড়িতে যে আড্ডা উড্ডা মারতো মহিলার সাথে, কি কি করতো আবার আমাদেরকে বলতো, মানে ওর সাথে ভালো ফিজিক্যাল রিলেশন হয় সবকিছু হয়, তো তোরা কিন্তু বলিস না বা কেউ বলে কিনা ওকে চেক দা রাখবি, ঠিক আছে, তো মহিলা কি করবো আর মহিলার সাথে ভালো সম্ভব, তো একদিন চেয়ারম্যান আর ওই যে এলাকা সেনাবাহিনী চাকরি করতে মোবাইলটা নিয়ে গেছে, ওরা অনেক খেপে গেছে, আপনারা বিচার করবেন এলাকার সদর মতো বিচার না করলে আমরা বিচার আমরা করাম, আমরা এটা দেখার আছে বললাম যা গেল, যাওয়ার পরে একদিন বিকাল বেলা তখন আমি বাড়ির থেকে একটু দূরে আমি একটু কুমিল্লা গেছিলাম শহরে, তো শুনতে পারলাম বাড়িতে আসার পরে যে ওরা নাকি খবর দিয়ে ও আবার বাড়িতে নাকি অত্যাচার করে গেছে, অত্যাচার বলতে ওর বাবির সাথে বাবিরে মারছে, ওই দিন বাইরে মারতে চাইছে করে মানে বাতিল যে পাতিল যা তুলছে সবকিছু এটাই ফালাই দিছে ফালাইয়া, তখন ওই মেয়ে নাকি ওর খবর দিছে যে তুমি একটু আসো, মূলত চেয়ারম্যান এলাকার অনেক লোক মেয়েরে ভাও করে রাখছে, ঠিক আছে, এখানে নিয়ে আসো স্কুল মাঠের এখানে, হ্যাঁ কাজে ঠিক আছে না আমার বাড়িতে নিয়ে আসি, মানে সেরা মনে করেন স্কুল মাঠে ওরা মানে ওরা প্ল্যান মায়েরা ফেলাই একদম মায়েরা ফেলাইব, তো পরে খাওয়ানোর পরে সে মনে করেন আস্তে আস্তে একটু ঝিম ধরে ঘুমের, তখন এরকম একটা অবস্থা তখন মহিলা বুঝতে পারছে, আর সবাই তো প্রিপারেশন নিয়ে রাখছে যে আমরা ওকে আজকে শেষ করবো, এলাকাতে হাতে কোনো 8-10 লোক ইয়াং বয়সের জেনারেশন ছেলে ইয়াং জেনারেশন ছেলে, তো চাইনিজ কুড়াল রামদাস ফুরি মানে যে ভাস মানে সবকিছু রেডি করে মারার জন্য যা যা লাগবে, তো ওকে আনে সে পিছন দিয়ে ওকে প্রথম আঘাত ট্রাই করে, একবারই ওনাকে পড়ে যায়, ঠিক আছে, পড়ে যাওয়ার পরে একটা ছেলে ছিল ওর নাম হলো সবুজ, তো সবুজ বলতো দেখ আমারে তুই মেরা ফেলা একবারে, আর যদি বাঁচি তোরা তো বাঁচবি না, আমি যদি বাঁচি কোথরে একবারই মারি লাগবো সমস্যা নাই, কইরা ওর ধোটার মধ্যে একটা কোপ মারে, তখন ওর লুঙ্গি পরানো ছিল, ঠিক আছে, তো ওর লুঙ্গিটা নাকি ও একবার কুকটা খাইয়ে দাঁড়াইছে কোন মুখ দাঁড়াইছে, লুঙ্গিটা খুলে গেছে, ও লুঙ্গিটা আবার বান দিছে নিজেই, বান দেওয়ার পরে তখন আরেকজন পিছন দিয়ে আঘাত করে খুলে গেছে, কিন্তু কেউ সবাই দেখতেছে
কেউ ধরেনি, কেউ
বিকালবেলা আনুমানিক 4-5 এরকম কেউ ধরে নাই, পোলামিন তার মোবাইলে ভিডিও করতেছে, মোবাইলে ভিডিও করতেছে,
কত সালের ঘটনা এটা,
এটা আজকের থেকে 6-7 আগের কথা, মানে 2000 ধরেন না 6-এর ঘটনার মতো, 6-এর দিকে হবে, ওকে মেরে ফেলে, তো আমি পরে মোবাইলে ভিডিওতে দেখলাম, তো আমাদের এই বোধ ছিল ও গরু যেমন একটা জবাই করলে, গরু জবাই করলে যেভাবে মনে করেন দমটা যা ডাকে ওরকম ভাবে দমটা যাইতেছিল, কেউ ওকে ধরেনি আর চাইট দিতেছে এরকম হাত পা লড়াইতেছে, তো কষ্ট লাগছে যে একটা লোকের সাথে এতদিন ছিলাম, উঠা বসা করছি খাওয়া দাওয়া করছি, তবে ওর একটা জিনিস কি কখনো বাড়িতে শান্তি মতো ঘুমাইতে পারত না, ওর মানে আস্তানায় ছিল কোন বাগানে কাঠ বাগানে বা বাহারদার তোলে বা অন্যের বাড়িতে থাকতো, তো আমরাও এরকমই থাকছি, কারণ
প্রিয় শ্রোতা এখানে একটা বিষয় আপনাদেরকে একটু নোট করতে চাই, যে নামটাও এখানে ব্যবহার করেছে সম্রাট, সেই নামটা ছদ্মনাম, সেই নামটা ও আসল নাম এখানে ব্যবহার করেনি, এটা ওর প্রয়োজনীয় করেনি, এবং একই সাথে আমরা কোনো অতিথিকে বাধ্য করি না যে সে যদি কোনো পরিচয় গোপন করতে চায় সেটাকে ফ্ল্যাশ করার ক্ষেত্রে। আমরা যেই মানুষটির ঘটনা আমরা এখানে বললাম, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কোন জায়গা কোন গ্রামের ঘটনা, এটা
গ্রাম পড়েছে মজলিশপুর।
মজলিশপুর, এই মজলিশপুরের যারা আছেন তারা নিশ্চয়ই বুঝবেন যেটা কোন মানুষের ঘটনা বলা হয়েছে। তার সাগরেদ ছিল ও, এবং যে নির্মম মৃত্যু আমরা দেখেছি সে নির্মম মৃত্যু ওই এলাকার মানুষের শান্তির জন্য প্রয়োজন ছিল। কিন্তু কথা হচ্ছে আইন কোনোভাবেই হাতে তুলে নেওয়া যাবে না। এ ধরনের কাজ যারা করেন তারা কিন্তু অন্যায় করেন, এবং এ ধরনের কাজ যারা করেন আইনের জায়গা থেকে তারা কিন্তু অপরাধী। সুতরাং এই ধরনের কাজ কোনোভাবেই আপনি যেন নিজে কখনো না করেন, সে ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন। আমরা দেখলাম, যদি সম্রাটের পার্সপেকটিভ থেকে দেখে থাকি তাহলে বুঝবো যেটা কত বড় ধরনের প্রায়শ্চিত্ত। এবং একই সাথে এই ঘটনাটি দেখার পরে আমাদের আজকে যিনি আছেন তার এক ধরনের সাগরেদ বলা যেতে পারে রবিন, তার মনের ভেতরে আসলেই কি কিঞ্চিত মাত্র হলো এই অনুশোচনা হয়েছিল যে সম্রাটের মতো করে একদিন হয়তো বা তার এভাবে চলে যেতে হতে পারে? আপনার কি কখনো এরকম উপলব্ধি হয়েছিল ওই সময়টাতে?
তখন হয়েছিল না, তবে আস্তে আস্তে
কি ফিলটা হয়েছিল অরিজিনালি, ফিলটা কি ওটা দেখার পরে আপনার ভিতরে কি চ্যালেঞ্জ কাজ করেছে, প্রতিশোধ নেব বা এরকম কোনো কিছু?
হ্যাঁ, এরকম প্রতিশোধ নেব এরকম কাজ করছিল।
ওই গ্রুপে কয়জন ছিলেন আপনারা এই সম্রাটের গ্রুপে?
সম্রাটের গ্রুপে আমরা প্রায় 15-20 জন আমরা ছিলাম। তো ওকে ওরা সবাই এরকম ভাবে মেরে ফেলে, এমন ভাবে মারছে ওরা বাসার মতো না। তারপরে আমরা আশা করছি না, আমরা মন থেকে যে হয়তো আমাদের অনেক ভালো একজন ইয়া ছিল, বধ ছিল, ভালো বলতে কি এরকমই ছিল যে আমাদেরকে সবসময় আদর করতো আর কি, একটু মানে ইয়া করতো। তো উনি মারা গেছে, সাথে একটা লোক খারাপও চলে যায়, অনেক খারাপ লাগে। তো ওর বড় ভাই শুধু আসে, আসে ধরে ধরে হাসপাতাল নিয়েছে, মারা গেছে। পরবর্তীতে ওরা যে লোকটি মারছে সবাই তো চিনি, মামলা করবে, পুলিশে মামলা রাখে নাই, থানা পুলিশে মামলা রাখে নাই যে আমরা মামলা রাখতে পারবো না। তো ওরা মামলা টামলা করে নাই। ও মরার পরে আমরা যে গ্রুপটা ছিলাম আমরা মনে করেন টেনশন করে দিই, আমরা এখন কি করবো। তো ওইখানে আমার যে আরেক বড় ভাই ছিল ওর একটু নিচে লেভেলে অর্ণব, তো সে আবার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। তো মেয়েটা কেউ ভালোবাসে পাশের বাড়িরই, তো মেয়েটার বাবা হচ্ছে রানিং দারুগা। তো রানিং দারুগার মেয়েকে ভালোবাসে, তো ও তো খারাপ কাজ করে ওর কাছে বিয়ে দিবে না। ওর কথা হলো মেয়েকে লাগবে যেভাবে হোক। তো ওর তখন মোটর সাইকেল আছে, তো ও বাইক নিয়ে মেয়ের পিছিয়ে ঘুরে। তো মেয়ে ওকে বলতেছে না আমি পারবো না, আমাদের সম্ভব না, কারণ আমার বাবা এখানে বিয়ে দিবে না, অন্য জায়গায় বিয়ে দিবে। তো ওই মেয়ের বিয়ে আসলেই ও ধাও নিয়ে দাঁড়িয়ে থাকতো, আর যদি কোনো মনে করেন অফার আসতো বিয়ের, তো ও প্রথমে স্বামীর বাজে হুমকি দিতো যে মেরে ফেলাম ওইটা করবো, তো কেউ আর বিয়ে শাদী নিয়ে তোকে আগাইতো না। তখন অন্য এগুলোর সাথে খুব যুক্ত, মানে বস মনের করার পরে ও একটু ধাপ ধাপ আগাইতেছে ওর সাথে, আমরা অনেকগুলো ছেলে, আর এর মাঝে আমি ওর ভালো লোক ছিলাম। তো একটা জিনিস কি, তখন আমরা আবার একটা কাজ করার উদ্যোগ নিই, এলাকা দিয়ে আমরা হাঁটতাম আর দেখতাম গাড়ি করে কেমন চলতেছে। তো ওই যে বলবো গাড়ি, তখন কুমিল্লা দাউদকান্দি ব্রিজটা ভেঙে গেছিল, এটা 2008 দিকে হবে, তখন গাড়িগুলো আমাদের দিয়ে চলতেছিল, আমার ব্রাহ্মণবাড়ি হইয়া নসুরিয়া দিয়ে নসুন্দি দিয়ে আসতেছে। তো তখন আমরা করলাম কি, যে বলবো গাড়ি, বিএপি গাড়ি, এগুলো একটা ধরতে হবে, ঠিক আছে যেমন হোক। তো আমরা কাছে ঠিক আছে, তো আমরা আবার লোক কম হইলে বড় গাড়ি ধরতাম না, ছোট গাড়ি ধরতাম, ছোট গাড়িতে লোক কম খাইতে ভালো লাগে।
ভলভো গাড়ি ধরে কি করবেন?
আমরা অনেক কিছু পাওয়া যাবে, বেশি লোক হলে একটা গাড়ি ধরবো।
বেশি লোকের গাড়ি ধরে ম্যানেজ করতে পারতেন আপনারা?
এই জন্য আমরা ছোট গাড়ি ধরতাম, বেশি লোক হলে আবার ধরবো আমাদের বেশি লোক হলে। তো ওর জন্য আবার অস্ত্রের প্রয়োজন আছে, অস্ত্র সংখ্যা বাড়াতে হবে। তখন আমরা করছি কি, আমরা রাস্তায় তিনটা গাছ ফলে
বড় বড় তিনটা গাছ, এই গাছগুলো পান করে কুড়ি গাছ কেটে ফেলেন
রাস্তার মাঝে, যে দুই সাইডে গাছ থাকে,
এত দামি দামি গাছগুলো, তো পুরনো গাছগুলো কেটে ফেলেন।
করাত ছিল অনেক ধার, প্রায় গাছ টিকাতে লাগতো 1-2 ঘন্টা কি 2 ঘন্টা।
এই সময়টাতে গাড়ি যাতায়াত করতো না?
আমরা গাছটি থাকি বাটিতে, ঠিক আছে। তো আমরা গাছটি যে কাটতাম, মানে বেশি বড় বড় গাছ দেখলি অনেকগুলো ঢাল আছে, এগুলো কাটতাম না, অনেকটি আছে যে ঝড় বৃষ্টি আসলে ভাঙে যাচ্ছে ডালগুলা, ওইগুলো দেখে না মতো কাটতাম গাছ, কাটে সেরে রাস্তার সাইডে আমরা 10-12 জন বা 15-20 জন এরকম থাকলে আমরা এগুলো আলগাইয়া সাইডে রাখি, যাতে আমরা গাড়ি আসলে দিতে পারি। তখন বলবো গাড়ি ধরার নিয়ত ছিল না, যেটা পাই এটাই ধরবো আমরা। তখন আমরা ওই যে গাড়ি বলবো একটা আসে ওইটি আমরা ধরি, প্রথম ধরার পরে কি হয়েছে এখানে, পরে একজনে ওই যে হেল্পার বুঝতে পারে না, এতক্ষণে সুইচ টিপ দেয়, দরজাটা খুলে, মানে গেটটা খুলে, খোলার পরে আমরা ঢুকে যাই, ঢুকে সেরে বলতেছি। তবে আমরা একটা জিনিস বলে রেখে ভালো, যে আমরা যে একটা টেকনিক্যাল ছিল এটা আমরা পুলিশকে, যদি আমরা বেশি মানুষকে ধরতাম যে দুইজন নিচে দাঁড়ানো থাকতো, পুলিশে পিকআপটা আসে কিনা দেখতাম, যদি বলা হইতো যে পুলিশ আসে, পুলিশ বলতো না, আর আমাদের কেউ নাম প্রকাশ করা হতো না, এখানে বস সবাই বস, সবাই বস, বস হুজুর আসতেছে, পুলিশ না হুজুর, এটা মানে হলো যে পুলিশ আমরা এখানে কাজ করতেছি। 8-10 জন একটা গাড়ির ভিতরে দেখলি 50-60 জন যাত্রী আছে, আমরা যদি বলি যে পুলিশ আসতেছে চিৎকার দিয়ে, তখন ওরা আমাদেরকে ধরে লাগবে, ধরে ফেলবে না যে পুলিশ আসতেছে, ধর তোকে সাহস বাড়বে যাত্রীতে, তোমরা বস বস হুজুর আসতেছে, চিল্লাচিল্লি কথা এই হুজুর আসতেছে, হুজুর আসতেছে, তখন তো যাত্রী হুজুর কি বুঝতো না। তখন আমরা লাইমা ধরে পালাইতাম, পুলিশ আসতো, আসে লাইট টিপ তো কই গেছে কি করছে।
মানে আপনারা কি করলেন, প্রসেসটা আমি জানতে চাচ্ছি, গাড়িতে ঢুকলেন, ঢোকার পর?
ঢোকার পরে আমরা প্রথম ড্রাইভার কি মারি আগে, ড্রাইভারকে মারা পড়তেইলো যাত্রীর একটা আতঙ্ক সৃষ্টি হলো।
কতজন যাত্রী ছিল ওখানে আনুমানিক?
50
থেকে 60 জন। আপনারা চিন্তা করছেন কয়জন?
আমরা গাড়িটার ভিতরে ঢুকি 7 জন।
আপনাদের অস্ত্র কি ছিল?
অস্ত্র ছিল আমাদের আন্দা ছিল, ছুরি ছিল, চাবাটি ছিল।
এই 50 জনের একজন লোক কি কোনো শব্দ করেনি?
প্রথমে শব্দ করছিল, যে শব্দ করছে একটু দেরি করছে, ওরে মারছি, কূপ দিছি, গালপাতের কূপ দিছি, আর ঘাড়ে কূপ দিছি, আর ভারিছি, মানে ভারী মাথা মোটা মাথা দিছি। ব্লাড দেখলে ওরা আতঙ্ক হয়ে যেত, রক্তন দেখলে তো আমরা অনেক মারতাম ওদেরকে, একটু দেরি হলে মারতাম, তাড়াতাড়ি গেতাম, আমাদের দরকার তারা, যার যার যান বাসেন ফরস আমাদের কাছে মনে হতো, তো ওদেরকে অনেক মারতাম আমরা, মানে আমরা সব দিয়ে দিচ্ছি, কিন্তু আমরা লাইমে গেছি, আমরা অন্য পলাইমে গেছি। তখন এক মহিলার থেকে কানের থেকে জিনিস নিলাম টান দিয়ে, মহিলা দেখতে চাইছিল, তখন আমি জিনিস টান মারি, এখানে ধরে চুমকা যেটা ছিল সেটা টান মারি, তখন মহিলা চিল্লা চিল্লি শুনছে, একদম কান কাইটটা চলে আসে, তখন আমি এটা নিলাম। এমন করে ওই সময় আবার পুলিশ, এখানে আবার একটা ডিবি পুলিশ ছিল
এই যাত্রীদের মধ্যে,
যেমন যেতাম না চিন্তা, ডিবি পুলিশ ছিল, মানে ডিউটি অবস্থানে সিভিল এসেছিল, তো উনি তো ডিবি পুলিশ তো আমরা জানতাম না, তো আমরা ওই চলে আসি, তখন অর্ণব গাড়িতে রয়ে গেছে, ও আবার একটু সাহসী বেশি, লম্বা ছিল বারো সবকিছু, তো সে রয়ে যায় এখান থেকে, অর্ণবে ওরা ধরে ফেলে পুলিশে, কিভাবে ওরা নিচ্ছে দাঁড়াইতে, তো সে যে সবকিছু লিয়ে লামছে, ও যা আতাইছে সবকিছু লিয়ে লামছে, লামার পরে পুলিশে ওকে থাপাটা ধরে, তো অনেক শক্তিশালী, ও মনে মন থাপাথাপি করতেছে, লাফালাফি করতেছে, তোর করতে যে দারুগা ছিল ও এখান থেকে রিভলভারটা বাই করে ওর মাথায় আঘাত করে, তো পরে বলে যে মাথায় আঘাত করার পরে আমি কিচ্ছু আর জানি না, হ্যাঁ আমি পড়ে গেছি, রক্ত শুধু আমার মানে কপাল দিয়ে বাইয়া পড়ছে, তো আমি আর কিছু বলতে পারি না, পরে ওরা জেলা হাসপাতালে নিয়ে গেছে, নিয়ে চিকিৎসা দিচ্ছে, জেলে নিয়ে হাসপাতালে পরে কোর্টে তুলছে, তোরা পরে ও তখন ফার্স্ট 12 মাস জেল কাটে, একটা না 12 মাস, ওর নামে মামলা ছিল দ্রুত বিচারের মামলা, যে মামলা আদৌ আছে।
আপনারা কি করলেন, আপনি কি করলেন?
আমরা চলে গেছি, কিন্তু উত্তিকার নাম কেউ বাই করতে পারেনি
যে কারা কারা ছিল। এই ফর দ্য ফার্স্ট টাইম আপনি স্বীকার করছেন যে আপনি ওই দলের সাথে ছিলেন?
হ্যাঁ তো ছিলাম।
কি কি নিলেন আপনারা এতজন মিলে এই গাড়ি থেকে?
আমরা মূলত এখান থেকে মোবাইল নেওয়া হয়েছে, স্বর্ণ পাইছি অনেকগুলা, এগুলা নেওয়া হয়েছে, আর বেশি মোবাইল পাইছি, টাকা পয়সাও পাইছি, তো তেমন সময় হয়েছে না, বলতেছিল যে বস হুজুর আসতেছে, আমরা মনে হয় 15-20 জনকে হাতাইছি, ঠিক আছে, আর অন্যবের কাছে একটু বেশি ছিল, ওর থেকে যা কিছু পাইছে এটা তো দ্বারাই পড়ে গেছে, তো ওরা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে পুলিশ হাসপাতালে, জেলা হাসপাতালে চিকিৎসা শিক্ষা দেয়, দেওয়ার পরে ওর 12 মাস প্রথম জেল খাটে, আনার পরে জেল থেকে বাইর হয়, বাইর হয়ে ওই মেয়ের পিছু আবার লাগে, তো ততক্ষণে আমার আবার ঢাকা চলে আসছি আমি, আমার বোন জামার এখানে কোনদিন থাকবো, তো ও প্রেম করতো মেয়ের সাথে, অফার দিতেছে, মেয়েটা রাজি হইতেছে না, হ্যাঁ বলতেছে আপনি খারাপ ছেলে, এটা করেন ওইটা করেন, হ্যাঁ ও মেয়ে ওর সাথে কথা না বলে ও মেয়েকে থাপ্পর দিত, কিন্তু মেয়েকে অনেক ভালোবাসত, ও বলতেছে তুমি যদি আমাকে ভালোবাসো আমি খারাপ লাইন ছেড়ে দেবো, ভালো কথা, তো খারাপ লাইন ছেড়ে দেবো বলছে, বলার পরে আচ্ছা ঠিক আছে দেখি চেষ্টা করে, হম মেয়েটা বললো আচ্ছা ঠিক আছে তুমি আমাকে জানাবো, মেয়ে চিন্তা করলো যে না তুমি আমার ফ্রেন্ড হয়ে যাও, তো তুমি মেয়েটা এসএসসি পরীক্ষা দিবে, আর ওর কত এসএসসি পরীক্ষা দেওয়ার পরে ওকে আর পড়াইবে না, বিয়ে দিয়ে দিবে যেভাবে হোক, কারণ বাবা যেহেতু থাকে দারুগা সিলেট থাকে, বাবার কাছে নিয়ে হইতো বা মামারা থাকে ঢাকা, ওদের কাছে রেখে বিয়ে দিয়ে দিব, তো ওর কত হইলে ওকে উঠাই নিয়ে যাবো। আর আমার একটা জিনিস বলে রাখে ভালো, যে আমার এক ফ্রেন্ড ছিল, ওর একবার গাড়ি ছিল মাইক্রো গাড়ি, বিয়ের টিপ টিপ মারতো, ওইটা দিয়ে আমি ড্রাইভিং পুরোপুরি শিখে ফেলাই, আমি ড্রাইভ পুরা ভালো পারি এখন, ঠিক আছে, ওর সাথে আবার মাঝে মাঝে থাকতাম, ড্রাইভ করতাম, এদিকে দিকে যাইতাম গাড়ি নিয়ে, আমি চালাইতাম, তো আমাকে পুরোপুরি শিখাই ফেলা, শিখানোর পরে আমি আবার মানে অনেকটা হাতে টাকা ছিল, আমি একটা লাইসেন্স বাইক করার শখ হয় আমার, মোটরসাইকেল চালাবো সবকিছু করাম, একটা লাইসেন্স, তো আমি একটা লাইসেন্স বাইকে ফেলাই আমার ড্রাইভিং লাইসেন্স, তো মূলত আমার উদ্দেশ্য আমি বাইরে চলে যাবো দেশের বাইরে, কারণ এগুলো আস্তে আস্তে আমাকে সব খারাপ লাগতেছে। তখন ও তো মেয়ের সাথে প্রেম করবো সবকিছু করবো, কিন্তু ও বিয়ে শাদী করবো, ও বলতেছে তোমাকে বিয়ে করবো, ওই মেয়ে রাজি হয় না, যে না আমার আব্বু আমাকে বিয়ে দিবেন, আপনার কাছে আপনি একজন অপরাধী, আমার বাবা একজন ডিফেন্সের লোক, কখনো এটা হয় না, তো ও বললো কি যে ঠিক আছে কিভাবে হওয়া দেখা যাবে, তো ও যায় সে স্কুল করে যায় ওকে ডিস্টার্ব করতো, তখন তুমি স্কুলে পড়ে নিউটনে পড়ে স্কুলে যা ডিস্টার্ব করতো, টিচাররা কিছু বলতো না, টিচাররা হুমকি দিত মারবে, হ্যাঁ দেখো স্কুল তো আসতেছে অনেকগুলো বাড়ি একসাথে টাইনে নিয়ে আসতে, ও টাইনে সবার সাথে কথা বলবে, তো ভালো, তো মেয়ে আস্তে আস্তে একটু ওর প্রতি বললো, মেয়ের অনেকটা চালাক, মেয়েটা বললো যে তুমি আমার, আপনি আমার বন্ধু হয়ে যান, ঠিক আছে আমি প্রেম করবো না আপনার সাথে, ঠিক আছে বন্ধু হন অনেক কিছু আমার কাছ থেকে পাইবেন, ঠিক আছে এগুলো গুলো, তো বলছে না আচ্ছা ঠিক আছে দেখা যাক। এর মাঝে আমি আবার ঢাকার থেকে বাড়িতে চলে যাই, ঠিক আছে বাড়িতে যাওয়ার পরে আমার আরেকটা এলাকার চাস্ত ভাই, সে বলতেছে যে এক কাজ করো, ইয়া করো তুমি আসো, আমার একটা মেয়েকে, আমি একটা মেয়েকে ভালোবাসি, ওই মেয়েটাকে আমি আমার প্রফেস করতে পারি না, তুমি করে দিবা, চলো তুমি বললে দিবা, আমি কাছে ঠিক আছে চল দেখি, তো আমি সকালবেলা যাই, মেয়েটা তখন স্কুলে পড়ে, তো আমি যাই, যাই সে ওর কথা বলতে যাই, আমি একটা মেয়েকে দেখি প্রথম, মেয়েটার নাম জিনুক, খুবই সুন্দর মেয়েটা, তো জিনুকটা দেখার পরে আমার অনেক ভালো লাগে, তো আমি পিছিয়ে পিছিয়ে যাই, যাওয়ার পরে মেয়েটাকে দেখি, মেয়েটা আমাকে দেখে, ঠিক আছে দেখে মেয়েটা তাড়াতাড়ি চলে যায়, তো চুলগুলো অনেক ভিজা ছিল, সকালবেলা গোসল করে আসছি, চুলগুলো অনেক ভালো লাগছে, তো সে যাইতেছে। যাওয়ার পরে আমি ওকে একটা কথা বললাম যে দাঁড়াও তোমার সাথে কথা আছে, সে কোনো কথাই বলো না, চলে গেলো, আমার সাথে কথা না বললে চলে যাওয়ার পরে আমি আর ওর প্রতি কোনো একটা ইন্টারেস্ট নাই আমার, কিন্তু মনে মনে ওকে আমি ফুজ দিই কিন্তু পাই না। তো এর মাঝে আমাকে একজন একটা নাম্বার দেয়, আরেকটা মেয়ের নাম্বার, মেয়েটার নাম নিপা, নাম্বারটা দেওয়া হলো আমার এক এলাকার লোক, ঠিক আছে, যে ভাই এই মেয়েটার সাথে যোগাযোগ কর। তো আমি করতাম কি, আমার চাষাত হয়েছিল, ওর কাছে আমি নাম্বারটা দিয়ে দিই মেয়েটার, তো ওই মেয়েটার সাথে আমি মানে ফোন দেওয়া হয়, ঠিক আছে, চাষাতে যোগাযোগ করে পুরো সাথে দেখা করবে, দেখা করার পরে মেয়েটা সাথে দেখা হয়, কথা হয়, তার পর্যায়ে আমার কথা ওর কাছে ভালো লাগে, আমাকে ভালো লাগে ওর কাছে, তো রেগুলার আমার সাথে যোগাযোগ হতো মেয়েটার, ওর সাথে।
মেয়েটা জানতো আপনার সম্পর্কে কোনো কিছু?
না, তখন জানতো না, ও
জানতো
না। তো মেয়েটা একদিন আমাকে বললো দেখা করার জন্য, আমি যাই, যাওয়ার পরে কথাবার্তা ফার্স্ট বলি ওর সাথে, বললে ওদের ওখানে বিউটি পার্লার ছিল একটা মেয়েদের পরিচিত, তো এখানে ঢুকি, তো ঢুকে সেরে ওর বান্ধবীরা ছিল, ওদেরকে একটু বলছে তারা দূরে যা, কথা বলবো, ঠিক আছে কথাবার্তা, কিন্তু আমার তো নজরটা ওইখানে ছিল খারাপ, আমার ইয়েটা ছিল খারাপ, তো আমি ওকে ব্যবহার করবো, তো আমি ফার্স্ট একটা মেয়েকে করি।
প্রিয় শ্রোতা, আমরা আরেকটা বিরতির ঘন্টা শুনতে পেলাম। মানুষ যখন অপরাধ করে তখন সেই অপরাধের ধরন কত বড় হতে পারে, কতটা ব্যাপ্তি ঘটতে পারে অপরাধের, এবং অপরাধের যে কোনো সীমা থাকে না, এটা আমরা আজকের এই যাহা বলিব সত্য বলিব উপলব্ধি করতে পারছি। বিরতিতে যাবার আগে আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নিতে চাই SMS পোলের রেজাল্ট। ওকে, কম্পিউটারের কাছ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি 57% হচ্ছে ইয়েস, বুঝতেই পারছেন 57% হচ্ছে ইয়েস, 30% হচ্ছে নো, এবং বাকি সবাই হচ্ছে নো কমেন্টস। নো কমেন্টস এর জায়গাটা আজকে অনেক বড়। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, ফিরে আসবো ঠিক রাত একটায়, এবং আমরা দেখতে চাই রবিন এত বড় অপরাধ করে বর্তমানে কি অবস্থায় রয়েছেন, বর্তমান সহ অপরাধের বাকি যে ধরনগুলো সেগুলো আমরা জানবো রাত একটায়। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া আছি আপনার সঙ্গে, ফিরে আসছি ঠিক রাত একটায়।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইউর সেলফ।
আমরা সবাই আছি জীবনের কাছে কাছি, সুন্দর আগামীটা তারা গড়বে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ।
প্রিয় শ্রোতার সময় এখন রাত একটা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা, আরজে সুমন, সাউন্ড এডিটর মঞ্জু, রাজু এবং মৌসুমী। আজকে রবিনের জীবনের অপ্রিয় সত্যগুলো আমরা এখানে জানছিলাম। আপনি যদি মনে করেন আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনি লাখো মানুষকে এই অর্থে বলতে চান যে আপনার মতো করে অপরাধী সমাজে আর কখনো জন্ম না হোক, এবং একই সাথে অপরাধ করে ভালো থাকা যায় না, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছেন আপনি। আপনি যদি মানুষকে সচেতন করতে চান আপনার অপরাধগুলো বলে, তা সে নামে হোক কিংবা ছদ্মনামে হোক, আপনি আসতে পারেন আমাদের এখানে। ফোন করুন তাহলে, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওকে, ফিরছি আপনার কাছে রবিন। তারপর কি হলো, আপনি যে মেয়েটির সাথে প্রেমের কথা বলছিলেন এবং সে মেয়েটির সাথে আপনি যে কোনোভাবে ছলনা করে হোক তার সাথে এক ধরনের অনৈতিক সম্পর্ক করলেন, তারপর
তো পরে মেয়েটা বলতেছে যে আমরা বিয়ে করবো একসঙ্গে বলতেছে কখন বিয়ে করবো আমি বলছি আমাদের টাকাটুকু নাই বলতেছে সমস্যা নাই ভাই তোমার জন্য একটা বিদেশ থেকে আংটি পাঠিয়েছে এটা বিক্রি করে বিয়ে করবো কাজে বসে বিয়ে করবো সাক্ষী সবকিছু আছে তখন আমি একটু মানে ওর প্রতি একটু একটা ইন্টারেস্ট না আমি বলতেছি আমার জাস্ট শুধু আমার যে কাজটা দরকার ছিল আমার এটি ইয়া হয়েছে আমার হাসিল হয়েছে তো আমি বলতেছি ঠিক আছে দেখি ততক্ষণে ওর বান্ধবীরা ছিল ওদের সাথে আমি কথাবার্তা হয় সবাই দোলাভাই দোলাভাই ডাকতো আমাকে কিন্তু আমি তো হাসতাম মনে মনে ঠিক আছে কি বলতেছে আমার দোলাভাই বলতেছে তো একদিন আমি বিরক্ত হই তাছাড়া তো ভাই আমার সাথে রাগ করে তুই এমন কাজ করতে পারলি তখন আমি মেয়েটার প্রতি একটু রাগ হই মেয়েটা আমাকে ফোন দেয় সকাল নয় বিকাল নয় যে কোনো সময় হ্যাঁ ফোন দিয়ে সে বিরক্ত করে তখন একদিন ওর বান্ধবীকে আমি বলি যে ও তো আমার বাচ্চার মা হয়েছে ওকে আমি বিয়ে করবো না বিয়ের আগে ও এরকম করে ও তো আমার ঘরে এসে দেহ ব্যবসা করবো তখন মেয়েটা শুনতে পারে বান্ধবী বলতেছে ও এত খারাপ আমি বলছি হ্যাঁ ও অনেক খারাপ বাজে মেয়ে আমার আগে ও অনেকের সাথে এরকম করছে তখন ওর কাছে যা বলে এগুলো বান্ধবীরা ওদের মাঝে একটা গন্ডগোল হয় হওয়ার পরে আমাকে ও ফোন দিয়েছে অন্য নাম্বার থেকে আমি ও ফোন রিসিভ করি না বলতেছে যে এই ছেলে তোমারও তো বোন আছে তুমি তো কোনো বোনের ভাই তুমি কেন তোমার সর্বনাশটা আমার করলা তা আমি বলতেছি অনেক গালাগালি করছে আমার আমি বলছি তুই কিভাবে বিয়ে বসাস আমি দেখবো কথাগুলো আমার রেকর্ড থাকতো ওর কথাগুলো আমি রেকর্ড রাখতাম তোর কিছুদিন পরেই ওর বিয়ে আসে পরে বিয়ে হয় হওয়ার পরে ওই ছেলেটা আবার আমার ভুঞ্জামার বাড়ির পাশের এলাকার আমি চিনি তো একদিন আমি ছেলেটাকে বলি তুমি কি আমাকে বিয়ে করছো না হ্যাঁ শুনবে কিছু কি মোবাইলের রেকর্ডটা শুনো কি আমার কথা হলো ওর শান্তি থাকতে দেবো না কারণ রেকর্ডটা শুনবে সংসারে একটু টুকিটাকি ঝগড়া হতেই পারে কইলে ওই ছেলে মানে আমাকে নিয়ে ফুটা দিবে ঠিক আছে আস্তে আস্তে সংসারটা ভেঙে যাবে
প্ল্যান
করছি তো মোবাইলে ও করছে কি আমি রেকর্ডটি শোনাই শোনার পরে ও ছেলে দেখলাম মানে একটু কান্দামিক্ষা হয়ে গেল কিছু আর বললো না বলতেছে যাক যেটা হয়ে গেছে তুলে যাওয়ার পরে ওকে যাই নাকি ওকে মাইট দূর করছে যে তোর কোন বাপের সাথে তুই কি করেছিস হ্যাঁ আমি আসলে শুনেছি তো ওর সংসারে প্রায় ঝগড়া হইতে আসে এরকম আমি শুনছি পরে যেটা হইতে এক পর্যায়ে ওদের সারাসারি হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে সারাসারি হয়ে যায় ওর বাবা বলতেছে আমার মেরে খাওয়াবো না হ্যাঁ আমি কাজ করবো তো এলাকার সবাই বসে সেরা কাবিনে অর্ধেক টাকা দিয়ে এটা সারাসারি হয়ে যায় তো ততক্ষণ পর্যন্ত ওর কোন সন্তান হয় নাই বিয়ের ছ মাস পরে সংসারটা ভেঙে যায় তো ও বললো যে জীবনে আমার ও অনেক ক্ষতি করছে ওর অনেক ক্ষতি হয়ে যাবে আমার অভিশাপ দিছে তুমি একটা পরবর্তী তার একটা বিয়ে হয় কোনো ছেলে ঘরে আছে নেক্সট হচ্ছে কি তখন আমার মেয়েদের প্রতি আমার একটা নেশা গেছে যে মেয়েদেরকে আমি ইয়ে করবো তো আমি প্রথমে যে মেয়েটাকে একদিন দেখি ও যে আমার চাস্ত ভাইয়ের প্রেমকে অফার দিতে যাই ওর জন্য ওই মেয়েটাকে যদি দেখি তখন ওই মেয়েটাকে আমি খুঁজতেছি তখন একদিন দেখতে পাইলাম একটা দোকানে বসে আছি ওই মেয়েটাকে দেখতে পাই দেখতে পাই ওকে আমি বললাম তুমি একটু দাঁড়াও তোমার সাথে কথা আছে বলতেছি আমি খারাপ মানুষের সাথে কথা বলি না চোরদাইতের সাথে কথা বলি না ভালো মানুষ হলে আমি কথা বলবো আমি বলছি দাঁড়াও না আজকে পরীক্ষা আসতে যাই গাছকে তো আমি বলছি দাঁড়াও তোমাকে বাধা দিচ্ছি আমি দাঁড়াও যাইতে পারবো না তুমি এই কথা বললে বইগুলো আমি টান্দা নিয়ে গেছি একটা গাছ তোলে তখন নাইনপুর আমি তখন মোটামুটি একটু প্রায় 18-19 আমার বয়স তো বলতেছে আপনি আমার ভাইকে চিনেন আমার ভাই আপনাকে মারবে ভাইলে পিটাইবে ঠিক আছে আমি তুই আমাকে চিনিস তোর ভাই আমাকে মারবে না ওরা ওকে আমি জায়গা আজকে ঠিক আছে অনেক ইয়া করতেছে আশেপাশে দুই একটা ছেলে দেখছে ওরা কিছু বলতেছে না হাসতেছে দূর থেকে ও বলতেছে আল্লাহ সবাই দেখছে আজকে যাই আমার আম্মারে কইব পরে আমি প্রত্যেক দিন ওদের বাড়ির পাশে আমি দৈনিক 3-4 আসা যাওয়া আমি করতেছি তো এক পর্যায়ে ওর মা কাছে ও বইলা দেয় যে ওই ছেলেটা আমাকে দেখায় বলতেছে ওর মা আবার ভালো ভাবে চিন্তা করছে খারাপ ছেলে রাস্তাঘাটে ডিস্টার্ব করতে পারে ওদেরকে ভালো মতো পরামর্শ দিয়া মানে যেটা বোঝান যা আর কি ওর মা আমাকে নিয়ে এসে বলতো ঘরে আসো তোমরা কোন বাড়ি আমি জানি মোল্লা বাড়ি কেউ এত ভালো ছেলে হয়ে সেরা মোল্লা বাড়ি ছিল এগুলো করা ঠিক আমাকে দেখেন মানুষের সাথে মানুষ কথা বলতে পারে না কোন তুমি যেটা ভাবতেছো এটা তো সবাই খারাপ ভাববে ছোট মানুষ এগুলো করো না তো তোমরা ভাই বোন আজকের থেকে তুমি আমার আরেক সন্তান আমার 3 সন্তানের মতো তো আমি বলতেছি এত ঠিক আছে কিন্তু আমার মনে রয়ে গেছে কি সন্তান হয়ে ঢুকতালে আর ভালো আমি বলতে ঠিক আছে আপনি আমার মার মতো তখন প্রায় ওদের বাড়িতে আসা যাওয়া এরকম ওর সাথে কথাবার্তা হয় হওয়ার পরে মাঝখান দিয়ে আমি ওই আবার চিটাগাং চলে যাই আমার ওই যে এর কাছে ভাইয়ের কাছে খালাতো ভাই আছে ওইখানে ব্যবসা করে ওর ল্যাপটপ শিখে দোকান আছে ওইখানে চিটাগাং চলে যাই একটা কাজের জন্য ভালো হয়ে যাবো আমি চিন্তা করছি ঠিক আছে যেহেতু মেয়েটা বলছে ভালো হইলে আসেন তা আমি তো মনে মনে আশা রাখছি যে না আমি ওকে বিয়ে করবো যে কোনো মূল্য তো আমি ওইখানে চলে যাই চলে যাওয়ার পরে এর মাঝে মেয়েটার সাথে যোগাযোগ আমার আর নাই মাঝে মাঝে আসলে ওকে আর পাই না হয়তো একদিন দুদিন যাই নিজের কাছে ওকে একটা আনেজি লাগে ঠিক আছে ওদের ভাই প্রায় সময় যাইতে তখন একটু বুঝতেছি আস্তে আস্তে তো যাক বাকি সময়টা আমি আর করবো না কিছু আমি ওকে ডিস্টার্ব করবো না ও আস্তে আস্তে কলেজে উঠুক সমস্যা স্কুলে যাই সবাই ডিস্টার্ব করলে মাইন্ড করে কলেজে যাক তো ও পরীক্ষা দে এর মধ্যে ওর সাথে আমার যোগাযোগ নাই আমি আমার মতো চলতেছি পরীক্ষা দেওয়ার পরে ওর আমার সাথে ও আমি কলেজে যাই একদিন তখন আমার আমি একটা বাইক কিনি বাইক কিনে চালাইয়া এলাকার বন্ধু বান্ধব আছে ওদেরকে নিয়ে যাই কলেজে কলেজ পাড়া আমাদের এলাকার পাশে ওদের সাথে আমাদের ভালো সম্পর্ক তো কলেজে এসেরা ওর প্রথম এক বান্ধবীর সাথে আমার পরিচয় হইল ওর বান্ধবী আসতেছে মোটর সাইকেলের সামনে বের দিই ততক্ষণে ও কলেজে একটা ছেলের সাথে সম্পর্ক জড়াই পড়ে আমি মনে মনে ওকে ভালোবাসি অনেক ওকে নিয়ে স্বপ্ন দিয়ে সবকিছু করে ঠিক আছে কিন্তু ও আর একটা ছেলের সাথে সম্পর্ক জানতাম না তখন ছেলেটা বাড়ি চাঁদপুর এখানে সে আমার বাড়িতে থেকে পড়ে তো পরে আমি বলতেছি তোমাকে অনেক ভালোবাসি, ঠিক আছে তোমার জন্য তুমি যে চাও আমি জীবনটা দিয়ে দেবো, শুধু খারাপ কাজ কেন সব ছেড়ে দেবো। ওকে আমি বলতেছি, ও বলতেছে না, ও বান্ধবীরা বলতেছে আপনার এলাকার মেয়ে আপনি চায় রাখবেন, আপনি কেন ডিস্টার্ব করতেছেন। আমি বলছি ওকে আমি ভালোবাসি, তুমি ওকে বোঝাও। তো বান্ধবী বললো ঠিক আছে পরে কথা বলবো, হ্যাঁ আপনি আজকে চলে যান। তো আমি এক বন্ধুর মাধ্যমে বান্ধবীর নাম্বারটা নিই, নিয়ে সেরা বান্ধবীর সাথে কথা বলি, ভালো কথাবার্তা বলে বলতেছে ও তো আসলে একটা ছেলেকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। আমি বলছি ওকে আমি ভালোবাসি অনেক, আমি যেটা ইচ্ছে সেটা করবো ওর জন্য। তো আমি বলছি ছেলেটার নাম কি, বলতেছে না। অনেক কষ্টে ছেলেটার নাম জানছি, ছেলেটার নাম ছিল জীবন, ছেলেটার নাম জানলাম আমি, জানি সেটা ওকে মারবো আমি, প্ল্যান করছিলাম বুঝেছি ছেলেটাকে পাই নাই। ততক্ষণে ছেলেটা আমার কথা জানা গেছে যে ওর সম্পর্ক ছিল, এর মধ্যে ছেলে ওকে নিয়ে আমার অজান্তে বিভিন্ন জায়গায় ঘুরছে, ওকে নিয়ে ঘোরাঘুরি করছে সবকিছু করছে, কিন্তু আমি কিন্তু ওকে আশা আশা বাসা বাইদা রাখছি, ওকে আমি বিয়ে করবো, ওকে নিয়ে স্বপ্ন দেখতেছি, খারাপ প্ল্যান থেকে আস্তে আস্তে দূরে চলে যাবো। পরে যেটা হইলো চিন্তা করলাম যে না ভালো হওয়া যাবো না, আমি আবার খারাপ প্ল্যান দিতে হবে, ঠিক আছে, কারণ যেহেতু ওকে পাইতে আমার খারাপ হইতে হবে, আমি জানি এখন মারতে হবে, কলেজে গন্ডগোল করলে আমি খারাপ হবো না, তার চেয়ে বলে খারাপই করি। তো পকেটে টাকা পয়সা পুরো এসে তখন গাড়ি ব্যবহার করি, তেল লাগে, তেলের টাকা করতে যোগাই। তো সবাই আবার বলতেছে ইনকাম করে না, মোটর সাইকেল কিনছে, মানে নানান মাসে তো নানা করা বলবি। তখন আমি প্ল্যান করি যে আমরা ডাকাতি করবো, আমরা প্ল্যান করি ডাকাতি করবো, আবার কোথায় একটা রোড আছে ফারি রোড, ওইখানে যাই। তো পুলিশের সাথে আবার আমার একটা নতুন একটা এসআই ছিল ওইখানে, ওর সাথে আমাদের কন্ট্যাক্ট হইতো যে তোমরা সিএনজি বাস যা পারো তোমরা ডাকাতি করো, কিন্তু আটটার পরে তোমরা রোড আসো না, আটটার পরে আমরা লাইমা যাবো রুটে, আটটার পরে আমরা নামবো, আটটার পরে আসো না, কারণ আটটা পরে আসলে ঝামেলা করবো, কিন্তু আমরা আর কাউকে মারবা না, কাজ করবো সমস্যা নেই। তো আমরা কাজ করতাম, ওকে সপ্তাহ টাকা দিয়ে দিতাম গেছে গিয়ে, তো আমরা শান্তি কাজ করতেছি সমস্যা নেই। তো আমরা কাজ করতে করতে ওদিন ভালো ইনকাম করি, আমরা ইনকাম করার পর লাস্টে আমরা চলে যাবো, একটা কাজ হইতেছে না, আমরা গাড়ি আসতেছে না, রাত প্রায় দশটার সময় নামছি, দেড়টা দুটা বাজে গেছে, তখন একটা ওষুধের গাড়ি আসতেছে, আমরা দেখেছি ফিকাপ আসতেছে, আমরা তখন গাছ না পাই কলা গাছ ফলে ওখানে, কলা গাছ দুটা কাটি কাটি ফলাই, তো ফিকাপটা আমি ছিলাম সামনে, শর্ট প্যান্ট পরা ছিল, মুখে গামছা মন্দা ছিল, ঠিক আমার কাছে বড় তিন চার হাত লম্বা একটা লোহা ছিল, তো লোহাটা আমার হাতে ছিল, লোহার একটা পাইপ আমার হাতে থাকাকালীন ও করছে কি, আইসের এই কলা গাছটারে আমরা সামনে দু তিন দিন ছিল, আমি ছিলাম 15-20 দূরে, কারণ যদি আমার প্ল্যান ছিল যদি আমাদেরকে দেয়া জায়গা মানে এড়াই চলে যায় তখন আমি কে বাড়ি দেবো, আমার প্ল্যান এটা আমি মানে ঠিক প্রস্তুত নিয়ে রাখছি তোর মধ্যে। তখন ঠিক ওইটা আসিয়া কলা গাছটি বাড়ি দেয় মারা দিলে কলা গাছটি সরে যায়, মানে একটা ইয়া দিয়ে বাড়ি দিয়ে সরে জায়গা, পিছলা রাস্তা তো পিস করা রাস্তা, সরে যাওয়ার পরে তো আমি ওই মুহূর্তেই একটু আগে ফাল দিয়ে একটা বাড়ি মারি, ঠিক একদম গ্লাসটা পাতা, ড্রাইভার তো কন্ট্রোল করতে পারে না, গাড়ি পুরো রানিং, এখানে আমি মরবো কিনা আমি যদি ঠিক মাঝখানে থাকতাম আমি মরে দিতাম, গাড়িটা পাঁচ হাত দূরে গেছে যাই সেটা ওটাই একটা গাছে বাড়ি গেছে, গাড়িটা খাই সাপড়া যায় গাড়িটা, পরে যাওয়ার পরেই তখন চিল্লা চিল্লি হয় এখানে, তখন আমরা চিন্তা করলাম চলে যাই, আমরা দৌড়া চলে গেলাম এখান থেকে, তো ওইখান থেকে মেডিকেলে নিয়ে গেল লোকগুলাকে, ঘটনাস্থলে যে মাঝখানে যে লোকটা নাকি ছিল সে মারা গেছে, সে মাথায় বাড়ি গেছে, গাড়িতে মাথায় বাড়ি গেছে, মাথায় বাড়ি খেয়ে অজ্ঞান হয়েছে, তো হাসপাতাল নিল, নেওয়ার পরে নাকি ঘন্টা দুই ঘন্টা ওকে অক্সিজেন দেওয়া ছিল, তো সে মারা গেছে। তো এরপরে খুব মানে এলাকা গরম, তমতমে বিরাজ করতেছে কে কি করলো, পুলিশ আসলো এলাকার, এখান থেকে মিটিং করলো গ্রামে কে কি করতেছে, আসলটা তোর মাইরা লাগছে ঠিক আছে, এখন আর কোন গুলা হইতেছে, এখন আর বেশি আপনি কি করবেন কিছু করেন। তো ওইখান থেকে ভালো টাকা টুকু আসে আমার, আমি এটা করি রাত্রেবেলা, ভালো তখন নিজেও এলাকার মধ্যে একটা প্রভাব খাটাইতে পারি, ঠিক আছে সবাই সালাম দিয়ে দেখলে ভাই ভালো আছেননি, আর যে মেয়েটার কথা বলছি ওকে সবাইকে বলি তোমরা দেখবা, ওই যে কলেজে বিপি ছিল ওকেও আমি টাকা খাওয়াই, বিপি থেকে কলেজ আহ্বায়ক ছিল, আহ্বায়কের আমি টাকা টুকা খাওয়াই, মোটামুটি ভালো একটা রিলেশন ওই দিকটা যায় করি। তো মেয়েটা যখন ওর সর্বক্ষণ কলেজের সহযোগিতা আমি করি, একবার মনে আছে প্রিন্সিপাল আমার নামে একটা নালিশ করছিল যে বাইরের ছেলে কেন কলেজে আসবে, তো প্রিন্সিপালকে আমি যাই মারতে, এক পর্যায়ে প্রিন্সিপালের রুমে গ্লাস ভাঙ্গি বাইরে ইটাইয়া, তো এটা নিয়ে মামলা করবে বলছে কলেজ পক্ষ কর্তৃপক্ষ থেকে, ওরা বলছে মামলা দরকার নেই আমরা বিচার করবো, তো আমাকে কলেজে যাওয়া নিষিদ্ধ একদম করে দিচ্ছি, দেখলেই সমস্যা পুলিশে দিয়ে দিবে। তো পরে মেয়েটার সাথে আমার সম্পর্ক ভালো হয়, ভালো হওয়ার পরে মানে কিভাবে ভালো হয়, ওই ছেলেটা সরে যায়, সরে যাওয়ার পরে মেয়ে আস্তে আস্তে আমার সাথে ফোনে কথা বলে, বান্ধবী বলা দিতেছে ভালো হয়, হওয়ার পরে মনে করেন যে আমি ওকে বলে তোমাকে মানে বিয়ের কথা বলি, প্রথম ওকে আমাকে বিয়ে করবেন আর বলতেছি আছে সমস্যা নাই, আপনার সাথে সম্পর্ক তো করতেছি কিন্তু আপনি আমার মা বাবা যদি বিয়ে দেয় তাহলে আপনি আমাকে পাবেন, নাহলে আপনি আমাকে পাবেন না, আমি কাজে ঠিক আছে সমস্যা নেই। আমার কথা হলো ওর মা বাবা পাওয়ার আগে আমি ওকে কিছু একটা খারাপ করবো, করার পরে ওর সহিচ্ছে আমার কাছে আসবে, আসলে আমি ওকে বিয়ে করবো। তো আমার এই একটা ধারণা, কলেজে যাই প্রায় সময় ওকে নিয়ে ঘোরাঘুরি করি বিভিন্ন জায়গায়, তোর মোটরসাইকেল না সিএনজি দিয়ে বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি করি, ঘুরিয়ে রেখে দিকে যাই, টাকা ছিল দুই পরে খরচ করি। তো আমরা একদিন আমি ওকে বলি, তো মাদ্রাসা একটা ইমাম ছিল মসজিদের, সে আমার বন্ধু, তার মধ্যে ওর সাথে আমার দেড় দুই মাস রিলেশন চলতেছে ভালো। প্রতিদিনই কথা হয়, রাতে চার ঘন্টা পাঁচ ঘন্টা কথা হয়, এমনকি রাত সারা রাত কথা বলি ভোর হয়। তো ওর বাড়িতে আমাদের পাশে, তো আমি করতাম কি, ওর বাড়িতে যেতাম, যাইয়া কথা বলতাম, তুমি নীরব, রাত বারোটা একটা বাজে চলে যেতাম, ও বারান্দার রুম ছিল, কথা বলতাম আমার সবসময়। বলার পরে এক পর্যায়ে একদিন আমি ওর সাথে কথা বললে রাগ, মানে প্রায় সময় ঝগড়া হতো ওর সাথে আমার, ওই যে ছেলেটার সাথে সম্পর্ক ছিল, ও আমাকে ওই ছেলে উদাহরণ দিতে হলি, ওর কথা মনে পড়ে, এটা করে ওইটা করে, আসলে ওর বান্ধবীর কাছে বলতে যে আমি রবিনকে ঠিকই ভালোবাসার কথা বলি কিন্তু মন থেকে আসতেছে না, হ্যাঁ আমি এখন ওই ছেলেকে ভালোবাসি। তো আমার এগুলো শুনলে না খুব খারাপ লাগে, আর ওই ছেলেকে আমি পাইতেছি না, সবাই বলছি আগে এই বাড়িতে লুজিং থাকতো, সে চলে গেছে অনেক দূরে, আসে না সপ্তাহে একদিন আসে, তো ওর কাছ তো সরে গেছে। তো একদিন আমি ওর সাথে কথা বলতে বলতে আমি কথা বলতেছি, ওর মার কাছে একটা ফোন আসে, তো ওই ছেলেটা আবার ওর মার সাথে কথা বলতো, ওর ভাইয়ের সাথে কথা বলতো ওই যে ছেলেটা। আমি তো এলাকার ছেলে, খারাপ হিসেবে আমাকে জানতো, আমার তো কত বেলা কোনো প্রশ্নই আসে না, তো আমি সরাসরি কথা বলতাম, এর মধ্যে ওর মা কিছু জানে, জানার পরে আর আমি ওদের বাড়িতে যাইনি, যেহেতু মেয়ে ওখানে হাতে চলে আসতো, আমার দরকার করে যাও। তো ওই ছেলের সাথে মানে ওই যখন সম্পর্ক ছিল, তো আমাদের পাশের একটা এলাকা, আমি কথাটা আসলে কাউকে বলি নাই, একমাত্র আমার নিজের বন্ধু বান্ধব কাউকে বলি নাই কথাটা, আমি নিজেরই আমার লজ্জা ছিল, ওর সাথে সম্পর্ক করার পরে বুঝতে পারলাম। তো ওর সাথে যখন কথা বলতেছে, ওই ছেলেটা ওর মার কাছে ফোন দেয়, ফোন দেওয়ার পরে বলতেছে আন্টি জিনুককে দেন, পরে আমার ফোনটা কাটটা ডাকতেছে দরজার মধ্যে, লক করতেছে, জিনুক জিনুক বাইর হো, কে জীবন ফোন দিছে। তো ও দু তিন মিনিট কথা বললে, কথা বললে বলতেছে আমি কে ফোন দিচ্ছি, তুমি শুনলে খারাপ লাগবে তোমার কাছে, তোমার বলবো না, তোমারও খারাপ লাগবে আমার, আমি কে বলো না, কো জীবন। তো আমি কি বললো, খুব ভালো আছে কিনা এটা বললো, আমি আমার কাছে খুব খারাপ লাগছে, তো আমি বলছি ওর নাম্বারটা একটু আমার কাছে বলছি না, আমি প্রায় পাঁচ সাত মিনিট ওকে ইয়া করে নাম্বারটা নিছি, নিয়ে ওই ছেলের সাথে কথা বলি, কথা বলে সেরা বন্ধুত্ব করি, প্রথমে একটা এস এম এস করি, করে সেরা ওর সাথে আমি যে কোনো একটা মানে সরি বলে বললে বন্ধুত্ব করি। আমি বলছি আমার বাড়ি চিরাঙ্গে কথাবার্তা হয়েছে, আমি একদিন ঢাকা আসলাম, ছেলেও ঢাকা থাকে, তখন ঢাকা আসতে আমি দুইজন কথা বলি, আমরা বারটা একটা জায়গায় একটা হোটেলে বসে কথা বলি, বলতে বলতে ও বললো, আমি বলছি তুমি তোমার কাহিনীগুলো বলো, কার কার সাথে প্রেম করছো, তখন ঝিনুকের কথা আসে, আসার পরে আমাকে সন্দেহ করে কিন্তু তত না, তারপর আমাকে বলে কথাগুলো, যে ওই এলাকায় একটা গ্রামের নাম বলে, যে আমরা সেই এলাকায় গেছি, জয়সিরা জিনুককে নিয়ে গেছি, একটা বাবি ছিল বাড়িতে, তো ওর সাথে আমার অনেকদিন ফিজিক্যালি রিলেশন হয়েছে,
এটাও বলে
আমার। কিন্তু আমার উপরে আমি তখন আমরা খাওয়া দাওয়া করতেছি, আমার খাওয়া দাওয়া তো হইতেছে না, আমার উপর যখন দেখি আমি আসমানটা ভাঙিয়া পড়তেছে, আমার ওর সাথে কিন্তু কন্টিনিউ যোগাযোগ হইতেছে জিনুকের সাথে, তখন আমার রিলেশন ভালো, তখন জীবনের সাথে রিলেশন হয়।
আচ্ছা, যখন আপনার সাথে ঝিনুকের রিলেশন, তখন কি আপনি ঝিনুককে জিজ্ঞেস করেননি তোমার সাথে ছেলের অন্য ধরনের কোন সম্পর্ক, অনৈতিক কোন সম্পর্ক ছিল কিনা?
ওর সাথে যদি বলতাম যে ওর সাথে কোন সম্পর্ক হয়েছে কিনা, আমার সাথে কথা বলতাম, ফোন কেটে দিত, ওর জন্য আমি পাগল ছিলাম মূলত, এই ছেলের কথা বললে ফোনটা কেটে দিত আমার।
আচ্ছা,
আমার ফোনটা কেটে দিত, আমি শুধু কান্না করতাম, আমার যদি মানে কি বলতাম, আমি আমার ভুক ফয়টা শুধু কান্না আসতো। তো এক পর্যায়ে জীবন থেকে শুনতে পারলাম ওর সাথে এগুলো হয়েছে, তখন তো আমার খুব খারাপ লাগছে, কে কে ছিল ও এলাকায় আমাদেরকে আবার আটকায় ফেলে, আমি কি রেকর্ডটি দাও তো আমার কাজ আছে, আচ্ছা ঠিক আছে রেকর্ডটি দিচ্ছি, দিচ্ছে পরে বিশ্বাস করবে না আমি রেকর্ডটি শুনছি, শুনে আমি নিজের গলায় নিজে ছুরি চালাইতে আমার ইচ্ছা হয়েছিল, যে একটা মেয়ে এত খারাপ হতে পারে, কিন্তু তারপরে ওকে আমার ঘৃণা আসে নাই, কিন্তু আমি চিন্তা করতাম যে ওকে ভালো হবে আসলে, তখন আমাকে আমার ফ্রেন্ড যে ছিল অন্য বোঝাইতো যে ঠিক আছে বিয়ে করলে মেয়ে আর ভালো হয়ে যায়, তো ঠিক আছে ভালো কথা, ভালো হলে তো ভালো। তো একদিন আমি ওকে বলি যে চলো আমরা এক জায়গায় বেড়াতে যাবো, কোথায়, যে আখাউড়া একটা জায়গার নাম আছে আমাদের এখানে, আখাউড়া যাবো ঘুরতে যাবো, ঠিক আছে একটু, তো আচ্ছা ঠিক আছে।
টার্গেট কি ছিল আপনার ওখানে ঘুরতে নিয়ে গিয়ে কি করবেন?
ওকে আমি ওর সাথে ফিজিক্যাল রিলেশন করবো,
অনেকদিন সম্পর্ক করবেন। ওকে,
তো এটা আমি দুদিন না এক সপ্তাহ আগে তুই বলি, এক সপ্তাহ আগে তোর সাথে আমার কন্ট্যাক্ট ছিল যে এমন থেকে ঘুরতে যাবো এমন দিন, তো তারপরে আবার আমি তো কাজে যে কোনো কাজে ঢাকা আসি, আসার পরে ওখানে বলছি তুমি কি খাইবে, আমি তো ঢাকা আসছি কি নিয়ে আসবো তোমার জন্য, কিছু নিতে চাইতো না আমার থেকে, বলতো যে না আমি কিছু নেবো না কিছু খাবো না, তো হঠাৎ করে বললো কি কাঁচা আম খাবে, আমি ওর জন্য কাঁচা আম নিয়ে যাই, নিয়ে বাড়িতে রাখি কাঁচা আম, রাখে সেরা ওর জন্য নিয়ে যাই, নিয়ে যাই সেরা রাত্রেবেলা, ওর সাথে আমি ওই বাড়িতেই রিলেশন করার ইয়া ছিল, তো রাত্রেবেলা যখন ঢুকি আমি, এটা আমি 2012 সালে জুলাই মাসে কথা বলতেছি, রাত্রেবেলা ঢুকি, ঢোকার পরে মনে করেন যে আমি আমগুলা দেই ওর কাছে, তো ওর ছোট ভাইটা আমাকে দেখে ফেলে, ওরা দেখে ওর মা নামাজ পড়তেছে, আমাকে ওর মা দেখে, দেখার পরে বলতেছে কে কে, তো আমি পিছন করে বাইরে যাই, বাইরে এসেরা আমি জমিতে দৌড়াইয়া চলে আসি, দৌড়া বলতে হাইটে চলে আসি, কেউ দলের তো লজ্জা, তো ওকে আমি এসে বললাম যে দেখো আমি অনেক কষ্ট করছি তোমার জন্য, তুমি কাল কিন্তু অবশ্যই আসবে, ঠিক আছে। তো ওর বাবা ছিল আবার ঢাকা ছিল, বাবা তোমার বাড়িতে ছিল না, তো ওর বাবাকে আমি অনেক হুমকি দিতাম, মারা ফেলবো এটা করবো, তোমার মেয়েকে আমি চাই যে ব্যাপক, তো ও আবার আমাকে এগুলো বারণ করতো, এগুলো বললো না, ঠিক আছে। তো একবার যখন বাবা ঢাকা চলে আসে, ওর মা তো দেখতে পানে, আর মেয়ের জিজ্ঞাসা করতে কে বলতেছে, মেয়ের বলতেছে না কে এটা, তো আমরা বলতেছি বিয়ে করবো, ঠিক আছে কালকে চলো, তো ও ঠিক আছে, ও আমার সাথে বাইকে চলে আসে, মেয়ে বাইকে চলে আসে, আমি ওকে বন্ধুর পাশে কথা কয়ে আমি ওকে নিয়ে যাই হোটেলে, আশা ওর একটা আবাসিক হোটেলে নিয়ে যাই। নিয়ে সেরা ওকে আমি টর্চার করি, হ্যাঁ ও আমার রাজি হতে চায় না, ঠিক আছে। তো ও যেভাবে আমার হাতে আমি পুষ দিই, আঘাত করি, ব্লেড দেওয়ার পরে হাত সিগারেট দিয়ে পড়ি, আমাকে স্বেচ্ছায় দেয় ওখানে, ওষুধ ফিজিক্যাল রিজেকশন হয়। তো আমার একটা ফ্রেন্ডকে নিয়ে গেছিলাম সাথে, ও বাইরে বসে ছিল। তো আমরা 3 ঘন্টা এখানে কাটাই, হ্যাঁ। তো কাটানোর পরে তো ওই যে মোল্লা ছিল একজন আলেম, তো ওনাকে দিয়ে আবার আমাদের বিয়েটা হয়,
বিয়েও পড়ে ফেলেন।
এদিনে আমরা বিয়ে করি আলেম দিয়ে, দুজন সাক্ষী রেখে, কিন্তু আমরা কোনো প্রমাণ নেই, দুজন সাক্ষী রেখে বিয়ে করি। যে মসজিদে ইমাম ছিল না, ওকে ফোন দিয়ে বলে দেয়া, তো আমরা একটা বাড়িতে বসে আমাদের বিয়ে হয়। পরবর্তীতে যখন এটা নিয়ে বিচার হয়, তো মোল্লা অস্বীকার, আলেম অস্বীকার আসে নাই, ওই সাক্ষীর অস্বীকার আসে নাই, সবাই আমার কাছে বলতেছে আমরা জীবনটা নষ্ট করি না, আমরা বেদাল উপর মন। আর ওই হুজুরে বলতেছে আমার পেরে লাথি মেরো না, হ্যাঁ। তো আমি স্বেচ্ছায় বলি নাই, তো আমি কিছু না দেখে, তো এর মধ্যে আবার ওর ইন্টারমিডিয়েট পরীক্ষা চলে আসে। পরীক্ষা চলে আসার পরে আমি কলেজে যাই, কলেজে যাই সেরা আমি ওই ইয়াকে হুমকি দিয়ে আসি প্রিন্সিপালকে, আর যারা সহকারী আছে যারা, বলতেছি প্রশ্ন আউট করে দিবে ওর, যত টাকা লাগে আমি দেবো। ওর একটা কথা ছিল আমার সাথে যে আমার, আমি যদি পরীক্ষা ফেল করি আমাকে বিয়ে দিয়ে দিবো, আর পাশ করলে আমাকে পড়াবে। এই জন্য আমি ভাবছি যে দেখ যত টাকা লাগে আমি টাকাও দিয়ে আসি ওদেরকে, ওকে তোমরা প্রশ্ন আউট করে দিবা। তো যে ডিপি ছিল ও নিজে প্রশ্ন আটকে দিত, সবকিছু করতো, ওকে দেখা দিত পরীক্ষা ফাঁস করছে। আর তখন আমি ওদেরকে বললাম আমি রমজান মাস, প্রায় 18 রমজান ছিল, আমি এতে ক্যাপ করি এখানে ওর জন্য, শুধু আমি এতে ক্যাপ করি 10 দিন।
কেন
মানে ওর জন্য পরীক্ষা ফাঁস করুক, আমি আল্লাহর কাছে ওরে চাইবো আমি ভালো হয়ে যাবো, এতে ক্যাপ করি। তো এতে ক্যাপ করার পরে
অদ্ভুত মানুষ, এবং মানুষের দেখুন অপরাধ মূল্যবোধ, সৃষ্টিকর্তার প্রতি মানুষের সেবা, মানে এই মানুষকে মেলানো আসলে খুবই মুশকিল। ন্যায় অন্যায় পাশাপাশি চলে, কত মানে মানে অপরাধের ধরন কত রকমের হতে পারে। ওকে, তারপর
তো আমি এতাকে পড়তেছি, এতাকে পড়তেছি, পাশে তো নামাজ পড়তেছি, আর মসজিদে যে যখন সেহরির টাইম হয় সবাইকে জাগাইতেছি, পাশাপাশি আমি আজানও দিতেছি, যেহেতু আমি মাদ্রাসে পড়ছিলাম প্রথমে বলছিলাম, তো আমি আজানও দিতেছি, সব ভালো কাজ করতেছি, সবাই বলছে না অত দিনে বুঝে আল্লাহ রহমত করছে উরে। তো এর মাঝে ও যে আমার সাথে ও আখরা গেল বিয়ে হয়েছে কিনা এটা নিয়ে সেরা, ওর বাড়িতে রাত্রে কে আসছে ওর মায়েরা দিয়ে জেরা করছে ওরে, ও বলে নাই, ওর বাবা আসছে বলছে ওরে কোরআন শিব শপথ করেছে, সত্য কথা বলে দিছে যে রবিন আমাকে তো চিনে ভালো হবে, একটা খারাপ ছেলে, সিলমারা ছেলে, আমার সাথে বিয়ে দিবে না। তো ওর বাবা চিন্তা করছে বুদ্ধি দিয়ে, না মায়েরা বুদ্ধি দিয়ে কৌশলে ওকে হাতে নিতে, মেয়েকে হাতে নিয়ে গেছে ওরা, বলছে আমরা মারা যাবো, হ্যাঁ আমি বিষ খাই আমার ছেলেদেরকে মারবো, মায়েরা তোকে আমি দিয়ে যাবো, তুই সুখী শান্তিতে গড় করিস, মেয়ের বোন ছিল ওরা বুঝাইছে। তো পরে আমি তোর এত ক্যাপ করতেছি, আমি এত কিছু জানি তাই না। তো পরে আমি এত ক্যাপ্তি বাইরে হওয়ার পরে ঈদের সময় আমাকে ওর বান্ধবী ফোন দেওয়া বলছে তোমার সাথে সম্পর্ক রাখবো না, আমি কেন রাখবো না, ও এই অবস্থা, ও মা বাবার কষ্ট দিব না। আমি ওই সময় আমার সাথে বাইরে গেছে, বিয়ে হয়েছে আমাদের, কেন রাখবে না, ও বিয়ের নাকি কোনো প্রমাণ নাই, আমি ওর সাথে সবকিছু হয়েছে, ফিজিক্যাল রিলেশন সবকিছু হয়েছে, আমি রেকর্ড করছি, আমি ভিডিও করছি, ওগুলো আমি এলাকায় বাজারে প্রচার করছি।
ভিডিও করেছিলেন আপনি?
না, আমি ওকে মূলত হুমকি দেওয়া।
ওকে,
হ্যাঁ। তো ও ভাবছে সত্যি ওই, তো আমি পড়ছি, কিন্তু রেকর্ড আছে ওর কথা, খারাপ খারাপ কথা, আমার বাচ্চা কি করতেছে, মানে বিভিন্ন কিছু, এটা সবাই শুনলে বুঝতে পারবে। তো রেকর্ড গুলো আমি এলাকার সবাইকে শোনাই, শোনাইলে সবাই মেয়েটাকে ঘৃণা করেন, আমাকে বলে কি এরকম একটা মেয়ে, মেয়ে খারাপ, এটা এরকম চলে। তো কয়েকজন সর্দামাতা আমার আশা দিয়েছে যে সমস্যা নাই, আমরা বিয়ে পরে দেবো, সমস্যা হবে না, এভাবে আমাকে আশা দিচ্ছে, কিন্তু আমি যার কাছে বলছি সে আমার ভালো হচ্ছে না খারাপ। তো আমি করি কি, ওর জন্য তো মাথা নষ্ট আমার, তো ওর মা বাবা নিয়ে এসে রই আমার জন্য থানাতে নিয়ে ডায়েরি করছে যে আমার মেয়ে এই অবস্থা, কলেজে পড়ে আমার মেয়েকে ডিস্টার্ব করে, হ্যাঁ, মেয়েকে সাক্ষী রেখে একটা সাধারণ ডায়েরি করে দিয়ে আসে, কারণ আমি পরবর্তী জামাইরা করলে সরকারবাদী মামলা হয়ে যাবে আমার নামে। তো আমি শুনি এটা, থানার থেকে আমাকে একজন ফোন দেয়, ঠিক আছে, যে ভাই আপনার নামে তো মামলা হয়েছে, জিডি করে গেছে, এই অবস্থা, একটা মেয়েকে নাকি ডিস্টার্ব করেন। তো আমি ওদের বাড়িতে যাই, যাই হুমকি দিয়ে ওর বাবিরে যে আপনি জিডি তুলবেন নাহলে আপনার সমস্যা হবে, বলতেছে বাবা এটা তো উঠানো যাবে না, তুমি কোনো সমস্যা করো না, তোলে তো হয় আমরা মামলা করবো না। তো পরে আমি এখান থেকে হুমকি দিয়ে চলে আসি, আর শেষের আমি করি কি, 2-3টা বাজারে খুঁজি, আমি নিজের প্রতি আমি হুকমান অসন্তুষ্ট, আমি মরে যাবো, আমি বিষ খুঁজি, বিষ খাই, মরে যাবো। তারপর নিয়ে আমার সাথে যোগাযোগ করে আবার, কারণ যেহেতু ওর সাথে আমার একটা বন্ধনে ঝড় হয়ে গেছি। তো একটা বাজার যায় পাইলাম, আমি বলছি অরিজিনাল মাছের তেল কোনটা, যেটা মাছ মারা যাবে খেলে সাথে সাথে, আপনি কি মাছে দেবেন নাকি নিজে কোনো আগাম করবেন, আমার বলতেছে। আমি না না, আমি আমরা যে একটা খাটি আছে তো ওইখানে আমরা এটা মাছ মারতেই পারি, তো একটা দিয়ে আমাকে 60 টাকা দাম। দেওয়ার পরে আমি, আমাদের একটা কদম গাছ আছে ওইখানে পুষ্কনির পার, ওইখানে আমি চলে যাই, যাই সেরা আমি, ততক্ষণ আমাদের এলাকার সবাই জানে ঘটনাটা, হ্যাঁ মেয়ের জন্য বিয়ে আসতেছে, আমি সবাইকে হুমকি দিতেছি বিয়ে হইতেছে না, হ্যাঁ আমার সাথে বিয়ে হয়ে গেছে, আমি কয়েকজন মাইট দূর করলাম কলেজে, প্রিন্সিপালকে মারলাম, এটাও হইলো। তো পরে আমি 20টা খাইয়া ফেলাই সবটা, একদম টানে পুরোটা খাওয়া লাগে, আমি পুরোটাই 20 খাই ফেলাই। খাওয়ানোর পরে তখন আমি বোতলটা আমার ছোট ব্যবহার হাত থাকতে এসে দেখে লাইছি আমার মুখ দিয়ে, আমি চুপ করে বসে রয়েছি ধুন ধরে, হ্যাঁ। তো খাওয়ার সাথে সাথে আমার ছোট ভাই দেখছি আমার দুধের মতো আমার মুখ দিয়ে পড়তেছে, ও আর গন্ধ এরকম চিৎকারতেছে, চিৎকার সে সবাই আসলো। আমি দৌড়মারি এখান থেকে দৌড়ে চাস্তা বাড়ি ছিল, এলাকার লোকজন ছিল আমাকে দৌড়ায় ধরে, প্রায় আধা কিলোমিটার দৌড়ে আমার দৌড়ে দৌড়ে সেটা সিঞ্জি নিয়ে তাড়াতাড়ি করে আমাদের স্বাস্থ্য কম করছে নিয়ে আসে। নেওয়ার পরে তবে আমি যতই অন্যায় করে সেই কষ্ট আমি বলতে পারবো না একটা মেয়ের জন্য। আমাকে প্রথমে মনে করেন বান্ধা হয় লোহার যে দুই পাশে শিক থাকে, ওইখানে আমি শক্তি করতেছিলাম। ভাইন্ডা সেরে আমাকে প্রথমে আমার এক বালতির মতো পানি খাওয়ায়, আমাকে খাওয়ানোর পরে ওরা নল ঢুকায় আমার এখানে, নলটা ঢুকে আমাকে বাঁধে পেটের উপর একজন বয়ে, মাথায় একজন ধরে, পায়ের উপরে এক দুজন বসে, এভাবে বসে আমাকে নল দেয়। নল দিয়ে সেরে ঢুকায় আমার বিষটা উদ্ধার করে। তো আমি সাথে সাথে ভাবছি যে আমি এখান থেকে তো আজকে ওর ধরে চলে যাবো। ওরা আমাকে তিন দিন হাসপাতালে রাখছে, বলতেছে তিন দিন। তো এক আমি যখন দেখছি আমার এক সেকেন্ড যদি আমার দমটা থাকতো আমি এখানেই মৃত্যুবরণ করতাম। আমার চোখগুলো বাইরে গেছে, আমি কিচ্ছু বুঝতেছি না, আদৌ আমার মাথা ব্যথা করে। আমি যদি নামাজ পড়ি কোন রুকুতে আসি তো মাথা ব্যথা করে আমার এখন। তো আসলে ওই মেয়েটা কথা বলা যায় না। তো এরপরে নেক্সট ওর সাথে আমার যোগাযোগ হয় একটু,
মানে কি মানে মেয়েটা বিয়ে হয়ে যায়।
হ্যাঁ, মেয়েটার সাথে আমার যোগাযোগ একটু হয়, সে কৌশলে আমার সাথে যোগাযোগ করে। মানে ও ভয় ভয় করে, ওর মা বাবা বাড়ির থেকে চলে যায় ভয়ে, যদি ছেলেটা মারা যায় মামলা হবে। পরে আমাদের বাড়ির থেকে আমার চাষা কয়েকজন আছে, ওরা বিয়ের প্রস্তাব নিয়ে যায়, বিয়ে যেহেতু হয়েছে আমরা সামাজিক ভাবে বিয়ে দিই। তো চাষা রাজা সেরা আমার জন্য ভালো করতে দেয়, বলছে একটা ছেলে খারাপ ছেলে, আপনার মেয়ে এত ইন্টারমিডিয়েট পরে ফাঁস করবো, ওকে ভালো বিয়ে দিতে পারবেন। ওরা নাকি বললে আসছে, পরে মেয়ে বলছে আইসা বলতেছে না ওরা তো মেয়ে বিয়ে দিবে না এরকম এরকম, তোমরা তুমি আমার মান সম্মান নষ্ট করলে। আমাদের 2013 সালে সেপ্টেম্বর 29 তারিখে বিয়ে হয়ে যায় রবিবার দিন। আমি শুনি, শোনার পরে আমি ব্রাহ্মণবাড়িয়া শহরে ছিলাম, তো এলাকার বড় বড় নেতা ছিল, ওই শহরের যারা লিডার ছিল তাদেরকে বলি এই কথা। তো বিয়েটা হয় দেখতে এসে বিয়ে হয়ে যায়। তো বিয়ে আর ভাঙতে পারি নাই, ভাঙার চেষ্টা করছিলাম। নেক্সট ওই ছেলে জানিয়ে নিছি, ওর মা সবকিছু বলছে, ছেলেটা খারাপ ছিল, ড্রিঙ্কস করতো, ইয়াবা টিয়াবা খাইতো। তো ওই ছেলেটা ওকে গ্রহণ করছে, গ্রহণ করে নিয়ে গেছে। তো ওই ছেলেটা ফোন নাম্বার আমি পরে ওইখান থেকে আমি জোগাড় করি, আর আমি বলছি যে তোমার বউ এরকম খারাপ, আমার সাথে বিয়ে হয়েছে এরকম এরকম জিজ্ঞাসা করে ওরে। তো নাকি বলছে যে বিয়ে হয় নাই, কিছু হয় নাই, ও আমাকে ডিস্টার্ব করতো পড়ার সময়, ওকে আমি বাইল দিয়ে রাখছি, কথা বলতাম মাঝে মাঝে, এরকম কিছু হয় নাই। তো ছেলে বলতে সমস্যা নেই, আমি নিজেও 14 নম্বর,
মানে ওখানেও আপনি চেষ্টা করেছেন ওর সংসারটা যাতে নষ্ট করে যায়,
ওটা ভাঙতে পারি নাই, কিন্তু এখনো আমি অনেক ভালোবাসি। তো ঠিক আছে, ওজন চলে গেছে, আমি আরো খারাপ হয়ে যাবো চিন্তা করলাম। হ্যাঁ, তখনই আমরা একটা গ্রুপ যাই ডাকাতি করতে, ও চলে যাওয়ার পর আমি একদম পাগল হয়ে যাই, ডাকাতি করতে যাই। তখন আমরা রাস্তার পাশে যাই, সেটা একটা বড় গাছ কাটি, গাছ কাটার পরে তখন আমরা ভাবছি যে এটা একটা যাত্রীবাহী বিদেশি গাড়ি, একটা মাইকো না বান্না মাইকো গোলা। তখন আসছে, আসার পরে আমরা জানতাম এখানে স্পেশাল টিম পুলিশের, তো একটা ফাঁড়ি রুটের মধ্যে। তখন আমরা পাঁচজন যাই, যাওয়ার পরে গাড়িটাকে আমরা দড়ি গাছপালাই, পাঁচজনের কাছে পাঁচটাই লাইট ছিল, আর এক হাতে লাইট এক হাতে ছিল সুরা আগাই। তো ওরা বুদ্ধি করে গাড়িটা ব্যাগে নেই, আমরা তখন বুঝতে পারছি যে এটা একটা যাত্রীর গাড়ি। আমরা গাছটা ঢেয়া গাড়িটা দিকে আগাই, আগানোর সাথেই ওরা গাড়ি টানবে, টান দিয়ে সেরা বাইরেই ফায়ার শুরু করে, ফায়ারটা করার সাথে আমরা সরে বেড়াতে সরার পরে তো সবুজ যে ছেলেটা ছিল ওকে দৌড়াইয়া ধরছে, ধরছে বলতে ওকে ফায়ার করছে প্রথমে, আমাদের গায়ে লাগে না কিন্তু ওর লাগছে, ওর কাঁধে ঠিক গুলিটা লাগে, কাঁধে লাগার পরেই ও মনে করেন পড়া যায়, একটু দৌড়াইছে, ও গুলিটা লাগার পরে নাকি বুঝতে পারে নাই, তো রক্ত পড়তে পড়তে ও পড়ে গেছে। এবার ওকে ধরছে, ধরে নিয়ে অনেক মাইর দূর করছে, পরে হাসপাতালে রাখছে, রাখার পরে ওর খালাম্মার কাছে আমি গেলাম, যাই বললাম এক কাজ করবেন, ওকে নাম বলতে না করবেন, প্রয়োজনে আমরা টাকা দেবো, নাম যাতে না বলে। আচ্ছা ঠিক আছে, তো ওর খালাম্মা পরবর্তীতে আমার ফোন নাম্বার নিয়ে সেরা বললো ঠিক আছে, নাম টাম বলে নাই, আমরা ওসিকে টাকা খাওয়াইয়া আমরা এটা হালকা করে দিছি, ও যাবেন কিছুদিন বাইরে চলে আসবে। তো ওকে ধরে নেয় নিয়ে সেরা যাবেন পায়া বাইরে চলে আসে। এরপরে আরেকটা কাজ করি, আমরা আরেকটা ঢাকা দিতে যাই, তখন পুলিশ আবার অলরেডি সচেতন, গোলাগুলি করে বেশি পাইলে গুলি করে দেয় ভাই, এটা এলাকার অর্ডার, আর আমাদের এলাকার যেহেতু খারাপ ছিল এটা পুলিশ সুপার সাহেবের নিজে একটা অর্ডার দিয়ে দিছে, পাইবেন তো গুলি করবেন কোনো কথা নেই, পায়ে করেন বা ইয়াদ করেন। তো আমরা বড় বাইরের সাথে একটা টিম যাই কাজ করবো, একটা লোক আছে ওইখানে সে ইটালি থাকে, তো সে আগে কাজ করতো, সে আসছে, আসার পরে ওকে নিয়ে আমরা যাই কাজ করতে। তো আমরা যে গাছপালা করছি, আবার পুরাতন কাজ করলে রাজবিন্দা কাজ করতো হাউস ছিল, তো সাধারণ পুলিশরা ওর সাথে চার পাঁচজন পুলিশরা ওর সাথে আসতো না আমাদের সাথে, ঠিক আছে, আমরা বড় টিম যাইতাম, স্পেশাল টিম নিয়ে আসতো, হয়তো তিন চারজন দারোগা থাকতো, সবাই চলে আসতো, এখানে হইতেছে কাজ, আসে আমাদের কাছে মোটামুটি ভালো অস্ত্র ছিল। তখন আবার মেশিন নিয়ে এলাম, তো আবার হাতি মেশিন ছিল দুইটা, তো পুলিশ আসলো, আসার পরে আমরা আবার অন্যদিকটা যাই কাজ করতেছি, ঠিক আছে, এদিক দিয়ে আসলে অন্যদিক দিয়ে কাজ করতেছি, কাজ করার পরে এরপর স্পেশাল টিমকে ফোন দেওয়া হলো, ওরা চলে আসলো মাইকো দিয়ে, আসটা ওরা ফায়ার শুরু করে। তো লাইট টিপ দিলে তো অনেকটা দেখা যায়, পুলিশের লাইট তো অনেক পাওয়ারই, তো যেটা দৌড়াইতে পারতেছে না ওরা দেখতেছে, দৌড়াইতে পারতেছে না ওরা, ঠিক যে দারোগাটা পরে নেক্সটে আসে, আমরা যার সাথে কন্ট্যাক্ট ছিল ও চলে যায় এখানে বদলি হয়ে, পরে আরেকটা দারোগা আছে সেকেন্ড অফিসার ছিল থানার, সেকেন্ড অফিসার ওকে ধরে ধরে নিয়ে সেরা আয় পাড়া দিয়ে ঠেকায় গুলিটা করে, হ্যাঁ ঠেকাইয়া গুলি করে ওর পায়ে, গুলি করার পরে ও তো আমরা সবাই ভাবছি ও পাটা নষ্ট হয়ে যায়। তো এখানে আমাদের একটা প্রিপারেশন মামলা হয় আমার নামে, আরো আমরা যারা ছিলাম সময় নিয়ে মামলা হয় ও পাওয়াটা যদি নষ্ট হয়ে যাবে তো সবাই আফসোস করতেছে, বিয়ে করছে এক সপ্তাহ আগে বিয়ে করছে, ও আবার এই কাজে গেছে, হ্যাঁ আসলে ও কি করলো কাজটা, তো এটা তো বউ আর আসবে না, শ্বশুরবাড়ি আর খারাপ বলবে, তো এরকম বলতে বলতে ওকে থানায় নিয়ে গেল। নেওয়ার পরে বলছে ওকে পঙ্গুতে নিতে হবে, ওদের অনেক টাকা ছিল তো পঙ্গুতে ডাকাতে নিয়ে আসে, আসার পরে ওর সাথে দুজন পুলিশ গার্ড আসে, আসার পরে পায়ের চিকিৎসা করা হয়, হওয়ার পরে ও ছয় মাস জেল কাটে, খাইতে সেরে আবার ভালো হয়। তো ভালো হওয়ার পরে ও আর এগুলা করবে না, তো ওর বউ আবার চলে যায়, চলে যাওয়ার পরে বউকে আবার জিভে বউকে মানে শুনে নিয়ে আসে হাতে ফেউ ধরে, তো দেড় মাসের মাথাতেই আবার চলে যায় ইটালিতে। তো এখানে আমরা তখন এই জন্য আমরা চিন্তা করতেছি যে যাক এখনো মেয়েটার পিছে আমি সারি নাই, আমি যে মেয়েটা সে ভালোবাসি ওর সংসার আমি ভাঙবো। আজও
এখনো আপনি প্ল্যান করেন?
তো কিছুদিন আগে আমাকে একজনে বললো, ওর এক ননদ বললো যে ভাই যেটা হয়ে গেছে গা, কাউকে ভালোবাসতে যে তার সংসার ভাঙতে হবে এমন তো কোনো কথা নাই, ভালোবাসা চাইপের সমস্যা কি, তো আপনি ওকে মনে করে অন্য কোন মেয়েকে বিয়ে করে সংসার করুন।
আপনি রিসেন্টলি কি করেন, এখনো কি আপনি ডাকাতির মধ্যে আছেন?
এখন আমি আজকে মাস ছ মাস ধরে আমি নাই, এটাতে আমি বাইরে চলে যাবো, আমার প্ল্যান এইটা।
আপনি ডাকাতি আপনার কাছে আজকে আমাদের চাওয়া হচ্ছে আপনি লাখো মানুষের সামনে আজকে প্রমিস করে যাবেন, সেটা হচ্ছে যে মেয়েটা আপনাকে চায় না, প্রথম কথা হচ্ছে এটা, সেই মেয়েটার সংসার ভাঙা। আপনি জীবনে এতগুলো খারাপ কাজ করেছেন, একের পর এক কতগুলো মানুষকে আপনি মেরে ফেলেছেন, এই মানুষটার সংসার ভাঙা আপনার জন্য কোনোভাবেই উচিত হবে না। সুতরাং আপনি আপনার জায়গা থেকে আজকে প্রমিস করে যাবেন যে আপনার যত কষ্টই হোক না কেন, যত প্রবলেমই হোক না কেন, আপনি কখনোই এই মেয়েটার সংসার ভাঙবেন না।
কিন্তু ও আমাকে একটা কথা বলছিল যে আমি যদি পাঁচটার মাও হই তারপর আমি রবিন।
মানুষ মানুষ ইমোশনে পড়লে প্রেমে পড়লে ধরনের কথা বহুবার বলে। আপনি শুধু প্রমিস করেন যে আপনি কখনো এই কাজটা করবেন না, আপনার যত কষ্টই হোক। আপনি মনে করেন আপনার জীবনের একটা ভালো কাজ হচ্ছে?
আজও আমি অনেক স্মোক করি, নেশা মানে যে করি, ওর কথা মনে করে এই যে এক বছর পূর্ণ হবে 29 তারিখ আসলে।
আপনি যে এতগুলো পাপ করেছেন আপনার পাপের প্রায়শ্চিত্ত হওয়া উচিত না, আপনি কি মনে করেন?
আমি তো জেল কাটছি, আজও আমার মামলা আছে।
আপনার নামে মামলা আছে, সারাটা জীবন আপনার জন্য স্পয়েল হয়ে গেছে, তাই না? আপনি মনে করেন আপনার পাপের প্রায়শ্চিত্ত? এটা
প্রায়শ্চিত্ত তো আমি এখন চাইতেছি যে আমি যদি বাইরে চলে যেতে পারি আমি 10 বছর থাকবো এখানে, ভালো হয়ে যাবো।
দেখেন আমি আপনাকে যেটা বলি, কাম টু দ্য পয়েন্ট, একটা হচ্ছে যে আপনি এতগুলো মানুষকে মেরে ফেলেছেন, আপনি যে অপরাধগুলো করেছেন সেই অপরাধে যদি শাস্তি দিতে হয় তাহলে আপনার বেশ কয়েকবার জন্ম নিতে হবে দুনিয়াতে, আপনি স্বীকার করেন এটা? এক দুই নম্বর হচ্ছে যে মেয়েটাকে আপনি লাভ করলেন সে মেয়েটাকে এক ধরনের আপনি ছিনাই নিয়ে আসছেন ওনার কাছ থেকে, হ্যাঁ ছিনাই নিয়ে আসছেন, এবং সে মেয়েটা আপনার ভয়ে হোক আপনার চারিত্রিক কারণেই হোক কোন রকম ভাবে সে আপনার সাথে এক ধরনের সম্পর্ক তৈরি করেছে। প্রেমে পড়লে মানুষ বহুবার কথা বলে তুমি যত বাচ্চার মাই হও না কেন আমি তোমাকে ছেড়ে যাবো না, অমুক করবো না তমুক করবো না, এটার পরেও মেয়েটা একটা ছেলের সাথে এখন সংসার করা শুরু করেছে এবং সেটাই তার এখন বাস্তব জায়গা।
হোয়াট
এভার ইট ইজ আপনার এই জায়গাটা থেকে আপনার লজিক্যাল হতে হবে। আপনি প্রথম কথা হচ্ছে আপনি কিছু করেন না, আপনি রিয়েল নাও আপনি কিছু করেন? কিছু করেন না, আপনি সম্পূর্ণরূপে খাঁটি বেকার। এক দুই নম্বর যেটা সেটা হচ্ছে আপনি এতগুলো অপরাধ করেছেন, আপনার ভবিষ্যৎ কি আপনি জানেন না, আপনি যে কোনো মুহূর্তে কট হয়ে যেতে পারেন পুলিশের কাছে।
আমাকে শুনছি এখন মানে পাইলে গুলি করার অর্ডার আছে,
গুলি করার অর্ডার আছে,
এটা ধরতে পারি।
ওকে, আপনার শুধু বিবেক জেগেছে, যাহা বলিব সত্য বলিব শুনে আপনার এখানে কনফেস করতে আপনি এসেছেন, কিন্তু আপনার যদি এই বিবেকটা না জাগে যে আপনি এতগুলো ফল্ট করেছেন, আপনি একইভাবে মেয়েটাকে যদি আপনি ঘর থেকে বের করে নিয়ে আসেন, তার হাজবেন্ড এখন বাইরে থাকে, তার বাবা মারা গেছে, আপনি চাইলে এটা পারেন, আপনি যদি এটা করেন তাহলে কি হবে মেয়েটার ভবিষ্যৎটা কি হবে, আপনি তার সাথে ঘর সংসার করতে পারবেন না কারণ পুলিশ আপনাকে খুঁজছে। এক দুই নম্বর যেটা সেটা হচ্ছে আপনি কখনোই সুখী হতে পারবেন না, কারণ এই মেয়েটার ব্যাপারে আপনি যথেষ্ট রকম সন্দেহ ছিল, আপনি ইমোশনের জায়গা থেকে বলেন, আপনার আবেগের জায়গাটা থেকে বলেন, আপনি সেটা প্রচন্ড রকম, হ্যাঁ প্রচন্ড রকম তাকে ভালোবাসেন, কিন্তু এই ঝগড়াটা আবারও হবে, আপনি ঘর সংসারে যখন নিয়ে আসবেন তখন আবারও হবে। কেন হবে? যে আপাকে তুমি এতই ভালোবাসো তাহলে ছেলেটাকে তুমি বিয়ে করলে কেন, কোনো উত্তর কিন্তু নাই। হ্যাঁ সুতরাং এত কিছু জানার পরেও আপনি কতদিন ভালো থাকবেন? মাস সময় ভালো থাকবেন, তারপর আবার যা হবার তাই হবে, মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আপনি আপনার ভবিষ্যৎটা নষ্ট করেছেন, আপনি কোনোভাবে মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করতে পারবেন না। আপনাকে এটা প্রমিস করে যেতে হবে আজকে লাখো মানুষের কাছে যে হ্যাঁ ঠিক আছে, আমি প্রমিস করছি আমার জায়গাটা থেকে আমি কোনোদিন মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করবো না।
তবে এতটুকু বলবো যে আমার মতো যাতে কোনো মেয়েকে কোন খারাপ ছেলে এরকম ভালো না বাসে, বাসে আরো যাতে খারাপ না হয়।
আপনি প্রমিসটা করুন যে আপনি লাখো মানুষের সামনে যে আপনি মেয়েটাকে কখনোই ডিস্টার্ব করবেন না। আপনি যদি যাহা বলিবেন সত্য বলিবেন শুনে এখানে আসেন তাহলে একটা ভালো কাজ আপনার জীবনে করা উচিত।
ঠিক আছে আমি কথা দিচ্ছি, কারণ যদি ভবিষ্যতে ও আমার সাথে ভালো মানে দেখা হলে যদি কথা বলে আমি কথা বলবো, কিন্তু খারাপ কিছু করবো না বলে আমি যেহেতু সুখে এখন সংসার করতে শুনতেছি।
আপনি তার সংসার ভাঙবেন না, প্রথম কথা হচ্ছে আপনি সংসার ভাঙার মতো কোন ধরনের কোন কাজই করবেন না।
ভাঙার মতো কোন কাজ আশা করি করবো না আমি।
আশা করি না, আপনাকে প্রমিস করতে হবে যে আমি করবেন না।
হ্যাঁ ঠিক আছে, আমি করবো না, আমি সবার সামনে কথা দিলাম।
প্রিয় শ্রোতা, আমরা এখানে একটা বিষয় লক্ষ্য রাখার মতো, সেটা হচ্ছে যে ওর যে বিবেকবোধ সেটা জেগেছে, কিন্তু ওর প্রায়শ্চিত্তের জায়গাটা কিন্তু শক্তিশালী নয়। ও অনেকগুলো অপরাধ করেছে এবং ওর কোন প্রায়শ্চিত্ত এখন পর্যন্ত হয়নি। ও আজকে এখানে কনফেস করেছে ওর অপরাধগুলো নিয়ে। আমাদের দুটো জিনিস এখানে কিন্তু মার্ক করার মতো। একটা হচ্ছে যে ও যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠেছে, ও যেটা বলছে যে ওকে দেখা মাত্র গুলি করার অর্ডার আছে, ও শুনেছে এরকম, সেই সন্ত্রাসী হবার পেছনে ওর যে বড় হওয়ার ইতিহাস, সেই ইতিহাস কিন্তু মারাত্মক রকমের শক্তিশালী ইতিহাস। এবং এই ধরনের অপরাধীরা সমাজে কিভাবে বেঁচে থাকে সেটাও আপনারা দেখলেন। ওর ব্যক্তিগত জায়গা থেকে ওর যে মেয়েটাকে ভালোবেসেছিল সেই মেয়েটাকে ও পেতে পারত যদি এই ধরনের বিভৎস একটা জীবন যদি সে বেছে না নিত, তাহলে হয়তো ওই পরিবার রাজি হতো এরকম একটা ছেলের হাতে সেই মেয়েটাকে তুলে দেওয়ার জন্য। এবং এটাই হচ্ছে ওর জীবনের সবচেয়ে বড় শাস্তি।
বাবা বলছিল যে একটা রিস্কওয়ালা ছেলে দেব, কিন্তু আমার কাছে বিয়ে নিবে না।
দ্যাট ইজ ইউর আলটিমেট পেনাল্টি। এবং এটাই হচ্ছে ওর জীবনের সবচেয়ে বড় শাস্তি, যে ও সবচেয়ে বেশি ভালোবেসেছে যে মেয়েটাকে, সেই মেয়েটাকে ও জীবনে পায়নি, কারণ একটা খারাপ ছেলে, সমাজের চোখেও একটা খারাপ ছেলে। নাও কাম টু দ্য পয়েন্ট, আমরা যোগাযোগ করতে চাই আমাদের সাথে এক্সপার্ট প্যানেল থেকে এতক্ষণ যিনি ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। এতক্ষণ তো আপনি শুনলেন রবিনের ব্যাপারে, আমি তো মানে খেয়ে হারিয়ে ফেলেছি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। কি বলার আছে আপনার?
জি, আমি বরাবরের মতনই প্রতি রোববারই আপনাদের অনুষ্ঠানটা শুনি, এবং আপনারা রবীন্দ্রের মতন ছেলেদের বা মেয়েদেরকে তাদের জীবনের যে অন্ধকার জীবনের কাহিনী সেটা শোনাচ্ছেন। এখানে এই সবগুলো অপরাধী যারা অপরাধ এবং অন্ধকার জগতে চলে গেছিল তাদের ভিতরে কয়েকটা বৈশিষ্ট্যের কথা আমি বারবার বলছি, এবং দেখা গেছে যে প্রত্যেকটা কাহিনীর ভিতরে কিন্তু সেই প্যাটার্ন গুলি সেই লক্ষ্যগুলি থাকে। প্রথমত হচ্ছে যে তারা ছোটকাল থেকেই কিন্তু বকে যাওয়া ছেলে মেয়ের মতন হয়ে যায়, এবং সেটার প্রধান কারণ থাকে কিছুটা পারিবারিক আর কিছুটা হচ্ছে সামাজিক। সামাজিকের ভিতরে সবচেয়ে বড় হচ্ছে অসৎ সঙ্গ, বদ সঙ্গ বা খারাপ সঙ্গীর সাথীদের সঙ্গে বসবাস করা বা তাদের সঙ্গে মেলামেশা করা বা আড্ডা মারা বন্ধ করা। আর দ্বিতীয় কথা যেটা আমরা বলতে চেষ্টা করেছি, আমি আগেও বলেছি এই প্যাটার্নের ক্ষেত্রে, সেটা হচ্ছে এই যে আসলে যারা এইভাবে অপরাধী জীবন যাপন করে বা অপরাধী হয়ে উঠে তাদের মনস্তত্ত্বকে পরিবর্তন এত মানে করার ক্ষেত্রে অনেকগুলি ফ্যাক্টর থাকে, কিন্তু আমরা সেটা যেমন আপনাদের অনুষ্ঠানটা একটা ভালো ফ্যাক্টর হচ্ছে ধর্মীয় মানে যদি শিক্ষা দীক্ষা বা এই ধরনের কোন স্পিরিচুয়াল ইয়াতে যাওয়া যায় তাহলে সেটাও একটা তাদের সংশোধনের ইয়া হতে পারে। আর তৃতীয় সংশোধন হতে পারত কাউন্সিলিং এর মাধ্যমে, কিন্তু সবচেয়ে বড় সংশোধন এটা হতে পারে বা এই অপরাধকে প্রিভেনশন করা বা প্রতিরোধ করার সবচেয়ে বড় প্রতিরোধ হচ্ছে আমি আগেই বলছি এবং এই ক্ষেত্রেও সেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই সমাজের ভিতরে আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। অর্থাৎ খারাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, মানুষ খুন করবে বা অপরাধ করবে, কিন্তু তারা তাৎক্ষণিকভাবে সমাজ সেটার কোনো প্রতিরোধ করবে না বা সেটার জন্য শাস্তি দিবে না, এটা যেটা ভয়াবহ পরিণতি আছে এই খারাপ এই কাজের, সেটা যদি তারা বুঝতে না পারে তাহলে কিন্তু এই অপরাধীরা কখনোই নিবৃত্ত হবে না। এবং এই পর্যন্ত যত কাহিনী আপনাদের অনুষ্ঠান দেখেছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে তারা পরিবর্তন দিতে হয়। একটা হচ্ছে যে তাদেরই মতন আরেক অপরাধী চক্র এসে তাদেরকে খুন করে, হত্যা করে, মারধর করে, নির্মমভাবে তাদের কাউকে খুন করে, তখন তারা দেখতে পায় যে এটা পরিণতি খুব খারাপ। এবং এই ক্ষেত্রে তাই হয়েছে যে তাদের যে বর ছিল তাকে গ্রামের লোকেরা অতিষ্ঠ হয়ে খুন করে ফেলেছে, মেরে ফেলেছে। এই যে চরম পরিণতি হতে পারে এই অপরাধের সেটা প্রত্যক্ষ করা না পর্যন্ত তারা কিন্তু নিবৃত্ত হয় না। অথচ আমাদের উচিত হবে, সমাজের উচিত হবে হতো বা রাষ্ট্রের উচিত হতো যে অপরাধের জন্য কঠোর শাস্তিটা দৃশ্যমান করা, যাতে অপরাধীরা তার চোখের সামনে দেখতে পারে এবং ভয় পায়। সেই কারণে সেটা হচ্ছে একটা বড় ধরনের ডিটারেন্ট যেটা দিয়ে আমরা অপরাধীকে তার অপরাধ থেকে ফিরে নিতে পারবো। আর চতুর্থ তৃতীয়ত যে আপনাদের মতন যে অনুষ্ঠানগুলি হচ্ছে অনুষ্ঠান থেকে তারা হয়তো শুনে তারা নিজেরাও হয়তো আত্মপ্রবৃত্তির মাধ্যমে নিজেরা পরিবর্তিত হতে পারে। তো আমি এই প্যাটার্নগুলি লক্ষ্য করছি, সেটাই বললাম যে অপরাধের যদি সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে যদি তার প্রতিরোধের জন্য কঠোর এবং ন্যায়নিষ্ঠ বিচার ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু অপরাধ এভাবে বাড়তে থাকবে। অপরাধকে কমাতে হলে যে অপরাধ করছে তাকে এই উপলব্ধিতে আনতে হবে যে এটার পরিণতি তোমার তার চেয়েও ভয়ঙ্কর হবে, তার চেয়েও বেশি ভয়াবহ হতে পারে। তা আমাদের রাষ্ট্র সমাজ সেদিকে আরো সচেতন হবে, সমাজতাত্ত্বিক যারা আছেন বা রাষ্ট্র প্রণেতা যারা আছেন তারা আইনের শাসন সুশাসন এগুলি প্রতিষ্ঠা করে আরো বেশি মনোযোগ হবেন, ততই বেশি আমরা রবীন্দ্রকে অপরাধ জগৎ থেকে ফিরিয়ে আনতে পারবো।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার এই মূল্যবান মতামতের জন্য।
হ্যাঁ, আপনাদেরকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই যাহা বলিব সত্য বলিবতে। একটু পরে আমরা আবারও ফিরে আসছি। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং শুনতেই থাকবেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ফেসবুক থেকে আমরা শত শত কমেন্টস পেয়েছি এবং একই সাথে আমরা এসএমএস এর মাধ্যমে ও ইমেইলের মাধ্যমে অনেক কমেন্টস পেয়েছি। কয়েকটা পড়ে শোনাতে চাই আপনাদেরকে। সুমি নামের একজন বন্ধু লিখেছে যে আজকে রবিন যদি ছোটবেলা থেকেই খারাপ বন্ধুদের সাথে না মিশত তাহলে হয়তো রবিনের জীবনের এই অপরাধগুলো রবিনের জীবনে আসত না। একটা কথাই আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি ঠিকই বলেছেন সুমি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ লেখার জন্য। কামাল নামের একজন বন্ধু লিখেছে, সিগারেট, ইয়াবা এবং গাঁজা এবং বিয়ার যখন মানুষ খায় তখন বুঝতেই পারে যে সে মাদক সেবন করছে। সেটা একটা শিশু হলেও সত্য এবং একটা পরিণত বয়সের মানুষ হলেও সত্য। কিন্তু এত বোঝার পরেও যখন এই ধরনের নেশাগ্রস্ততার দিকে সে ছুটে যায় তখন কোনোভাবেই তাকে ক্ষমা করা যায় না। আরো একজন বন্ধু লিখেছে যে দেখুন আপনি যেটা বলেছেন, বিশেষ করে অনেক নামের এক বন্ধু, যে চুরি করা টাকা দিয়ে তিনি মাদক সেবন করতেন, এটা ঘোরতর অন্যায়। চুরি করা টাকা দিয়ে আসলে যে কোনো কিছু করাই অন্যায়, সেটা মাদক সেবনই হোক বা যে কোনো কারণই হোক। একটা জিনিস যেটা, সেটা হচ্ছে চুরি করাটাই অন্যায়। সুতরাং চুরি করা টাকা দিয়ে যেটা করা হবে সেটাই অন্যায়, আপনারা বুঝতেই পারছেন। আরো একজন বন্ধু হৃদয় নামের এক বন্ধু লিখেছে যে প্রথমে অল্প অল্প এবং পরবর্তীতে বেশি লোকজন নিয়ে সে ডাকাত দল গঠন করতে থাকে, যেটা বলা হয়েছে, এবং সে তার ভালো বুদ্ধিটা আসলে খারাপ কাজে লাগিয়েছে। এবং এরকম অনেক অনেক কমেন্টস আমরা পরবর্তীতে পেয়েছি। প্রাশ্চিত্যের জায়গাতে সে লিখেছে যে তার আসলে এখন পর্যন্ত প্রাশ্চিত্য কিছুই হয়নি। বেশ কয়েকজন বন্ধু এটা লিখেছেন, বিশেষ করে জামাল, তুহিন এবং নীরো নামের এক বন্ধু লিখেছেন যে তার আসলে প্রাশ্চিত্যের জায়গাটা এখন তেমন কিছু হয়নি। তবে বিবেকবোধের জায়গাটা যে অনেক অনেক বেশি পরিমাণে তুখর হয়েছে, শানিত হয়েছে, সেই জায়গাটি সারা জীবন ধরে সে ধরে রাখুক। এবং তার হাত দিয়ে এইভাবে মানুষ হত্যা, তার হাত দিয়ে ডাকাতি করা, তার হাত দিয়ে আরো যে খারাপ কাজগুলো এসছে সেগুলোর ব্যাপারেও আমরা ব্যাপক সমালোচনা পেয়েছি। অনেক অনেক কমেন্টস রবিন, অনেক অনেক বিরূপ মন্তব্য, কেউই ভালো কিছু বলেননি। এবং আমরা সবসময় দেখে থাকি যাহা বলিব সত্য বলিবতে যারা আসেন তারা এই ধরনের বিরূপ মন্তব্য পাবেন, এটা মনে করেই আসেন। কি বলার আছে আপনার?
আমি মূলত এখানে আসছি যে আমি একজন একজন করে কতজনকে বলবো। এখানে আসলে তো লাখো মানুষ শুনতে পারবে আমার কথাটা। আমার মতো যাতে কেউ কোনো পাপ করে না, প্রয়োজনে রিক্সা চালায় এক এক সমস্যা নাই, শ্রম দিয়ে মাটি কেটে এক এক সমস্যা নাই, তারপর যাতে খারাপ কাজে না যায়। কারণ আমার জীবনে সবচেয়ে মূল্যবান জিনিসটা আমি হারাইছি। আমি সবাইকে বলতে চাই কেউ যাতে খারাপ কাজে না যায়, কারণ অপরাধ এরকমই ছোট থেকে বড় হয় আস্তে আস্তে। ওইটাই মানে, আর যদি অপরাধ জগতে কেউ ঢুকে যায় তো বাড়ি খুব কষ্ট, বাড়ির হয়ে মানে ভালো হইতে গেলেও বাঁচতে দিবে না, হয়তো আইন একটা মামলা ঢুকাই দিবে, অন্য কিছু করবে। যেমন আমি এখন এলাকায় থাকতে পারি না, খুব খারাপ অবস্থা, আমি এখান দিয়ে যাচ্ছি যে অন্যখানে চলে যাবো। বাঁচার জন্য তো চাইলেও ভালোভাবে বাঁচতে পারবো না। একটা মেয়েকে, ভালো একটা মেয়েকে যে বিয়ে শাদি করবো, ওইরকম কোনো আমার কোনো ইয়া নেই এখনো। তো মানুষ যাতে আর কোনো পাপ না করে, সবাই ভিতরে একটা মনুষ্যত্ব থাকে যেটা আমার ছিল না, আশা করবো এটি মানুষের আমার চাওয়া সবার কাছে, আর সবাই যাতে আমার জন্য দোয়া করে আমি যাতে প্রত্যেকে খুব শীঘ্রই চলে আসতে পারি, বাট আশা করছি যাতে আমি ভালোভাবে বাঁচতে পারি।
প্রিয় শ্রোতা, প্রত্যেকটি মানুষেরই ভালোভাবে বেঁচে থাকার স্বাদ আছে, তারপরও অন্যায় হয় সমাজে। আমরা রবিনের জন্য কি দোয়া করবো আমরা জানি না, কিন্তু সেই সব মানুষদের জন্য দোয়া করতে চাই যারা রবিনের মতো হতে চলেছেন কিংবা হওয়ার সম্ভাবনা রয়েছে, এই অর্থে যে আপনি যেন কখনোই রবিন না হন। আমরা আজকের এই যাহা বলিব সত্য বলিব থেকে এই লেসনটাই নিব যে একজন অপরাধী কখনোই প্রিয়তম মানুষটির কাছে তার প্রেমবোধ, তার ভালোত্বের জায়গা, তার ভালোবাসার জায়গা নিয়ে মাথা উঁচু করে কখনো দাঁড়াতে পারে না। এর চাইতে বড় পরাজয় জীবনে আর কি হতে পারে? What a story man! ওকে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে আর যে সুমনের কাছ থেকে শুনবো, গত সপ্তাহে যে বন্ধুটি আমাদেরকে চিঠি পাঠিয়েছেন তার কনফেসের জায়গাটা থেকে, তিনি কোন কনফেসটি করেছেন আমাদের সঙ্গে, কি বলেছেন, চলুন আমরা একটু শুনি।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি সুমিত, ঢাকা থেকে, বর্তমানে মাস্টার্স পড়ছি, হলে থাকি। অনার্সে পড়াকালীন সময় একবার এক ঈদের ছুটিতে সবাই বাড়ি চলে যায়, কিন্তু আমি ছাত্র পড়াতাম বলে সব সময় সবার পরেই বাড়ি যেতাম। একবার আমি কেউ না থাকা অবস্থায় নিজের ড্রয়ারের সবগুলো চাবি দিয়ে অন্যদের ড্রয়ার খোলার চেষ্টা করি, এবং আজব ব্যাপার যে তালাটি খুলেও যায়, আর সেখানে আমি একটা ড্রয়ারে অনেকগুলো টাকা দেখতে পাই। লোভ সামলাতে না পেরে আমি সব টাকা সরিয়ে ফেলি, এরপর তালাটি ঠিক আগের মতোই লাগিয়ে রেখে দিই। আমার বন্ধুটি বাড়ি থেকে এসে টাকা দেখতে না পেয়ে খুব অবাক হয়ে যায়, অনেক চিন্তা করে ও কোনো কুলকিনারা খুঁজে না পেয়ে টাকাটার আশা ছেড়ে দেয় এবং রুম পরিবর্তন করে ফেলে। আমি ওর সাথে দেখা হলে ভীষণ নার্ভাস হয়ে যাই, আমি এই জঘন্য কাজের জন্য নিজের কাছে খুবই অনুতপ্ত।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ সুমন, এবং একই সাথে যে বন্ধুটি আমাদেরকে চিঠি পাঠিয়েছেন তাকে, আপনার এই উপলব্ধি সারাটা জীবন ধরে আপনার কাছে থাকুক, এবং একই সাথে লাখো মানুষের কাছে এই উপলব্ধি থাকুক, এই অর্থে যে আপনার মতো ভুল যেন কেউ কখনো না করে। প্রিয় শ্রোতা, আজকের মতো যাহা বলিব সত্য বলিব পর্দা নামছে, আগামী রবিবার ঠিক রাত 11:20 আবারও রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব নিয়ে হাজির হয়ে যাবো আমি কিবরিয়া, সঙ্গে থাকবে আমার টিম মেম্বাররা আর জি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, এবিসি রেডিওর পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিংক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিংক, রিচার্জ ইয়োরসেলফ।
আমরা সবাই আছি জীবনের কাছাকাছি, সুন্দর আগামীটা তারা গড়বে।
This track was downloaded from FusionBD.com.